This track was downloaded from FusionBD.com.
ABC Radio, FM 89.2.
Power Money, boy.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
দর মানে ভয়।
ডরের 39তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। আরো একটি পর্ব এবং আজকে দশ একটু অন্যরকম একটা অনুভূতি নিয়ে আপনার কাছে যাবে। আজকে আমরা ডরে যে জায়গাটিকে হন্টেড প্লেস করেছি সেটা ঢাকার খুবই অতি পরিচিত একটা জায়গা, ধানমন্ডির ভেঙে ফেলা একটা বাড়ি। এবং এই বাড়ির ভেতরে পুরোটা সময় জুড়ে এই সপ্তাহে ডরের এই ঘটনাগুলোকে ধারণ করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক এই শব্দের সাথে বা কালো জাদুর সাথে আমরা অনেকে পরিচিত। এই বাড়িতেই কিছুদিন আগে যে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা ঘটেছে এবং সেটা রেজাল্ট কি দাঁড়িয়েছে সেগুলো নিয়ে সুমন এবং রেহান একটা অদ্ভুত অনবদ্য একটা গল্প আজকে আপনাদের সামনে হাজির করবে। প্রিয় শ্রোতা, ডরের 39তম পর্বের সঙ্গী ইক্ষণ, তারেক এবং অনন্ত আর আকিব। তারেক এবং অনন্ত দুজন আসলে বন্ধু, ইক্ষণ একজন পুলিশ অফিসার এবং আকিব তো থাকছি, সে আমাদের রেডিওর একজন শ্রোতা। আজকে যারা ডর শুনবেন তারা যদি সত্যি সত্যি ডরের অনুভূতিটা নিজের মধ্যে নিতে চান তাহলে ডরের রেসিপিটা প্রথম থেকে মেনে চলবেন। শুনশান নীরব একটা জায়গাতে বসে পুরো অনুষ্ঠানটা উপভোগ করার চেষ্টা করেন। কাছের দু একজন বন্ধুর সাথে রাখতে পারেন। যদি ঘরের মধ্যে থাকেন বাতিগুলো নিভিয়ে দেবেন, জানালাটা এমনভাবে খোলা রাখবেন যেখানে কোনো শব্দ আপনাকে ডিস্টার্ব না করে, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড যাতে আপনি পান সেজন্য হেডফোনটা একটু ভালো করে চেক করে নেবেন। আমরা শুরু করছি ডরের 39তম পর্ব এবং শুরুতেই খুব ছোট করে আমরা সুমন এবং রেহানের কাছে এই পর্বের প্রস্তুতি সম্পর্কে ছোট্ট কিছু সাউন্ড বাইট শুনিয়ে। তোর কাছে কি হন্টেড প্লেস থাকতে বেশি মজা লাগে নাকি হন্টেড প্লেস এর খুব কাছাকাছি থাকতে বেশি মজা লাগে?
আমার খুব কাছাকাছি থাকতে ভালো লাগে, কারণ হচ্ছে কি ওই জায়গাটার যে একটা রহস্যময় ভাব রয়েছে ওটা তখন চিন্তা করতে খুব ভালো লাগে কি রকম হতে পারে,
মানে কিউরিওসিটিতেই অন্যরকম
অন্যরকম হয়ে যায়।
তবে আজকে কিন্তু মজার ব্যাপার, যে প্লেসটাতে আমরা যাব এখন সেই প্লেসটা হন্টেড এবং যেই প্লেসটা সম্বন্ধে আমরা কথা বলবো সেই প্লেসটাও হন্টেড এবং খুব কাছাকাছি।
তবে আরো একটা বিষয় আমি তোকে বলি, যখন আমরা হেঁটে আসছিলাম ধানমন্ডি লেকের ভেতর দিয়ে তখন এটার যে নীরবতা এত গভীর রাতে, তুই আসছিস কিনা আমি জানি না, আমার কখনো ধানমন্ডি লেকে এত গভীর রাতে আসা হয়নি।
আমার আসলে মানে আমি একটু মানে টু বি অনেস্ট একটু সাইকোটাইপ ছোটবেলা থেকেই, তো এরকম রাত বিরাতে আমার অনেক আশা হয়েছে ধানমন্ডিতে, স্পেশালি লেকের সামনে এসে বসে থাকা বা হঠাৎ করে পদ্মার পাড়ে চলে যাওয়া। কিন্তু মূলত আজকে আমরা এই জায়গাটায় আসার মূল কারণ হচ্ছে এখানে একটা কিছু মাটির নিচে, যেই মাটিতে আমরা আজকে গিয়ে দাঁড়াবো আমাদের অতিথিদের নিয়ে বসবো, একটা জীবন্ত কিছু চাপা দেওয়া হয়েছিল।
তাই
হ্যাঁ, অ্যান্ড ইট ওয়াজ আ স্যাক্রিফাইস, একটা ত্যাগ ছিল। এবং কি কেন কিভাবে সেটা এখন আমরা বলবো না।
তাহলে চল তাড়াতাড়ি ওখানে যে পৌঁছাই এবং সেই জায়গাটা আসলে আমি নিজেও দেখতে যাচ্ছি।
অবশ্যই দুঃখের ব্যাপার হচ্ছে এটা যে সেই জায়গাটায় আমরা যেখানে যাব সেই জায়গাটা যে থাকতো সে এখন আর নেই, সেই বাড়িটাকে ভেঙে ফেলা হয়েছে। কিন্তু বাড়ি ভেঙে ফেললে আসলে জমি তো ভেঙে ফেলা সম্ভব না, তাই এখানে আসা।
ওকে তাহলে চল, কত দূর?
এই তো আর 5 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাবো ধানমন্ডির ভেতরেই। তো সবাই
এবারও কিন্তু আমাদের জার্নির আসলে ঝামেলাটা থাকবে।
রাইট,
ওকে তাহলে চল তাড়াতাড়ি পৌঁছাই ওখানে।
আমরা পৌঁছে গেলাম ধানমন্ডির সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আমাদের অতিথিদেরকে নিয়ে অলরেডি পৌঁছে গেছে ডর টিম। So once again Rehan, once again Shumon.
সেই সাথে একটু বলতে চাই একটু ভিন্ন ভাবে আজকে আমাদের দরের মাত্রা কম। কেন?
কেন
আমাদের আজকে
100% সিকিউর,
কারণ আমরা
একজন পুলিশ অফিসার আমাদের সাথে আছে।
পুলিশরা আছে বলে কিন্তু আমরা অনেকে অনেক জায়গায় নিরাপত্তায় থাকি, আজকে আমাদের কোনো ভয় নেই, তো আমরা একটু রিল্যাক্স আছি মানে শুনতে পারি ঘটনা।
রাইট, বাট দ্য থিং ইজ ভয়, সবার জন্য ভয়। আমাদের সাথে যে পুলিশ অফিসার আছেন, ওনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেটার কারণে উনি ভয়ের সম্মুখীন হয়েছেন, আর সেগুলো জানবো আজকে যার কাছে, তার পরিচয়টা তার কাছ থেকে আগে জেনে নি।
থ্যাংক ইউ ভাইয়া। আমার নাম হচ্ছে আব্দুল আলিম খান, আমি পুলিশ অফিসার, আছি সার্জেন্ট বাংলাদেশ পুলিশে আছি, আর আমার নিকনেমটা হচ্ছে ইখন।
অলরাইট, সো ইখন ভাই, আপনি তো একজন সম্পূর্ণ পর্যায়ের আধুনিক মানুষ, সো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে স্পেশালি দোজ গাইজ হু ওয়্যার ইউনিফর্মস, এই ধরনের জব গুলোতে যারা থাকে, ডিফেন্সের সাথে যারা রিলেটেড থাকে, ইউজুয়ালি তারা এই ব্যাপারগুলোতে বিশ্বাস কম থাকে এবং এই ব্যাপারগুলোতে তারা ভয়ও পায় না একেবারে, বিকজ তাদের নার্ভ থাকে অনেক শক্ত
শক্ত, রাইট, এবং তাদের সাহসটা একটু বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনাকেও কাবু করে ফেলেছে এই ধরনের ঘটনা, তো আমরা শোনার জন্য খুব বেশি
বেশি আগ্রহী।
কিভাবে দরের সাথে আপনি মানে
আসলে FM তো এখন জোর টোর চলে গেছে, আর ABC ওয়ান অফ দ্য মোস্ট পপুলার FM স্টেশন, তো আমি ওই যে অনেক সময় ডিউটি থেকে বাসায় ফিরছি, শুনছিলাম দেখি ডরটা চলছে, আমার খুব ভালো লাগলো, ডরের যারা আছেন আপনারা এত সুন্দর আবহ করে দেয়, মনে হচ্ছে যে ওই এনভায়রনমেন্টের মধ্যে আমরা চলে যাই। তখন আমার জীবনের কিছু ঘটনা যেগুলো আসলে আধুনিকতার সাথে যায় না, বাট এটার এক্সিস্টেন্সটা আমি অস্বীকার করতে পারছি না, এটা আমার জীবনে ফ্যাক্ট, অনেক বড় একটা ফ্যাক্ট। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা শেয়ার করা দরকার, আমি যদি একটু হালকা হতে পারি এই জন্যই।
ওকে, একটা জিনিস কিন্তু রেহান আমার খুব ভালো লাগলো, আমরা যখন এত গভীর রাতে ডর যখন চলে, যারা খুব ব্যস্ত থাকে সেই ব্যস্ততার মাঝেও কানে হেডফোন নিয়ে ডরটা শুনে, এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট।
তো যাই হোক, এখন ভাই যেটা বলছিলাম শুরুতেই যে নিরাপত্তা একটা অনেক বড় অংশ আপনার সাথে জড়িত, অথচ আমি যদি ভুল না করি তাহলে এমন কিছু ঘটনা আপনার সাথে ঘটেছে যখন আপনি নিরাপত্তাহীন ফিল করেছেন, অনুভব করেছেন। তো চলুন এমন একটা ঘটনা দিয়ে শুরু করি যে আপনার সাথে ঘটেছিল।
ঘটনাটা ঘটে যখন আমি ছোট, খুব বেশি ছোট না, 96 এর দিকে কথা, তো আমি তখন গ্রামের বাড়ি থাকি, আমার গ্রামের বাড়ি হচ্ছে শাহজাদপুর সিরাজগঞ্জ, তো আমাদের বাড়িটা একদম গ্রামের দিকেই, তো গ্রামে তো কমন কিছু কথা প্রচলিতই থাকে। তো যেটা আমার বাবা হচ্ছে হলো গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, তো আমরা ট্রান্সফারেবল জব, আমরা বিভিন্ন জায়গায়
ঘুরেছি,
এই জন্য আমরা ডানপিটে ছিলাম বা ডানপিটে হই আমরা, এই জন্য এই বিষয়গুলোকে আমি সবসময় ইগনোর করে যেতাম ছোটবেলা থেকে, তেলের পিঠে খেয়ে যাওয়া যাবে না সন্ধ্যার পর, বাস ঝাড়া যাওয়া যাবে না, এই বিষয়গুলো কিন্তু ছিল। তো আমার নানির বাড়ি হচ্ছে শাহজাদপুর বললাম আমি, এটা গ্রামের নাম হচ্ছে পর্যনা, তো ওখানে বটতলা নামে একটা জায়গা আছে, এটা এখনো আছে, অনেক বিশাল একটা বট গাছ, অনেক বছরের আগে, কেউ বলতে পারে না। তো একদিন আমার নানির বাড়ি এরকম তেল পিঠা বানিয়েছে, আমার নানা ভাই দাদা বাড়ির পাশাপাশি গ্রাম, আমার মামা বলতে কিছু পিঠা নিয়ে তুমি তোমার দাদা বাড়িতে যাও, তো আমি প্রত্যেকে তার মাকে অনেক বেশি ভালোবাসি, বাট আমার মার প্রতি একটু এক্সট্রাঅর্ডিনারি, মানে অত্যন্ত ভালোবাসি মার টান, আমি এখন এত বড় হয়েছি, এখন ওই
মানে একটা অন্যরকম আহ্লাদ কাজ করে,
আহ্লাদ কাজ করে যে এখন মার কাছে শুতে ইচ্ছা করে, এরকম একটা বিষয় এখন আছে। তো আমার মা আমাকে নিষেধ করে, মা বলে যে সন্ধ্যাবেলাতে আসে না, তেলের পিঠে নিয়ে, আমি বললাম না আমাকে খাওয়া না, এই তো দাদা বাড়িতে দেখাই যায়, আমি যাই। মার কথা অনেকটা অবদ্ধ হই, হাতে তেলের পিঠাটা নিয়ে আমি একটা হাতে তেলের পিঠা খেতে খেতে আমি দাদা বাড়িতে শরণা করি। সাধারণত গোসল টোসল করে সবাই, মানে একটা পুকুর হিসেবে ব্যবহার করা হয়, তো জোলার পাশে ছিল একটা মানে আমাদের চিতা বলে হিন্দুদের,
আচ্ছা চিতা খোলা, চিতা
খোলা যেখানে, ওখানে প্রায় 4-5 দিন আগে কিন্তু একটা মানে চিতা পোড়াইছে, আমি দেখলাম যে মা তুমি এখানে কি করো, তুমি না উঁচু করে নামাজ পড়তে গেছিলা, বলছি না তোকে বাধা দেওয়ার জন্য আসলাম, বললাম না মা চলে আসছি, চলে যাই, কয় না এটা যাস না, একদম এরকম ভর সন্ধ্যায় যেতে হয় না, বলেই মা আমাকে ধরতে আসতেছে।
আচ্ছা,
তো ধরতে যখন মা আমাকে ধরতে যাচ্ছে তখনই মার কলসিটা পড়ে গেছে, পানিতে পড়ে গেছে, পড়ে ভেসে যাচ্ছে।
আচ্ছা,
হঠাৎ করে মানে আমার মা ওইদিক হয়ে গেলেন, কলসির দিকে হয়ে গেল, কলসি আনতে যাচ্ছেন, আমি আমার বলছি আমার তুমি যাও না, কলসি যাচ্ছে দেখ মাটির কলসি, তো মা আমার দিকে না তাকিয়ে হাত ধরে ইশারা করতে ডাকতেছে আমাকে যে তুই একটু আয় আমাকে কলসি টানতে সাহায্য কর, তো আমি বলতেছি মা আমার তো হাতে পিঠা, পিঠাটা পাশে রাখ রেখে তুই আয়।
আচ্ছা,
তো মায়ের ডাক কোন সন্তান না শুনতে চায়, ছোট মানুষ কনসেশনের সুযোগ নেই, নতুন কিছু ভাবারও সুযোগ নেই। আমি জাস্ট পানির মধ্যে হাঁটু পানির মধ্যে নেই
নেমে গেলাম।
আমি যাচ্ছি মাও নামতেছে পানির দিকে।
আপনার মাকে আপনার সামনে?
হ্যাঁ আমার সামনে। আমি তো মা তুমি যাও, আমি তো নামতেছি, তুমি নামতেছো না, তোমার কাপড় চোর ভিজাচ্ছ কেন? আমি তো নামতেছি, আমি নামি। মা বলছে না তুই একা, যদি ওখানে সমস্যা হয় তোর সাথে আমিও যাই। তখন আমার কোনো মানে কিছু মনে হচ্ছে না। তারপর আমি গলা পানি পর্যন্ত নেমে গেছি। যখন গলা পানি পর্যন্ত নেমে গেছি তখন তাকাই দেখি ওঠে আমার মা না, যে মহিলাটা আর আমি বলেছি কয়েকদিন চিতা পড়ছে সেই মহিলাটা, আমাদের নানা বাড়িতে কাজটা সেই মহিলাটা পুরো মুখটা পোড়া চিতায় পোড়া। আমি দেখে তখন আমার পা মনে হচ্ছে মানে শাড়ি যেভাবে প্যাঁচায় ভিজা কাপড় সে প্যাঁচায় যায়, আমার পায়ে প্যাঁচায় যাচ্ছে এবং আমি ডুবে যাচ্ছি। আমি চিৎকার করতে পারছি না, আমি ডুবে যাচ্ছি। ও আমার মায়ের মানে মায়ের শাড়িটা পরাই, ও হাসি মুখটা পোড়া, সে হাসতেছে আর আমি ডুবে যাচ্ছি। আমার গলা পর্যন্ত আমি নেমে গেছি। আমার মায়ের তো আমার মা নামাজে ছিলেন সে সময়, আমার মামা ছোট মামা হাকিম মামা, আমার ছোট মামা ওদিক যাচ্ছিল। দেখি বলে এই সন্ধ্যাবেলা তুই এখন ওখানে কি করিস, পানির মধ্যে কি করিস? আয়। তখন আমি চলেই যাচ্ছি, আমার প্রায় ডোবা ডোবা ভাব হয়ে গেছে, আমি উঠতে পারছি না। আমার পুরো শাড়ি মনে হয় কেউ পেঁচে নিচের দিকে টানতেছে। আমার জাস্ট খালি হাতটা দিয়ে খালি শেয়ার করতেছি। আমার মামা লাফায় দিয়ে আমাকে পানির মধ্যে থেকে তুলে নিয়ে আসে।
তখন কি আপনার পায়ে পেঁচানো কিছু
কোনো কিছু ছিল না? আমার পায়ে প্রচন্ড ব্যথা ছিল।
আচ্ছা, আপনি যে ফিলিংসটা পাচ্ছিলেন যে পায়ে আপনার একটা কিছু পেঁচিয়ে যাচ্ছে বা এই ধরনের কিছু, ওয়াজ দ্যাট লাইক আসলে কি তাই, নাকি ভয়ে ওখানে চোরাবালি ধরনের কিছু কি থাকতে পারে? বাই চান্স?
না, এটা হচ্ছে কাদা, খালে তো কাদা থাকে,
রাইট?
আর আমি তো কনসাস, আমি তো তখনও কনসাস, আনকনসাস হইনি। আমার যে পেঁচাচ্ছে আমাকে এবং
একটু, আমি এই ক্ষেত্রে জানি যে গ্রামে বিশেষ করে এই সময়টাতে ওই বয়সে অনেকেই লুঙ্গিটা পরে থাকে, তো সেক্ষেত্রে আপনার কি মানে এই ধরনের?
আমার হাফপ্যান্ট পরা ছিল, মানে স্পষ্ট মনে হচ্ছে আমার হাফপ্যান্ট পরা ছিল।
আসলে আমরা যেগুলো নিয়ে কথা বলছি এগুলো অনেক বড় ব্যাপার। ফার্স্ট অফ অল তার মাকে সে দেখে, তারপরে দেখে ওই মহিলাটাকে যাকে সে নিজে পড়তে দেখেছে,
রাইট?
হ্যাঁ, প্লিজ আমি বলবো স্পেশালি যারা হিন্দু ধর্ম অবলম্বন করেন তাদেরকে বলছি, এখানে কোনো রকম কোনো ধর্মকে হার্ট করা হচ্ছে না, এখানে একটা ভীতিকর অবস্থা তুলে ধরা হচ্ছে, যেই ভীতিকর অবস্থার সাথে হিন্দু ধর্মের কিছু নিয়ম যুক্ত। এখানে কোনো ধর্মকে হার্ট করা হচ্ছে না। আরো একবার বলে দিচ্ছি, যখন আপনি দেখছিলেন ওই মহিলাটাকে, আপনাদের আগে হাসছিল, আপনার মামা যখন আসলেন উনি তো আর কাউকে দেখেননি, উনি আপনাকে একা
দেখেন। উনি দেখছেন যে আমি ডুবে যাচ্ছি।
ডুবে যাচ্ছেন?
আমি তো সাঁতার জানি, আমার তো ডোবার কথা না।
এক্স্যাক্টলি,
আমার পিঠা রেখে তো পানিতে নামার কথা না,
রাইট? আচ্ছা, আপনার পায়ে কোনো ধরনের কোনো কিছু পেঁচানোর চিহ্ন বা হয় না যে আমাদের পায়ে কোনো কিছু পেঁচিয়ে গেলে কিছু দাগ পড়ে থাকে, এই ধরনের কোনো কিছু?
না, আমার এরকম কিছু ছিল না, বাট আমি প্রায় তিন চার দিন হাঁটতে পারিনি, প্রচুর ব্যথা ছিল আমার পায়ে। মনে হচ্ছে যে কেউ অনেক শক্ত করে বেঁধে আমাকে টেনে নিয়ে যাচ্ছে।
আপনি লাকি পার্সন যে কেউ একজন ওই মোমেন্টে আপনার
ছিল,
মানে এই ব্যাপারগুলো। আসলে কি, আমি একটা কথা অনেক আগে একটা ডরে বলেছিলাম যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো বলার জন্য বেঁচে থাকে না মানুষ, মানে কিছু কিছু সময়। এই যে ওনার মামা ওই সময় এখানে উপস্থিত হলেন, এই ব্যাপারগুলোই হয়তো প্রকৃতির খেলা, সে কিন্তু শেষ মুহূর্তে এসেও কোনো না কোনো একটা উসিলায় বাঁচিয়ে ফেলে,
রাইট? আর যদি বা উনি না থাকতো তাহলে হয়ে যেত একটা মিস্ট্রি, এটা
হয়তো একটা শিশু ডুবে মারা গেছে, এটা একটা নিউজ হতো।
সিম্পল একটা নিউজ,
খুব সিম্পল নিউজ।
দুষ্ট ছেলে পিঠা রেখে নেমে গেছিল পানিতে মজা করতে সন্ধ্যার পরে আর উঠতে পারেনি।
হ্যাঁ, রাইট, সেটাই হয়ে যেত,
তাই না? ওয়েল, এই ধরনের ঘটনা আমরা অনেক শুনি। সবগুলো ঘটনাকে যেমন অলৌকিক ধরে নেওয়া যায় না, আবার সব ঘটনাকে কিন্তু লৌকিকও ধরে নেওয়া যায় না। কারণ আমি এই কথাটা স্পেশালি বলছি তাদেরকে যে একেবারেই বিশ্বাস করে না কোন রকম অলৌকিক এক্সিস্টেন্সে, কিন্তু ডরের প্রতিটা পর্ব শুনছে। আমি স্পেশালি তাদেরকে বলছি এই কথাগুলো।
অবশ্যই
যদি বিশ্বাস একেবারেই না করেন তাহলে একটা ব্যাপার, আর যদি বিশ্বাস করে থাকেন তাহলে একটা ব্যাপার। এই মাঝামাঝি অবস্থানটা আসলে কোথায়? তো আমি আপনাকে বলবো, আপনার সাথে এমন কিছু ঘটার জন্য অপেক্ষা করবেন না, বিশ্বাস করতে হলে করুন আর নাহলে করবেন না।
আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই ঘটনাগুলো আপনি শুনছেন, মানে যদি এই ধরনের কিছু সময় পড়েও যান হয়তো বা কোনো না কোনো ভাবে আপনার কোনো না কোনো হেল্প হতেও পারে।
এক্স্যাক্টলি, আই মিন হি ইজ এ পুলিশ অফিসার, ওনার চেয়ে বেশি রিয়ালিটি আমরা অনেকেই দেখিনি,
রাইট? সেটাই।
যাই হোক, আমরা এর পরের এক্সপিরিয়েন্সে চলে যাই, যদি আপনার কাছে আর কোনো
তারপরে আমার কিন্তু ট্রিটমেন্ট হয়, আমি খুব শর্টে বলি যে আমাকে নিয়ে যায় ওখানে, আমাকে ওই কবিরাজে চিকিৎসা করা হয়। হ্যাঁ, আমার প্রচুর জ্বর, আমি পোতলা ছিলাম, আমার মুখ দিয়ে লালাটালা করছিল, ভূতুরে চিকিৎসা, আমাকে হলুদ পোড়া করে দিচ্ছে, আমাকে মরিচ জ্বলে দিচ্ছে,
মানে শারীরিক
আমাকে মাথা করতেছে। হ্যাঁ, এবং আমি অত ব্যথায় কাটতাছিলাম, কিন্তু যারা শুনছে তারা বলতেছে আমি নাকি খুব নাকি শুয়ে কথা বলছিলাম, এবং আমি নাকি বার আমি যাই না, এটা আমার মা নানিরা খালারা পরে বলতেছে আমি নাকি বলছিলাম যে আমাকে আর মারিস না, আমি ওকে ছেড়ে চলে যাবো, ওর কোনো ক্ষতি করবো না, আমি নাকি নাকি শুয়ে কথাগুলো বলছিলাম।
আচ্ছা,
আমার ঘর পরে তো যাই হোক, ওঠার পরে আমার কেমন যেন ওই ওঝার পরেই আমি সুস্থ হয়ে গেলাম। তারপর আমার জীবনে এরকম কোনো ঘটনা আসলো না। তারপরে অনেকদিন পর
আমি এখানে একটু থামাতে চাই, এই যে এই জায়গাগুলোতে আমরা খুব একটা ভয় থাকে যে কবিরাজি বিষয়ে কথাগুলো হচ্ছে, ডরের কথাগুলোকে পুঁজি করে কেউ না আবার কাউকে প্রতারিত করতে চায়। প্লিজ আরো একবার বলছি, আমরা আমরা দুজন প্রায় বলে থাকি, উনি যেটা বললো যে হয়তোবা ওঝা ঝাড়ার পর থেকেই উনি হয়তোবা সুস্থ হয়ে গেছে মনে হচ্ছে, আমার কেন জানি মনে হয় এটা হয়তো পারে ওনার একটা মানসিক মেন্টাল
ব্যাপার। এটা আমি জানিয়ে কিছু কথা বলা দরকার হয়তো বা এই কারণে বলতে চাচ্ছিলাম, ব্যাপারটা অনেক সময় এরকম হয়, কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম তখন একটা টার্ম উঠে এসেছিল স্কিজোফ্রেনিয়া। তো ব্যাপারটা এরকম হয় যে যে যেভাবে যে জিনিসটাকে বিশ্বাস করে তার ভেতর থেকে সেভাবেই সেই জিনিসটা বের করে নিয়ে আসার একটা সাইকোলজিক্যাল সিস্টেমও আছে।
বিরতির একটা সময় হয়ে গেল, ডর আজকে একটু অন্যরকম। পুরো সপ্তাহ জুড়ে আমরা বারবারই এই কথাটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি, ধানমন্ডির কোন একটি ফেলে আসা ভেঙে ফেলা একটা বাড়িতে, পুরনো একটা বাড়িতে ব্ল্যাক ম্যাজিক এবং সেটার রেজাল্ট কি দাঁড়ালো, এরকম একটা ঘটনা বাড়ির পাশে ঘটে গেল, বিশেষ করে ঢাকা শহরে যারা আছেন তাদের জন্য অবিশ্বাস্য তো বটেই। সেরকম একটা ঘটনা এবং রমরমা একটা ঘটনা, লোমহর্ষক একটা ঘটনা আজকে ডরের মূল জায়গাতে। তবে পুলিশ অফিসার ইক্ষণের জীবনে যে ঘটনাটা ঘটে গেছে ব্যক্তিগত জীবনে, সেই ঘটনার মধ্যে আছি আমরা, সেখানটা শেষ করে আমরা ধীরে ধীরে সেই ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে আপনাদেরকে জানাবো। সুমন এবং রেহান অন দ্য স্পট থেকে সেগুলো ধারণ করেছে, পুরো সাউন্ড নিয়ে কাজ করেছে লোবান, সঙ্গে আমি আরজি কিপ্রিয়া তো আছি। আমরা তিন মিনিট পরে আবারও ফিরে আসছি আমাদের দরে।
দর
দর্শনার জন্যে আমরা সবসময় যে কথাটা বলি, একটা পরিবেশ চাই ভয়ের, ভয়ের জন্য পরিবেশ না হলে ভয় ধরা দিতে চায় না, এবং ভয় পেতে হলে ডর শুনতে হবে বিশেষ একটা রেসিপির মধ্য দিয়ে। প্রিয় শ্রোতা, তিন মিনিট পর আরো একবার স্বাগত। আপনি এখন যে পরিবেশটির মধ্য দিয়ে ডর শোনার চেষ্টা করবেন সেটা হলো, ঘরটা একেবারে অন্ধকার কিংবা নিশ্চুপ কোনো একটি জায়গায়, খুব বেশি বন্ধু না হওয়াটাই বেটার। যদি ভালো হয় একা একা শুনুন, ঘরের বাতিটি নিভিয়ে দিন, কিংবা শুনশান জায়গাতে হলে সেখানে যেন অন্ধকার থাকে সে ব্যাপারটা দেখে নেবেন, এবং একই সাথে ঘরের জানলাটা হালকা করে খোলা রাখুন। নিশ্চিতভাবেই ডর শোনার জন্যে, ডরের প্রত্যেকটি পালস বোঝার জন্যে আপনার রেডিওর ফ্রিকোয়েন্সিটা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, সেটাও নিশ্চিত করে নিন। ফিরছি ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা তিন মিনিটের বিরতি নিয়েছিলাম।
ডর
যে যেভাবে যে জিনিসটাকে বিশ্বাস করে তার ভেতর থেকে সেভাবেই সেই জিনিসটা বের করে নিয়ে আসার একটা সাইকোলজিক্যাল সিস্টেমও আছে। ফর এক্সাম্পল, আমরা অনেক সময় দেখি সাপুরেরা তাবিজ বেঁচে, এই তাবিজ দেখালে সাপ চলে যায়, এবং তারা তাদের সামনে সাপগুলোতে এক্সাম্পল দেখায় যে এই যে দেখুন আমি ধরছি সাপটা দৌড়ে চলে যাবে। ব্যাপারটা হচ্ছে ওই সাপগুলোকে কিন্তু আগে থেকেই লোহা দিয়ে ছেঁকা দেওয়া থাকে, এই কারণে পরবর্তীতে তারা লোহা দেখলেই চলে যাচ্ছে। এখন আপনার মনে যে ভয়টা ছিল, গ্রাম্য কুসংস্কার শুনতে শুনতে আপনার মনে ভয়ের সাথে এই বিশ্বাসটাও কিন্তু ছিল যে কবিরা চাইলেই আমাকে ঠিক করতে পারে। তো কবিরাজের প্রসেসটা যখন যায়, সেই প্রসেসটা সত্য হোক আর মিথ্যা হোক, সাইকোলজিক্যালি আপনার ভিতরে কাজ করেছে যে না আমি বাঁচছি, আমাকে আস্তে আস্তে বাঁচানো হচ্ছে, আমার ভিতর থেকে একটা সত্তা সরানো হচ্ছে। এবং যখনই আপনি ক্লিয়ারলি দেখবেন এই জিনিসটা যে না সরানো হয়েছে, তখন কিন্তু আপনি সুস্থ ফিল করবেন। জিনিসটা শিখেছি একটা সিনেমা দেখে, ভুল ভুলাইয়া সিনেমা থেকে এই ট্রিটমেন্টটা ইউজ করা হয়েছিল।
সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিষয়টাকেই অনেক মানুষ পুঁজি করে অনেক ভাবে মানুষজনকে হয়রানি করছে এবং অনেক ক্ষতি করে যাচ্ছে। তো প্লিজ আরো একবার বলবো যে আপনারা এই বিষয়গুলোতে ইনভলভ হওয়ার আগে খুব বেশি মাত্রায় সতর্কতা অবলম্বন করুন। আর তুই যে তাবিজের কথাটা বললি, সাপকে দেখানো হচ্ছে এবং সেই সাপগুলোকেই শুধু তাবিজ দেখালে চলে যাচ্ছে, প্লিজ এই তাবিজ নিয়ে আপনি জঙ্গলে যেই সাপটা মুক্ত অবস্থায় আছে ওই সাপের কাছে ধরতে যান, আপনি যাবেন না ওখানে। ওকে, আমরা এবার আপনার পরবর্তী এক্সপিরিয়েন্সে চলে যাই।
তো পরবর্তী এক্সপিরিয়েন্স হচ্ছে গ্রাম থেকে আসলাম, কলেজে ভর্তি হলাম 2001 সাল। আমি তখন রাজশাহীতে পড়াশোনা করি, তো তখন তো আধুনিকতার সাথে কিন্তু আমার একটা সম্পর্ক হয়ে গেল। আস্তে আস্তে বুঝতে শুরু করলাম, তখন হুমায়ুন স্যারের বই পড়া শুরু করলাম, জেফ্রি বলসের বই পড়া শুরু করলাম, হয়ে গেলাম ছোটবেলার বিষয়গুলো না চাপা পড়ে গেল বিষয়গুলো। আমার রাজশাহীতে কিন্তু ভালো আম হয় জানো, তো আমরা আম কোড়াতে যেতাম।
আচ্ছা,
ঝড় হলে আম কোড়াতে যেতাম। তো আমাদের বাড়ির পিছনে অনেক পুরাতন আম বাগান আছে, সেই আম বাগানে এরকম শোনা যায় যে কোন এক সময় একটা মানে বাচ্চা এবং বাচ্চার মা অভাবের কারণে সুইসাইড করে গলায় ধরে দিয়ে।
আচ্ছা আচ্ছা,
সেটা একটা ফজলি আম গাছ ছিল, অনেক বড়, অনেক আগের কথা, যেহেতু আমরা ওখানে নতুন গেছি আমরা শুনছি।
আপনারা কি ওই গাছটা দেখে তারপরে গাছটার কাহিনী শুনেছেন?
হ্যাঁ, ওই বাগান
এই গাছটাতে এরকম একটা ঘটনা ঘটেছিল এইভাবে
বিষয়টা এরকম শুনছিলাম যে প্রচুর আম হয় কিন্তু ঝড় হলে কোনো শিশু বাচ্চারা ওখানে যায় না আম কুড়াতে।
আচ্ছা, অন্যান্য জায়গা থেকে আম কুড়ায় কিন্তু ওখানে
না, ওখানকার স্থায়ী শিশু শিশুরা আমার বয়সী যারা যারা কিশোর তারা যাচ্ছে না।
আচ্ছা,
আমরা যারা বাহিরের মানুষ তারা ওখানে যায়, কিন্তু কেউ না কেউ কোনো কোনো প্রবলেমেই পড়ে। তো আমি যেহেতু ধান পিঠে ছিলাম, তো সেই জন্য ওই আমি আর আমার বন্ধু রাজীব আমার ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করতাম, আমরা দুজন বললাম দোস্ত আমরা ওখানে আম করাম। তো আমরা চিন্তা করছি আমরা দুজনে শুধু ওখানে যাবো, আবার ঝড় হয়েছে ফিউ ডেজ লেটার আমরা দুজন ওখানে গেছি। যাওয়ার পর আম করাচ্ছে গাছের সীমানা ওই পাশের চাতাল, ধান যেখানে সিদ্ধ করে ব্রয়লার থাকে চাতাল, ওখানে কিন্তু প্রচুর আগুন, তুষতে আগুন তো চাতালের দেওয়াল ঘেঁষেই এই গাছটা।
আচ্ছা,
তো আম কুড়াচ্ছি আমি কুড়াচ্ছি আমার বন্ধু রাজীবও কুড়াচ্ছে, ও আম কুড়াতে দেওয়ালের দিকে চলে যাচ্ছে।
আচ্ছা,
তো ওকে আমরা দুষ্টাম করে বাটি বলে থাকি, তো আমরা বলি এই বাটি ওখানে যাচ্ছিস কেন, ওখানে কি ওখানে গিয়ে আম পড়ছে নাকি? তো কোনো উত্তর দেয় না।
আচ্ছা,
কয়টার দিকে ওটা?
ফজরের আগে।
আচ্ছা,
ভোরবেলা কিন্তু আম কিছু পড়ে থাকে, এটা যদি ফজরের আগে না যাওয়া যায় ওটা পাওয়া যায়,
পাওয়া যায়
যত ভরে যাবে আমগুলো সেই আগে পাবে। তো ও দেখি দেওয়ালের উপরে উঠে যাচ্ছে, দেওয়ালটা মানে 3 ফিট এরকম হবে। তো ও দেখি দেওয়াল পার হয়ে ওই উনুনের দিকে চলে
যাচ্ছে,
ব্রয়লারটা জ্বলতে। আমি বলছি এই পাটি তুমি ওখানে কি করো, এদিক চলে। ও আসতেছে না, বলতেছি যে কি করো, ও দেওয়াল পারে ওইদিকে যাচ্ছে, ওদিকে তো আম গাছ নাই। তো ও একটা কুকুর পুষত, ওর নাম হচ্ছে ডগলি। সে কুকুরটা কিভাবে জানা যায় না হঠাৎ করে কোথ থেকে আসলো, কুকুরটা সে লাভ দিয়ে যে বাটিকে প্যান্টে কামড়ে ধরছে, টেনে ধরছে। যখন এটা দেখছি তখন আমিও দৌড় হয়ে গেছি এই কামড়টা দিয়েই, তারপরও কিন্তু বাটি ওদিকে ভাবি তখন কি যে একটা টার্গেটে ভাবি তো হাতে কিন্তু আমের ব্যাগ। তারপর কি হলো একটা জিনিস আমি তার আগে বলিনি, কিছু প্রাণী কিন্তু অতি প্রাকৃত বিষয়গুলো আগে ক্রেস বাদুর একটা এরকম ফেস আউট করতে পারে, আনন্যাচুরাল বিষয়গুলো যেগুলো মানে লজিক এখনো করতে পারেনি সবাই। তো ওই কুকুরটা অনেক ছোটবেলা থেকেই পোষে ডগলিটা, ও জাস্ট ওই ডগলিটা জাম করলো উনুনের ভিতরে,
উনুনের ভিতরে
জাম করার সাথে সাথে আমি চিৎকার করে উঠে বাটিকে ধরে ফেললাম।
আচ্ছা,
তুমি তুমি এটা বুঝতেছো তুমি এটা কি করতেছো? ও নর্মাল হয়ে গেল, দেখি ওই কুকুরটার অর্ধেক অংশ ঝলসে গেছে, রাজীবের হাত হবে না এত কাছাকাছি। তারপর জ্ঞান ফিরে আসলো রাজীবের, কুকুরটা কিন্তু ঝলসে গেল। কুকুরটাকে পানি টানিয়ে দিলাম, জ্ঞান ফিরে আমি দেখি যে ওর ব্যাগের মধ্যে কোনো আম নাই, দুইটা তিনটা আম সব ইট
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 ইট মানুষের নিচ থেকে ইট তুলেছে।
হ্যাঁ, তিন চারটা আম ছিল,
মানে হি ওয়াজ টোটালি লস্ট,
লস্ট জাস্ট হিজ মাইন্ড এট দ্যাট টাইম। সে টোটালি মানে হিপ্নোটাইজ হয়ে গেছে, এবং ওই কুকুরটা কতটা প্রভুভক্ত, সে নিজের জীবন দিয়ে সে মালিকের জীবনটা বাঁচালো। এবং আমার বলতে খুব কষ্ট হচ্ছে, আমার বন্ধুকে আমি সরি বলবো যে দোস্ত আমি তোকে সেদিন জোর করে নিয়ে গেছিলাম, আমি আজকে ওকে সরি বলবো। এরপরও আমার বন্ধুটা অনেক অসুস্থ হয়ে যায়, এরপর থেকে কিন্তু রোগ বালা লেগে আছে এখন পর্যন্ত। সে কিন্তু তার সেই গ্রোথটা আর হয় নাই। আমার বন্ধুটা ওই যে ওই ইন্টারনেটে যেমন দেখছো কেম 2001 আজও ওরকম। তো আজকে শুনুর কাছে আমি ক্ষমা চাই নিব, দোস্ত রাজীব আমাকে ক্ষমা করে দিচ্ছে, আমার তোকে ওখানে নিয়ে যাওয়া উচিত হয় নাই।
জানি না বিষয়টা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ আপনি তো বুঝে শুনে নিয়ে যাননি। আমার একটা বিষয় একটু জানার ছিল যে আপনার বন্ধু যে রাজীব, তার সাথে কি কথা হয়েছে আপনার, আসলে সে কেন ওই দিকে চলে যাচ্ছিল, কি টানছিল তাকে?
ও টানছিল এটা যে প্রচুর আম পড়তেছে, আম দেখছি তোর চেয়ে বেশি আম কুড়াবো দেখে আমি দেখে আসছি, এটা আছে ব্যাগটে।
আম কুড়ানোর বেশ কিছু ঘটনা শুনেছি, কিন্তু এটা একটু ব্যতিক্রম।
তবে আমার কাছে এই জিনিসটা খুব মানে খুবই অবাক লেগেছে যে ডগ মানে ডগলি যার নাম, তার ওই সিনারিওতে চলে আসা এবং নিজের ভক্তিটা এভাবে শো করা, এবং অলমোস্ট কুকুরটাই কিন্তু ছেলেটাকে
চাতালে তো মহিলারাই বেশি কাজ
করে।
ওকে, কত রকমের সম্মোহন যে হতে পারে বোঝা যাচ্ছে একটু একটু করে। যাই হোক, এটা আপনার বন্ধুর সাথে ঘটে যাওয়া ছিল, সেই সময় আপনি ছিলেন সেখানে।
অন্য ঘটনায় যাওয়ার আগে এখানে একটু থামাই, আমরা কিন্তু বেশ কিছু ঘটনা আমি শুনেছি বিভিন্ন জায়গা থেকে, এই রাজশাহীতে যে বিশাল বিশাল আম বাগানগুলো রয়েছে সেই বাগানগুলোকে কেন্দ্র করে, এবং আমরা দুই একটা বাগানের সন্ধানও পেয়েছি যে এই বাগানে বিভিন্ন ধরনের এই অদ্ভুত ঘটনাগুলো ঘটে। তো আমের সিজন যেহেতু চলে এসছে, কোন একটা ডরের জার্নি হয়তো বা সেই রাজশাহী। ওকে, আমরা এর পরবর্তী ঘটনা শুনি, আপনার আরো একটা ঘটনা আমরা যতটুকু শুনেছি টিমের কাছে যে আরো কিছু ঘটনা আছে।
হ্যাঁ, আমার জীবনের ঘটনাগুলো এতটা সত্য যে আমি এটা মানে কোন লজিক দিয়ে
ডিফেন্ড করতে
পারি নাই, এবং এটা নিয়ে কিন্তু আমি কাউন্সিলিং এও গেছি।
কাউন্সিলিং বলতে প্রফেশনাল সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছি।
ওনারা বিভিন্ন বিষয় দেখায় যে মেন্টাল প্রেসারের কারণে একটু হইতে পারে, ঘুম কমানো কোনো হইতে পারে, আপনার যদি ডর এটা করছে অনেক পপুলার শো, একটা জিনিসের প্রতি যদি কারো ডিপ বিলিফ থাকে, ভালোবাসা থাকে, অনেক সময় প্রকৃতি মেনে নিতে পারে না, তখন তাকে ডাইভার্ট করে দেয়। কি প্রাকৃতিক বিষয়গুলো প্রাকৃতিক ভাবে এটা সলিউশন সম্ভব, ড্রাগস দিয়ে কোন মেডিসিন দিয়ে এটা সম্ভব না। তো এরকম একটা বিষয় আমি সেটা শেয়ার করতে চাই আপনারা বললে। আমি বিয়ে করি 2012 সালে। তো বিয়ের এক বছর পরে আমি আমার নানা শ্বশুর অসুস্থতার খবর শুনি আমি রাজশাহীতে যাই, আমি বিয়ে করছি বাঘা। বাঘা কিন্তু অনেক রিপোর্টেড একটা জায়গা, শাহী মসজিদ আছে 50 টাকার নোটে, মসজিদ এবং মাজার রিলেটেড যে ফ্যামিলিটা সেই ফ্যামিলিটি হচ্ছে আমার শ্বশুর বাড়ি, বাড়িতে আছে 450 বছরের পুরাতন বাড়ি। নানা শ্বশুর অসুস্থতার খবর আইসিইউতে ভর্তি, তো যাওয়ার পরে হসপিটাল থেকে আমি নিজেই গাড়িটা ড্রাইভ করে আমি আসতেছিলাম, আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি আমার মিসেস সবাই ছিলেন। তো শীতকাল ছিল, আসার সময় চার ঘাটের উপর দিয়ে দেখায় আসতে হয়। তো আমার শ্বশুর বাড়িতে এমনি অনেক কথা শুনছি, যেহেতু জমিদার একটা বিষয় ছিল সেখানে, একটু যে নূপুরের বিষয় রিমঝিম নারী মারা গেছিল থাকে, আমি এটাকে খুবই ইজিলি দিতাম এবং হেসে উড়িয়ে দিতাম। যখনই আমি চারঘাট পার হয়ে যাচ্ছি, অনেক ফাঁকা জায়গা আছে, অনেক বড় বড় গাছ, কুশল গাছ, আম বাগান, গাড়িটা ড্রাইভ করতেছি, গাড়িটা অটো আমার বামে টানতেছে, বামে টেনে নিয়ে চলে যাচ্ছে, রাস্তাটা তো অনেক মানে
সোজা রাস্তা,
খালি বামে চলে যাচ্ছে গাড়ি, বামে কিন্তু খাদ। ড্রাইভারকে বললাম কি ব্যাপার, গাড়িতে কোনো প্রবলেম আছে নাকি, গাড়িটা বামে টানতেছে? না স্যার, গাড়ি তো নতুন গাড়ি, একদম ঠিক আছে।
ড্রাইভার আপনার পাশেই বসে, আপনি নিজে?
আমি এমনি ড্রাইভ করছি। আমার জীবনে আরো দুটো ঘটনা ঘটছে, এই বিষয়টার সাথে কেমন যেন একটা গন্ধ থাকতো,
সংযোগতা কিছু
থাকতো এই বিষয়গুলো না।
হ্যাঁ, আমার একটা মানে থার্ড যে একটা আইজ আছে, আমার মনে হচ্ছে ওটা আমাকে নক করছে। গাড়িটা আর ব্যালেন্স করতে না পেরে আমি গাড়িটা চালানো বন্ধ করে দিই, শাশুড়ি এবং আমার ওয়াইফ আমার নানা শ্বশুর বাড়ি নেমে গেছে, আমি সোজা আমার শ্বশুর বাড়ি এসে উঠছি। খাওয়া দাওয়া করে বই পড়তে পড়তে আনুমানিক রাত 1:30-2 হবে, হঠাৎ করে আমার গেটে, আমার একটা রুমে থাকি যেহেতু, আমি আমার গেটে নক করছে। নক করার পর আমি তো বলতেছি যে কে, তো মিশু বলতেছে আমি গেট খোলো। খুবই আমার ওয়াইফের কণ্ঠ আমাকে ডাকতেছে, আসতেই পারে, পাশাপাশি নামাই দিয়ে আসছে হয়তো বা আসছে। আমি গেটটা খুলে দিছি, গেটটা খুলে দিছি নাই গেটে, ওদের বাড়ি থেকে ওই কিচেনে যেটা অনেক বড় উঠান আছে, তো ও ওই রান্না ঘরে ওখানে যে ডালিম গাছ আছে ওখানে ওই মুখ ঘুরে দাঁড়ায় আছে।
আচ্ছা,
ডালিম গাছের দিকে
ডালিম গাছটা ধরে দাঁড়ায় আছে। তো আমি তো এত রাত্রে জোরও ডাকতে পারছি না, লজ্জাও পাচ্ছি। তো আমি ওকে বললাম যে তুমি ওখানে কেন, খুব ফিস ফিস করে বলছো, তুমি ওখানে কেন ভিতরে আসো। তৎক্ষণাৎ আমার পায়ের নিচে একটা সাদা বিড়াল, সাদা ধপ ধপ একটা বিড়াল আমার পায়ের নিচে খেলা করতেছে। আমি আমি চাই তুমি বিড়াল দেখতে পাচ্ছ না, আমি দেখো তুমি চলে আসো, বিড়ালটা ডিস্টার্ব করতেছে। একটা বলিনি জানাই রাখি যে জমিদার ফ্যামিলি হলে আমার ওই নানা শ্বশুর এরকম শুনছি যে উনার জিন পুষতেন, নিজের নামাজ পড়তেন পাশে নাকি জিনেরও নামাজ পড়তেন। সবাই দেখছে যে তিনটা চারজন মানুষ বসার মতো জায়গা ফাঁকা থাকতো নামাজ পড়তেন। তো ভালো জিন ওখানে আছে ওদেরকে সেভ করার জন্য, এরকম একটা মানে একটা প্রচলিত প্রচলিত আমরা সবাই শুনে আসছি। তো সাদা ফকফকা বিড়ালটা এরকম মোটা, মানে মানে বিড়ালও না, মানে বিড়ালের চেয়ে বড় আমি খুব ইজি এত রাত ইজিলি আমি ওর কাছে গেছি, যে ওর গায়ে আমি হাত দিয়ে বলি তুমি এই দিক ঘুরে আসো কেন, হাত দেওয়ার আগে আমি কি কারণে ওই যে বিড়ালের পা নিয়ে আমার নিজের পায়ের দিকে তাকিয়ে দেখি আমার ওয়াইফের যেখানে দাঁড়ায় আছে সেখানে একটা লোমশো পা, অনেক বড় বড় পা, মানে এত স্পষ্ট ওই কুয়াশার ভিতরে। আই জাস্ট থান্ডার্ড এটা কি, আমি চিৎকার করার আগেই ও আমার দিকে তাকাইছে, দেখি আমার শ্বশুরবাড়ি বসে আগে যে পাশে কিন্তু অনেক পুকুর বড় একটা মাছ কাঁচা কামড়াচ্ছে।
ও মাই গড, এন্ড দ্যাট ওয়াজ ইওর ওয়াইফ?
আমি তো জানি আমার ওয়াইফ,
ওই চেহারাটা একেবারেই আপনার ওয়াইফের মতনই ছিল,
কিন্তু ওয়াইফের মতো চুল কাট সব রকম, বাট খাচ্ছে মানে ওতে কামড় দিয়ে রাখছে মাছটাকে, কিন্তু চেহারাটা আমার ওয়াইফের মতো কামড় দিছে, রক্ত অর্ধেক গালে টালে আর অর্ধেক মাছটা খালি দাফাচ্ছে। স্পষ্ট মনে আছে একটা রুই মাছ ছিল, সেই যে একটা দুর্গন্ধ আমার মধ্যে ঢুকে গেল, আমি সাথে সাথে ওই উঠানে বং করে ফেলে চিৎকার, শ্বশুর এবং আমার অন্যান্য সবাই বের হয়ে আসছে।
আচ্ছা আচ্ছা,
কি হয়েছে কি হয়েছে, মিশু এখানে দাঁড়ায় আছে, এই অবস্থা। বিলিভ মি যে আমি এখনো পর্যন্ত মাছ খাই না, মাছ বলতে অ্যালাউড না আমার ডাইনিং এ, আমি খেতে পারি না। এটার সলিউশন কি হতে পারে,
মানে আপনার কি মানে সেই
সেই দুর্গন্ধটা
এখন ওই দুর্গন্ধ,
সেই দুর্গন্ধটা, এবং কয়েকদিন আমি ঘুমের মধ্যে খুব চিৎকার করছি, এই জন্য আমার ওয়াইফও অনেক কষ্ট পায় যে তুমি আমাকে দেখে চিৎকার করো, বাট আমার প্রফেশনাল সাথে এটা যায় না, আমার লেখাপড়ার সাথে এটা যায় না।
আপনি কি মানসিক ভাবে এটা মেনে নিতে পারছেন না যে আপনাকে তখন ওখান থেকে বের করার জন্য একটাই উপায় ছিল, সেটা হচ্ছে আপনার ওয়াইফ হিসেবে আপনাকে কল করা, আদারওয়াইজ কিন্তু আপনি একজন পুলিশ অফিসার হিসেবে যথেষ্ট সাবধান একজন মানুষ, কেউ নক করলে আপনি কখনোই এভাবে খুলে দেওয়ার কথা না,
খুলে দিচ্ছেন না,
এবং এই কারণেই কি আপনাকে মানসিক ভাবে দুর্বল করার জন্য সেই অশরীর জিনিসটা আপনাকে আপনার ওয়াইফ হয়েই ডাকবে। খুবই না,
আমি একটা জিনিস একটু শেয়ার করছি, যে জিনিসটার প্রতি ডিপ ভালোবাসা থাকে, বিলিভ থাকে, প্রকৃতি যখন আপনাকে কনভার্ট করতে চাইবে তখন ওই আকর্ষণ থেকে কিন্তু আপনাকে মানে ডাইভার্ট করতে চাইবে। এই জন্য আমার ওয়াইফের কণ্ঠ শোনার পর আমার কোনো কনফিউশন থাকার কোনো কথা না,
না
তো আমি এখনো সেই মানে
ওকে মানে একটা বিষয় কি দেখান দেখ, মানে এই বিষয়টা ওনার ওনার মাঝে কিভাবে ঢুকেছে, মাছ একটা মানুষের স্বাভাবিক খাবারের মধ্যে একটা,
রাইট,
দুই বছর যাবৎ শুধু এই ঘটনার জন্য সে মাছ খেতেই পারছে না। আসলে মানে কিছু জিনিস আছে আমরা মনে করতে পারি না কিন্তু মনে রয়ে যায়, ঘ্রাণ হচ্ছে তার মধ্যে একটা জিনিস, ঘ্রাণ কিন্তু আমরা মনে করে সেই ঘ্রাণটা পেতে পারি না কিন্তু ঘ্রাণটা রয়ে যায়। এই ধরনের ব্যাপারগুলো সাইকোলজিক্যাল, যেমন আমি একটা সময় টানা এক দেড় বছর মুরগির মাংস খেতে পারতাম না, দ্যাটস বিকজ রাস্তা দিয়ে আসছিলাম তো তখন হঠাৎ করে দেখি একটা বাচ্চা ছেলে আর ডাস্টবিন থেকে ওই যে মুরগির পাক টাক ফেলে দেওয়া হয় না সেগুলো নিয়ে কুড়াচ্ছে, মানে সে খাবে বাসায় গিয়ে, আমি বুঝতে পারছি, ওটা দেখে আমার রান্না করা মুরগি দেখে ওই ঘ্রাণটা আমি পেতাম। তো এই ধরনের কিছু ব্যাপার ঘটে, বাট আমি আপনাকে একটু আগে যে কথাটা বললাম এটা আপনার সাইকোলজিক্যাল ডিস্টেন্সের জন্য আমি বললাম, যে দেখুন আপনাকে দুর্বল করতে তখন একমাত্র আপনার ওয়াইফের রূপ ধরে আসাই পসিবল
পসিবল
ছিল। তো আপনি দয়া করে আপনার ওয়াইফের ক্ষেত্রে এই ভয়টা কখনো যেন ফিল করবেন না, এটা বোঝাই যায় আপনাকে দুর্বল করার জন্য ওই রূপেই এসেছিল, অন্য যে কোনো ক্ষেত্রে এখন যথেষ্ট বেশি সাবধান, এটা সেই জিনিসটাও জানে। ওকে, এই তো আপনার ঘটনা বেশ কয়েকটা শুনলাম, তবে আমরা আরো একটা যেটা জানি যে আপনি মানে ডিউটিতে থাকা অবস্থায় কোনো কিছু হয়তো বা আপনার সাথে কিছু একটা ঘটেছিল,
এটা আজকে আমি মানে বলছি তো বলি। ডিউটিতে থেকে যেটা হয় যে আমাদের অনেক সময় মানে হোল নাইট ডিউটি করতে হয়, মাঝে মাঝে রাস্তায় লং ট্রাফিক পড়ে যায়, পদ্মটির জন্য আমাকে হোল নাইট ট্রাফিকটা কন্ট্রোল না করা পর্যন্ত স্টে করতে হয়। আমি তখন টাঙ্গাইল গোড়ায় ছিলাম, গোড়াই হাইওয়েতে, টাঙ্গাইল থেকে একটা সিঙ্গেল রোড, তো ওখানে অ্যাক্সিডেন্টের কারণে রাস্তাটা ব্লক হয়ে যায়। তো আমাদের এই ব্লকটা ঠিক করতে প্রায় 3:30-4 বেজে যায়
রাত
রাতটা,
4:30
বেজে যাওয়ার পরে রাস্তাটা ওকে হয়, আমরা ওকে না হওয়া পর্যন্ত কখন ডিউটি থেকে মুভ করতে পারি না, আমাদের রাস্তা টোটাল ফ্রি হওয়ার পরে ডিউটি থেকে চলে আসি। রোডটা ক্লিয়ার করার পরে আমার সাথে গাড়ি ছিল, আমার ওয়াকিং ডিস্টেন্সে আমার বাসা, আমার ভাড়া বাসা। তো আমি আমার ফোর্সকে বললাম যে তোমরা বেড়াকে ফিরে যাও, আমি আমাকে গাড়িতে নামানোর দরকার নেই, আমি হেঁটে চলে যাব। আমার বাসা বাজারের পাশে ছিল, একটা মসজিদ ছিল, মসজিদের পিছনেই আমার বাসাটা ছিল। আমি বাসায় ঢুকবো কিনা ওই সময় একটা শিশু মানে খালি
গায়ে।
আর একটা বিরতির সময় হয়ে গেল, ফিরবো ঠিক রাত 12:06। আমি আজকে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, ডর শুনছেন আপনি ডরের 37তম পর্ব। সঙ্গে আছে সুমন রেহান অন দ্য স্পট থেকে এবং সাউন্ডে কাজ করেছে লোবান। আজকে যাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো এখানে উপস্থাপিত হচ্ছে, ইক্ষণ তারেক এবং অনন্ত আর আকিব। ফিরে আসছি ঠিক রাত 12:06।
ডর ABC রেডিও FM 89.2 ABC রেডিও FM 89.2
ছয় হচ্ছে সময়, ডর শুনছেন আপনি এবিসি রেডিও FM 89.2 তে। আজকে ইক্ষণ তারেক এবং অনন্ত আর আকিব তাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো এখানে উপস্থাপন করছে। সঙ্গে রয়েছে সুমন ও রেহান এবং সাউন্ডে কাজ করেছে লোবান। যারা ডরের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান, পার্টিসিপেট করতে চান, আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আপনার জীবনে যদি কোনো ঘটনা থেকে থাকে যা ডরে বলার মতো, সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করুন। 24 ঘন্টা নাম্বারটি খোলা রয়েছে। ফেসবুকে চলে আসুন ডরকে ভালোভাবে বোঝার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আবারও ফিরছি ডরের মূল গল্পে।
ডর
আমি বাসায় ঢুকবো কিনা ওই সময় একটা শিশু মানে খালি গায়ে, ওর বুকে এ পাশ থেকে ও পাশ একটা ছোড়া ঢুকানো রক্ত মাখা।
শিশু বলতে কত বছর বয়স হবে?
10-11 বছর একটা শিশু, মানে পথ শিশুরা যেমন হয়, রক্ত তার বুক দিয়ে যেমন
ছুরি
এফোর করা, মানে এফোর ওফোর কত বড় ছুরি প্রয়োজন, এত বড় একটা ছুরি। তো অ্যাজ এ পুলিশ অফিসার আমাকে তো কনসাস থাকতে হবে, যেমন অনেক স্ট্রং থাকতে হবে আমাকে নার্ভটাকে। আমি ইচ্ছা করলে তো এই নাইফটাকে বের করতে পারি না, একটা ফিঙ্গারপ্রিন্ট একটা
ব্যাপার আছে,
লিগেল কিছু ব্যাপার থাকে। তো আমি শিশুটাকে আমার কোলে নিই, তুমি থামো, আমি ডাক্তার তোমাকে নিয়ে যাবো, এটা আমার ফার্স্ট ডিউটি, তুমি নিঃশ্বাস নিতে থাকো, ওষুধ ইশার করতেছে আমার এটা
শরীরটা,
কিন্তু আমি এটাতে হাত দিতে পারছি না। আমার ফোন আমি খুঁজে পাচ্ছি না, আমি কিছুই খুঁজে পাচ্ছি না, আমি চিৎকার করতে পারছি না, আমার ফোর্স চলে যাচ্ছে গাড়ি, আমি দেখতে পাচ্ছি আমার গাড়ি ব্যাকলাইট জ্বলছে, আমি দেখতে পাচ্ছি চিৎকার করতেছি আমি বাচ্চাটাকে শিশুটাকে বাঁচানোর জন্য। আমি প্রায় 3-4 মিনিট চিৎকার চেষ্টা আমি করতে পারি, আমার সাউন্ডটা মনে হচ্ছে কারোর কাছে যাচ্ছে না।
আচ্ছা আচ্ছা,
এটা একটা অস্বস্তিকর একটা বিষয়,
খুবই অস্বস্তি।
আমার মনে হচ্ছে যে এখন সে রক্তটা আমার হাতে লেগে আছে স্টিল, এরকম মনে হয় আমার কাছে। তো যেহেতু আমি ডিউটি শেষের দিকে আমি বলেছিলাম যে 3-4টার সময় জাস্ট, তখন ওই হুজুর মুয়াজ্জিন কিন্তু আগেই বের হয়, মানে আজানের জন্য সুইচটা অন করছে। তো আল্লাহ একবার বলা শুরু করছে কিনা জাস্ট রেডি হচ্ছে, তখনই আমার হাতে দেখি শিশুটা নাই,
মানে নাই, হঠাৎ করে নাই হয়ে গেছে।
এটা আমি তখন সম্পূর্ণ কনসার্ট, যেহেতু আমি নাইফটা ধরছি না, তার মানে আমি তো বুঝতেছি
সম্পূর্ণভাবে
আমার, আমি কিন্তু মাটিতে, আমার পোশাকে কিন্তু কাদা লাগানো, ওই টাঙ্গাইলে কিন্তু লাল মাটি। আপনার আমার পোশাকে তো আমি তো দাঁড়িয়ে ডিটি করি, আমার পোশাকে তো লাল মাটি থাকার কথা না।
ওই এলাকায় ওই রাস্তাতে ক্রাইম কেমন ঘটে?
ক্রাইম অ্যাক্সিডেন্টটা কিন্তু খুব কমন একটা মানে বিষয়, ওই
হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে এমন প্রাণহানি ঘটে, অপমৃত্যু তো ঘটে,
অপমৃত্যু আপনি তো জানেন এটা হয়।
এই ধরনের কোন ঘটনা কি আপনি শুনেছিলেন কখনো কোনো শিশু মারা
হয়েছে? এটা শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে তো এই বিষয়টা কিন্তু শেয়ার করার মতো না। আমি একটা পুলিশ অফিসার, এটা মানুষ কি ভাববে? আমি খুব নর্মালি গেলাম, হুজুরের কাছে গেলাম, হুজুর বলছে দোয়া গালাম পড়ে, একটু ফুটু দিয়ে দিন, পানি পড়া দিন, পানি খেলাম। এই আধুনিক যুগে এসে আমি পানি পড়া খাচ্ছি, আমি কতটা তার সাথে আমি মানে মানে মিশে গেছি বিষয়টা, আমার কতটা রিয়েল। পুজোর দোয়া টোয়া দিয়ে দিলেন, সকাল আমি একটু ঘুমতে ঘুরতে দেরি হয়েছে, সকালে একটা শিশুর লাশ পাওয়া গিয়েছিল, এক্সাক্ট লোকেশনটা বলতে চাচ্ছি না। ওইখানে একটা জায়গায় আমাদের জুরিডিকশন থাকে, তার বাইরে একটা শিশুর লাশ পাওয়া গেছে অ্যাক্সিডেন্টের কারণে, যে কারণে রাস্তাটা ব্লক ছিল। সেই শিশুটা
মানে যেই ব্লকটা আপনারা সরাচ্ছিলেন ওই একটা অ্যাক্সিডেন্ট, সেই একটা শিশুর অ্যাক্সিডেন্ট।
হ্যাঁ, একটা অনেক অ্যাক্সিডেন্ট ঘটছে, সেখানে শিশুর যে গ্লাস
কতক্ষণ থাকতে হয়েছে বলে কোন আইডিয়া আছে কি?
আমি যতদূর শুনেছিলাম যে ওই লাশটাকে পাওয়া যায় অ্যাক্সিডেন্টের প্রায় দুই তিন ঘন্টা পরে, কারণ আপনারা জানেন যে টাঙ্গাইল রোডটা কিন্তু অনেক উঁচু এবং অনেক নিচুতে
আমি কখনো কোনো পুলিশ অফিসারকে জিজ্ঞেস করার সুযোগ পাইনি, সেটা হচ্ছে যে হাইওয়েতে যখন রাতের বেলা অ্যাক্সিডেন্ট জাতীয় কিছু হয়, দিনের আলো আসার আগে পর্যন্ত নাকি ওই জিনিসগুলাকে মুভ করা হয় না?
আমরা যখনই একটা এক্সিডেন্ট হয় অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল সব কাজ ফেলে রেখে আমরা সবার আগে তাকে রেস্কিউ করি, মানুষের থেকে ইম্পর্টেন্ট কিছুই না।
আর আপনার সাথে এরকম কোন এক্সপিরিয়েন্স আছে এই ধরনের মানে সিভিয়ার অ্যাক্সিডেন্ট থেকে পরবর্তীতে ভৌতিক কোন ঘটনার প্রকাশ? হাইওয়ে নিয়ে তো আমরা অনেক রকম অনেক কথা শুনি, ড্রাইভাররা অনেক সময় চোখ বন্ধ হয়ে যায়, সবকিছু অন্ধকার দেখতে পায়, এ ধরনের বেশ কিছু ইনসিডেন্ট আমরা শুনি। আপনার সাথে কি এ ধরনের কোন রিয়ালিটিতে এক্সপিরিয়েন্স হয়েছে? কাউকে কখনো খুঁজে পেয়েছেন এরকম যারা হাইওয়েতে উদ্ভব কিছু দেখতে পেয়েছে ইউরিন ড্রাইভিং?
আমার সাথে যেগুলো আমি তো শেয়ার করলাম, এরকম আমার বন্ধু আছে, তো সে বন্ধু একদিন আমাকে যে শেয়ার করছিল একটা দেখা হয়েছে, তো ও লং ডিস্ট্রিক্ট ট্রাক চালায়, অল ওভার দ্য বাংলাদেশ যে ট্রাক গুলো চলে, তো সে গাড়ি চালাচ্ছে, খুব স্পিডে গাড়ি চালাচ্ছে, তাদের দেখে হঠাৎ করে এক দল মানুষ চার পাঁচ জন একটা পরিবার তার ট্রাকের সামনে এসে পড়ে গেছে।
আচ্ছা,
ও তখন সেভ করার জন্য হাত ব্রেক করে বামে একদম আইল্যান্ড ভেঙে নামাই দিচ্ছে, দিতে হচ্ছে না, তো বের হয়ে এসে দেখে ওখানে কোনো মানুষই ছিল না, কোনো মানুষ ছিল না, আইল্যান্ড ভেঙে যে বামে পড়ে গেছে সেইখানে পরে জানা যায় যে এই বাড়ি থেকে তিনজন লোক, একই পরিবারের তিনজন লোক রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, এবং ওই পাশেই তো বিল, সেখান থেকে মানে একজনের লাশ খুঁজে পাওয়া যায়নি। তো আমার ওই বন্ধুটা বলছিল যে আমার মনে হয় যে শিশুটা আমার মানে যে পরিবারটা ওখানে ছিল ওখান থেকে ওই শিশুটা মনে হয় যে ডানে চলে গেল আর পরিবারটা ট্রাকে নিচে পড়ে গেল। এটা হয়তো প্রকৃতির একটা ডিরেকশন যে শিশুটাকে খোঁজার জন্য হয়তো বা
আমি মানে শেষ দিকে এসে যে ঘটনাটা শুনলাম রেখান, মানে আমার মনে হচ্ছে খুব অদ্ভুত একটা ঘটনা মনে হচ্ছে, এবং অনেকেই এই ধরনের ঘটনার সামনে পড়তে পারে, কারণ আমরা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অনেক ধরনের দুর্ঘটনা দেখতে পাই, কিন্তু খুব দুঃখজনক হলেও সত্য যে আমরা এই দুর্ঘটনাগুলো যখন দেখি মানে সবসময় নিজেকে সেখান থেকে গুটিয়ে নিয়ে জাস্ট একটু দেখে চলে যাওয়ার চেষ্টা করি, সামনে এগিয়ে গিয়ে হেল্প করার চেষ্টাটা আমরা করি না, এটা মানে সম্পূর্ণই অমানবিক একটা বিষয়। আজকে যারা ডর শুনছে মানে এতটুকু আমরা বলতে পারি, যখন এই ধরনের রাস্তায় অ্যাক্সিডেন্ট গুলো ঘটে, যে নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব একটু হেল্প করা,
এগিয়ে যাবেন প্লিজ, এতটুকু আমাদের রিকোয়েস্ট। যাই হোক, থ্যাংকস আ লট ইখন ভাই, আপনার কাছ থেকে এমন কিছু এক্সপিরিয়েন্স আমরা জানলাম যেটা আমরা চাই না কারো হোক, ইভেন আপনার সাথেও আবার ঘটুক, তবে আমাদের সাথে এগুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার টু বি হিয়ার, খুব ভালো লাগলো, এবং আমার এই অমীমাংসিত আনসলভ বিষয়গুলো আমি শেয়ার করলাম, যেটা আসলে এইভাবে না হলে তো কখনো হয়তো বলা হয়তো না কাউকে। যদি কেউ এই বিষয়গুলো সলভ আমাকে দিতে পারে তো হয়তো বা আমি আর একটু মেন্টালি আরো রিফ্রেশ হবো।
যারা শুনছে নিশ্চয়ই হয়তো বা যদি কোনো কিছু থাকে হয়তো বা বলতে পারে, আর আমরা যদিও চাই না যে ঘটুক আপনার সাথে এই ধরনের ঘটনা, কিন্তু যদি কখনো কোনো কিছু ঘটে যায় হয়তো বা কোনো এক সময় আমরা আবারও আপনাকে ডরে পেতে পারি।
ইখন ভাইয়ের গল্প শুনলাম, ও একজন পুলিশ অফিসারের কাছ থেকে যখন এ ধরনের কিছু শুনতে হয় তখন বোঝা যায় যে ভয় কতটা বেশি
এবং বিশেষ করে আপনি যখন এত শক্ত নার্ভের হন, যখন মনে করেন যে এইসব ভয় আপনাকে কখনোই কাবু করে ফেলতে পারবে না, কিন্তু আসলে আপনি জানেন না যে কখন কোন একটা সিচুয়েশন আপনাকে আসলে কাবু করে ফেলতে পারে।
রাইট, এবং ইকন ভাইয়ের ওই কথাটা কিন্তু খুব সুন্দর ছিল, উনি যেটা বললেন না যে খুব বেশি যেটাকে আমরা বিলিভ করি সেটা অনেক সময় প্রকৃতি চেষ্টা করে ভেঙে দেবার। যেমন কিছু লজিক্যাল কথা আমি এখানে বলতে পারি, ফর এক্সাম্পল টাইটানিকের যে ব্যাপারটা, টাইটানিকের যে বানিয়েছে যে ইঞ্জিনিয়ার, সে বলেছিল যে আই চ্যালেঞ্জ যে এই জাহাজ কখনো ডুবতে পারে না, তিন দিনের মাথায় কিন্তু ডুবে
গিয়েছিল।
এই ধরনের বেশ কিছু ঘটনা আছে যখন প্রকৃতিকে চ্যালেঞ্জ করা হয়, তখন প্রকৃতি আসলে চ্যালেঞ্জটা মাঝে মাঝে খুব খারাপ ভাবেই নেয়। তো যাই হোক, এখনো আমাদের সাথে আরো কিছু বন্ধু আছে যাদের স্টোরি আমাদের এখনো শোনা বাকি, যাদের এক্সপেরিয়েন্স দুর্ভাগ্যজনক ভাবে যাদের সাথে ঘটেছে, তার মধ্যে একজন হচ্ছে, তার পরিচয়টা একটু জানবো।
আমি তারেক মাহমুদ বলতেছি খিলগাঁও থেকে। আমি মানে ক্লাস টু থেকে ক্লাস এইট পর্যন্ত ছিলাম মাদ্রাসার হোস্টেলে। আমি একজন কোরআন হাফেজ। তো আমি যখন আমার মাদ্রাসার হোস্টেল যখন ছিলাম, তখনকার কাহিনী বলতেছি। আমরা যারা হিফজখানায় পড়ি, আমাদের প্রতিদিন ভোরবেলায় ফজরের আগে একটা পড়া আছে যেটাকে আমরা সবক বলে ধরি আর কি। তো কোন একটা কারণে আমার ওই দিন মানে পড়াটা আয়ত্ত হয় নাই, তা আমি রাত জেগে পড়তেছি। আমাদের হোস্টেলে প্রচুর বিড়াল ছিল, মানে এমন হয়েছে যে বিড়াল গুলো আমাদের ব্যাগের মধ্যে এসে তারা বাচ্চা দিয়ে যাচ্ছে। মানে বিড়াল গুলো আমাদের ফ্রেন্ডের মতো, আমাদের আশেপাশে হাঁটছে, খেলতেছে, পার্ট অফ লাইফ। তো একদিন আমি রাত্রেবেলা, সে সময় মেবি 12:30 মতো বাজে, কারণ পড়তে পড়তে লেট হয়ে গেছে, তো দেখি যে তিনটা বিড়াল আমাদের ফ্ল্যাটের সামনে আসছে। তা আমি এতটা পাত্তা দিই না। একটু দেখি যে ওরা তিনটা আমার সামনে এসে আমার দিকে তাকায় আছে, পিছেও হেলতেছে না, সামনে আগাইতেছে না, কিছুই করতেছে, স্টিল আমার দিকে তাকায় আছে। তা আমার একটু অড লাগছে ব্যাপারটা। আমি আমার মতো কোরআন শরীফ পড়ে আমার সবকটা আয়ত্ত করে উঠছি এখন, যে আমি এখন ঘুমাতে যাবো। আমি যখন কোরআন শরীফটা যে আমাদের সেলফ আসতে সেলফে রাখতে গেছিলাম, তখন দেখি যে বিড়াল গুলো আমার দিকে এগিয়ে আসতেছে। তা আমি কি করলাম, কোরআন শরীফটা সেলফে না রেখে কোরআন শরীফ সহই তাদেরকে একটু তাড়িয়ে দিয়ে গেলাম। তো হাত দিয়ে ভাবলাম যে একটু ইয়াতিয়া করলে মনে হয় তারা
চলে যাবে,
চলে যাবে। তো দেখি যে আমি যখন কোরআন শরীফ তাদের সামনে আগাইতে যাই, তারা দেখি পিছিয়ে দেয়। এখন মনে হয় চলে যাবে। তো আমি আবার কোরআন শরীফের সেলফি রাখতে গেছি, দেখি আবার আমার দিকে আগে আসতেছে। তো এই জিনিসটা বেশ কিছুক্ষণ ঘটে, ঘটার পর তারা অটোমেটিক চলে যায়। তো আমি এখন মানে খুবই টায়ার্ড, এমনিতেই রাত জেগে পড়াশোনা করছি। তো আমি ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হলাম, উজু করলাম, তারপর শুয়ে গেছি। আমার কিন্তু ঘুম চলে আসার কথা, আমার কিন্তু সবসময় ঘুম চলেই আসে। ওদিন কোনো একটা কারণে আমার ঘুম আসতেছে না। তো আমি শুয়ে আসি। আমাদের ফ্ল্যাটে লাইট ছাড়া ছিল, কিন্তু প্রতিটা রুমে লাইট অফ। বা রুমে যদি লাইট অফ থাকে, রুমের সামনে যদি কেউ আসে, ওই যে ফ্ল্যাটের যে আলোর যে একটা ছায়া পড়ে, কালো ছায়া কিন্তু আসে। তো দেখি যে আমি তিনটা ছায়া দেখতে পাই,
তিনটা ছায়া,
তিনটা বিড়ালের ছায়া। আমি এতটা কেয়ার করি না, মনে হয় আবার আসছে। দেখি তারা এসে আবার আমার খাড়ের নিচে ঢুকছে। ঢুকার পরে কিছুক্ষণ অফ ছিল, তারপরে তারা এত বিকট শব্দ করা শুরু করছে ভাইয়া, যেটা আসলে একটা বিড়াল শব্দ কখন হতে পারে না। আর এই শব্দটা আমি আমার লাইফে কখন শুনিও নাই।
ইউজুয়ালি যে বেড়ালে বেড়ালে মারামারি করে, তখন কিন্তু খুব বাজে কিছু শব্দ তৈরি হয়, কিন্তু
ওই টাইপেরই, কিন্তু আরো অনেক ভয়ানক মনে হচ্ছে। যে মানে তারা মনে হয় প্রচুর ক্ষেত্র আমার উপরে, আমার প্রচন্ড রাগী একটা বয়স ছিল তাদের। খাড়ের নিচে আবার ফল থাকে সবসময়, আর যে ফলের ঝুড়িটা ছিল ওটা অনেক শক্ত, নর্মালি ভাঙ্গা সম্ভব না। আমার ফলের ঝুড়ি নিয়ে যে তারা একটু লাফালাফি করতেছে বাড়িটা নিয়ে, আমি শব্দ পাচ্ছি। কিছুক্ষণ পর হয়েছে কি, তারা আমার খাটের নিচ থেকে ছানির মধ্যে ধাক্কা দেওয়া শুরু করছে।
আপনার খাটের উপরে ধাক্কা দেওয়া?
আমি তো আরো বেশ আতঙ্ক হয়ে গেছি। আর এদিক দিয়ে তো আপনার ওই ভয়ঙ্কর অবস্থা তারা করেই যাচ্ছে।
রুমে তো আপনি একা নন?
না ভাই, রুমে আমি একা না, রুমে আমরা পাঁচজন ছিলাম।
বাকিরা কেউ শুনতে পাচ্ছে না এগুলো?
না ভাই, বাকিরা, ইভেন আমি যে একটু চিৎকার দিব, আমার পাশে যে, সে কিন্তু বেশি দূরে না, দুই হাত দূরে, তাকে যে আমি ডাক দিব, আমি হাত নড়াইতে পারছি না।
কিন্তু আপনার বিছানাতে আপনি একাই ছিলেন?
না বুঝছেন, মানে সিঙ্গেল বেড, আমি কোনো হাতে তো সুরা পড়বো, আমার কোনো মানে
আতঙ্কে আপনার কিছুই মাথায় আসছে না?
আমি শুধু আল্লাহ করতেছি। এদিক দিয়ে তারা আমার স্থানীয় মধ্যে ধাক্কা দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে তারা ধাক্কা দিতে দিতে আমার যে স্থানীয়টা আছে না, এরা খাটের উপরে অলরেডি তুলে ফেলছে। এতে করে কিন্তু আমার স্থানীয়টা একটু ব্যাকা হয়ে গেছে, এক পাট উপরে আরেক পাট নিচে, মানে ওই যে স্লিপারের মতন। তো তারপর তো আর এরকম বেশ অনেকক্ষণ ধরে করছিল। তো আমার শুধু আল্লাহ আল্লাহ নামটা মনে আসতেছিল, আর কিচ্ছু মনে আসছে। আমি শুধু ফাতেহা পড়বো ওইটা পর্যন্ত আমার মনে আসতেছে না। আমার সারাটা শরীর অবশ হয়ে গেছে, খেলাটাতে বলি তো অনেকক্ষণ শুয়েছিলাম। তো এটা প্রায় শুরু হয়েছে 12:30 থেকে আমার সাথে, ফার্স্ট থেকে আর একটা বন্ধু ছিল। তো আমি আবার চোখের সামনে দিয়ে একটু ফাঁকা রাখছিলাম যে দেখি কি হয় শেষ পর্যন্ত। তো একটু পরে দেখি যে সব নিস্তব্ধ হয়ে গেছে। তাদের আওয়াজ বন্ধ, ধাক্কাধাক্কি বন্ধ, ইভেন আমার ফলে ধরে নিয়ে যে তারা ইয়া করতেছিল সেটাও বন্ধ। হঠাৎ করে দেখেছি খাড়ি নিচ থেকে বের হচ্ছে আর কি। তো যখন বের হচ্ছে ওদের সামনের দুই পা দেখছে বের হইতেছে, পিছনের দুই পা দেখি মানে তারা অনেক লম্বা, একটা বিড়াল অনেক লম্বা হয়ে গেছে, মানে নর্মাল সাইজ না তারা।
My God.
6 ফুট 5 ইঞ্চি একটা মানুষ যদি শোয়,
যে পরিমাণ দৈর্ঘ্য হবে এরকম হয়ে
গেছে ঠিক এরকম ভাইয়া। আমি যখন ফার্স্টে দেখছি তারা নর্মাল বিড়ালের মতোই ছিল। আল্লাহ আল্লাহ করতে ঘুমায় গেছি না সেন্সলেস হয়ে গেছি আমার খবর নেই। তো সকালবেলা যখন মানে আমাদের উস্তাদ আসছে আমাদের ডাক দেওয়ার জন্য, তো ডাক দিতে আসার পরে আমি খাট থেকে লাফ দিয়ে নিয়ে মশলা জিগে ধরে জ্বরে খেতে দিচ্ছি। তো ওস্তাদ জি আমাকে মানে বললো যে কি হয়েছে না হয়েছে, তো সব কথাগুলো ওস্তাদ জিকে বললাম। তো ওস্তাদ জি আমাকে একটু মানে ঠান্ডা করলো, ফুটু দিয়ে ইয়াকে করলো। তারপরে এটা অলরেডি পুরো হোস্টেলে কাহিনীটা ছড়ায় যাওয়ার পরে তো আমাদের যে বড় ভাইয়ারা ছিল তারা আমার খাটটা চেক করলো। আমার খাট উঠায় দেখে যে আমার সানির মধ্যে যে মানে কি আসর ছিল, কিন্তু এটা বিড়ালের আসর না। বাট বিড়ালও যদি হয় বিড়ালের পক্ষে এরকম আসর দেওয়া সম্ভব না ভাইয়া, অনেক গভীর। প্লাস মনে হয়েছে যে এখানে কোনো ধারালো বড় কোনো মিছু দিয়ে আসর দেওয়া হয়েছে।
এত বেশি গভীর ভাবে হওয়ার কথা ছিল না
দোস্ত। সবচেয়ে বড় কথা হচ্ছে বেড়ালের পক্ষে কখনো ছানি তুলে ফেলা সম্ভব না,
সম্ভব না, রাইট?
ইট ওয়াজ সামথিং এলস।
এটা নিয়ে ওস্তাদ জি আমাকে অনেক ফটো দিয়ে ঠান্ডা করলো। এরপর থেকে আমার বেশি একটা সমস্যা হয়নি। তারপর আমার নেক্সট স্টোরি যেটা সেটা হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে শাহেদ। আমরা পাঁচতলা একটা রুমে থাকতাম ওই মাদ্রাসার মধ্যে, তিনটা রুম। তো
কত বছর আগের ঘটনা বলছেন?
আমি ক্লাস ফাইভে যখন পড়ি, দ্যাট মিন্স 9 সাল হবে। তো আমি আর শাহেদ যে রুমে থাকতাম ওই রুমে শুধু আমরা দুজনে থাকতাম, কারণ পাঁচতলার রুমে থাকতে হচ্ছে সব ক্লাস ফাইভ এর বাচ্চারা। মানে আমাদের আবার কি শ্রেণীও ভাগ করা দেওয়া হয়েছিল, মানে বাচ্চারা বাচ্চাদের সাথে, বড়রা বড়দের সাথে। তো আমরা মেবি আমাদের সিট মিলাতে পারতেছি না, দেখে আমরা পাঁচতলায় ছিলাম। ওই ক্লাসরুমে যে ওয়াশরুম, ওই ওয়াশরুম কেউ ইউজ করতো না, মানা ছিল না, ইউজ করতো না। দেখা যায় যে আমি আর শাহেদ ইউজ করতে করতে মানে আমাদেরই হয়ে গেছে।
প্রতি ফ্লোরই তো মনে হয় ছিল,
প্রতি ফ্লোরই ওয়াশরুম ছিল।
আচ্ছা আচ্ছা।
আমি একদিন মানে সকালবেলা ঘুমের থেকে উঠে ওয়াশরুমে যাই গোসল করতে, তো দেখি ভিতর থেকে লক করা কিন্তু কোনো সারা শব্দ নেই। তো আমি ভাবছিলাম মনে হয় আমার ফ্রেন্ড শাহেদ গিয়েছে।
আচ্ছা।
আমি মানে বাইরে থেকে একটু নক টক করতেছি, বলতেছি যে শাহেদ তুই আসিস নাকি খোল, কারণ যেহেতু বয়স হোস্টেল আমরা এক ওয়াশরুমে দুই তিনজন ছেলে মিলেও গোসল করতাম। তো দেখি যে ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। তো আমি কিছুক্ষণ বসেছিলাম, পর যখন বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পর দেখি যে শাহেদ পাশের ফ্লাট থেকে গোসল করে আসতেছে। আমি বললাম কি ব্যাপার শাহেদ তুই ওই পাশ থেকে? আমি ভাবলাম যে এই বাথরুমে তুই ঢুকছিস। বলে না দোস্ত আমি তো লক পাইছি, এজন্য আমি আগে ওই পাশ থেকে গোসল করে আসছি। আমি কাছে ঠিক আছে হয়তো বা কেউ ঢুকতে পারে। অন্য জায়গা থেকে গোসল গোসল করে আসলাম, তো হলে খাওয়া দাওয়া করলাম। তিনটা বাজে আমার আবার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, তা আমি আবার গেছি ওই ওয়াশরুমে। তো গিয়ে দেখি এখনো লক করা।
ভেতরে কি কোনো শব্দ বা কোনো কিছু
পাচ্ছেন? কোনো যদি থাকতো তো আমি যেভাবে নক করছি উত্তর দেওয়ার কথা, প্লাস বিরক্ত হয়েও তো কিছু বলার কথা, একটু বিরক্ত হয় যেহেতু আমরা মানুষ আমাদের আসি। সেদিন দুপুরে গেল, বিকালেও এরকম ভাবে আমি লক পাইছি। মাগরিবের পরে যখন আমরা পড়তে বসছি তখন 7:30 কি 8টার দিকে আমার আবার প্রয়োজন হয়েছে একটু ওয়াশরুম। আমি এখন গিয়ে দেখি কি লাইট জ্বলা, সুইচটা কিন্তু বাহিরে, ভাবছিলাম ভিতরে লাইট জ্বলা, কেউ একজন গেছে হয়তো ছাস। আমার কথা হচ্ছে যে আমরা এক ফ্লোরে থাকি 14 জন, 14 জন আমরা 14 জনই ক্লাসরুমে অবস্থান করতেছি। কে যাবে এখানে এই বাথরুমে? যদি কেউ আমার আগে যাইতো একজন তো মিসিং থাক
অবশ্যই।
রাত হয়ে গেছে, এসে নামাজ পড়ে আবার রুমে আসছি। তো আমি এবারটা সাইডে তালাক করছি, এখন কি করা যায়? তো আমরা ভাবলাম যে না এটা আসলে সম্ভব না, এটা ওস্তাদ জিরে জানা দরকার। আমরা ভাবছিলাম যে কেউ হয়তো ভিতরে গিয়ে সেন্সলেস হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। তো এটা অলরেডি পুরো হোস্টেল জানাজানি হয়ে গেছে, এখানে অনেক স্টুডেন্ট জমে গেছে, আমাদের ওস্তাদ জিরে অনেকে ছিল। আমাদের যে হোস্টেল বয়রা মানে ভাইয়া যে ছিল আমাদের, আমাদের খেদমত করতো, আমাদের খাওয়া দাওয়া সব ইয়ার করতো। একটা ভাইয়া ছিল, নাম হচ্ছে জলিল ভাইয়া। তো তিনি একটু শক্তিশালী ছিল। আমাদের শিক্ষক তাকে মানে কমান করছে যে তুমি ধাক্কা দাও বা লাথি মারো, তো সে লাথি মারতেছে, আমি ধাক্কা দিচ্ছে, কিন্তু দরজা একটু লড়তেছেও না। কিন্তু তার যে শরীর বা তার যে শক্তি, এতে করে তার প্রথম ধাক্কাই ভাঙা যাওয়ার কথা। তো ওস্তাদ জি বলতেছে বিসমিল্লা বলে লাথি মারো। তো সে বিসমিল্লা বলে লাথি মারার সাথে ভেঙে গেছে দরজাটা। ভাঙ্গার পরে আমরা যা দেখলাম, পুরো বাথরুম খালি, শুধু একটা মাঝখানের চেয়ার। এর বাথরুমের যে সাইডের দেয়ালগুলো, এই দেয়ালগুলোর মতো রক্তের ছিটকানো। দেয়ালের পাশে গিয়ে যদি কারো গায়ে যদি চাকু মারেন, রক্তটা ছড়া যায় না,
ভেঙে দিয়ে যেভাবে রক্তটা
বের হয়, পুরো চারিদিকে দেয়ালে রক্ত। ওই ওয়াশরুমে শুধু একটাই জানলা ছিল উপরে ছোট, ওইখান থেকে বের হয়ে কেউ হোস্টেলে আবার ব্যাক করার মতো কোনো ওয়ে নেই।
মানুষের কথা যদি আমরা বাদও দিই, চেয়ারটা কিভাবে গেল ওখানে?
চেয়ারটা আমাদের ফ্ল্যাটের চেয়ার, কিন্তু আমরা আজকে সারাটা দিন খেয়ালই করলাম না যে চেয়ারটা আমাদের মধ্যে নাই।
যদি বাদও দিয়ে দিই রক্ত কোথা থেকে আসবে? এটা তো কোনো কিছু
একটু ভয় পেয়ে গেছিলাম, তো ওস্তাদের ব্যাপারটা বুঝছে সেই সময়।
পুরো হোস্টেলের মধ্যে ওই সময় কেউ কোনো ধরনের ইনজুরিতে ছিল না, কারো কোনো হাত
নরমালি অসুস্থ হতে পারে কিন্তু হাত কাটা টাটকাটা এটা
এই ধরনের
এই ধরনের কিছুই ছিল না।
এরপর আর এটার আসলে কোনো ধরনের কোনো
বাথরুমটা দোয়াটা করে আটকে দিছে। তো আমি এখন যেহেতু থাকি না, তো জানি না এটা ইউজ হয় কিনা। এবার আমার লাস্ট স্টোরি হচ্ছে, এই দুইটা স্টোরি ছিল ক্লাস ফাইভ এর। আমি যখন ক্লাস সিক্সে উঠছি তখন একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে রাকায়াত। তো ও অল টাইম এসব নিয়ে থাকতো, মানে কিভাবে জিন আনা যায়, কিভাবে একটু ফেস হওয়া যায়। জিন আনতে হলে অ্যাকচুয়ালি দিন ধরে জিন্স পরা লাগে, এই মুড আনবেন সেই সময় আর একদম পরিষ্কার থাকা লাগে। তো আমি রাকায়াত আমাদের আমরা চারটা ফ্রেন্ড ছিলাম, তো আমরা চারটা ফ্রেন্ড মিলে সিদ্ধান্ত নিলাম ঠিক আছে জিন আনবো, মানে আনবে রাকায়াত, আমরা সেটা থাকবো। তো বৃহস্পতিবার দিন হচ্ছে আমরা জিন আনা প্ল্যান করছি। তো ওদিন আবার আমাদের ফ্ল্যাটের যে শিক্ষক উনি বাসে চলে গেছে, এতে করে আমাদের আরো বেশি সুবিধা হয়েছে। তো ওদিন ওস্তাদ জিনাই আরো বেশি এনজয় করতেছে। এখন 12টা বাজে, সব শুয়ে পড়ছে। তো আমরা চারটা ফ্রেন্ড একদম মানে নতুন জামা কাপড় নিয়ে আসছি, আমরা যে বারান্দাতে বসবো বারান্দায় আমরা আগে থেকেই কালো কাপড় দিয়ে মুড়িয়ে দিছি যেন বাহির থেকে কোনো আলো না আসতে পারে। তো ফাইনালি আমরা গেছি বারান্দায়, তো একটা ফুল মোমবাতি নিয়ে গেছি, রাকায়াত বসে ও মোমবাতির আলোতে ওরা জিন্সুরা পড়া শুরু করছে। তো পড়তেছে পড়তেছে তো একটু পড়া লাগে, তারপরে আমরা যতটুকু জানি যে তারপরে সে মানে জিন আমাদের সাথে দেখা দিবে। তো ওর যখন 27 কিংবা 28 বার পড়া হয়েছে, হঠাৎ করে না ওর ভয়েসটা কিরম জানি মানে একটু অন্যরকম হওয়া আরম্ভ করছে, একটু মোটা মোটা টাইপের। ওর ভয়েস না, আমরা কিন্তু তখন একটা বাচ্চা, আমাদের বয়সটা কতটুকু বার মোটা হবে। তো দেখি যে ওর বয়স আস্তে আস্তে মোটা হচ্ছে, মনে হয় যে মানে খুব বড় একটা মানে স্বাস্থ্যবান মানুষ আমাদের সামনে বসে কড়াশি পড়তেছে। এত বাতাস ছোটা শুরু হয়েছে, আমরা যে কালো কাপড় গুলা বারান্দা লাগিয়ে রাখছিলাম না, ওগুলাও ছুটে গেছে, মোমবাতি অফ হয়ে গেছে। আমরা যেহেতু হাবিজি পড়ি, আমাদের সবার জিন্স মুখস্থ, তো রাকায় দিক দিয়ে মুখস্থ পড়তেছে কিন্তু মোটা বয়সে। এখন ওর বয়সটা বুঝতেছে কিনা আমরা ঠিক জানি না, কারণ ও তো পড়তেছে। হঠাৎ করে ওটা চিৎকার দিয়ে পড়ার মাঝখানে চিৎকার দিয়ে ফ্লোরে গড়াগড়ি করা শুরু করছে। আমরা তো আরো ভয় পেয়ে গেছি, ইভেন প্রচন্ড বাতাস, মনে হয় যে ভাইয়া কাল বৈশাখে জ্বর সিডর হচ্ছে এরকম মনে হচ্ছে, বাতাস টাতাস গাছ টাছ মানে ভেঙে ফেলতেছে এরকম অবস্থা। খুবই ভয় পাইছি আমরা তিনটা ফ্রেন্ড। তা কি করবো কি করবো, ওকে তাড়াতাড়ি ওই বারান্দা থেকে টেনে হেসরে রুমে আনলাম, রুমে এনে শোয়াইলাম। দেখি যে ওর কাঁপা কাঁপি কমতেছে না, মানে ও কাঁপতে আছে তো কাঁপতেই আছে। তাহলে আমরা কি করবো, সময় রাত অলরেডি 1:30 মতো বেজে গেছে। পাশের ফাট থেকে ওস্তাদি ছিল, পাশের ফাটে ওস্তাদিকে ডাক দিছি, উনি আসছে, আসা পরে দেখছে। এদিক দিয়ে আবার আমাদের ফ্লাটের সব স্টুডেন্ট গিয়ে গেছে এই কাহিনীর জন্য। পুরো হোস্টেলের সময় মানে নিস্তব্ধ ছিল, আমাদের ফ্লোরে সব স্টুডেন্ট গিয়ে গেছে, সবাই আমাদের রুমে টুমে আসছে। পরে ওস্তাদি একটু ফুটু দিয়ে পানি পড়া খাওয়ানোর পরে ও ঠিক হয়েছে। তো ওস্তাদি আমাদেরকে বললো যে এটা কেন করলা তোমরা, এটা তো খুব বড় একটা অপরাধ করছে আমরা। ওস্তাদি পরের দিন আমাদেরকে পানিশমেন্ট দিয়েছে, আমরা রাকায়াত ছিল না, রাকায়াত অসুস্থ হয়ে গেছে। পরের দিন ওর গার্জেন আসছে, ওকে বাসা পাঠিয়ে দিয়েছে। তো আমাদের তিনজনকে বলতেছে যে তোমরা এটা কেন করলা, এসে আমরা বলছি যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আসলে একটা আগ্রহ ছিল দেখার জন্য। তো আমরা আসলে বুঝি নাই যে এত সিরিয়াস একটা জিনিস আমাদের সাথে ঘটবে। আমি যে বললাম না যে মনে হচ্ছে যে কাল বৈশাখী জ্বর হচ্ছে, বাতাস টাতাস, এই বাতাসটা ভাইয়া অন্য রুমের একটা স্টুডেন্ট ওঠার পায়নি, সবাই কিন্তু জানলা জানলা খোলা, দরজা জানলা খোলা। আরো যারা ইভেন আমরা যে রুমের বারান্দাটাই করছি ওই রুমেও দুইজন ছিল, তারা ঘুমাইতেছিল, তাদেরকে আমরা এই ব্যাপারে কিছুই বলি নাই, তারাও কোনো শব্দ পায় নাই,
অথচ তাদের ঘুমটা পর্যন্ত
হয়নি। না না ভাই, কোনো শব্দ নাই, মানে তারা আরামসে ঘুমাইছে। তো যাক, এটা নিয়ে এক সপ্তাহ কাটছে। তো রাকে এত বাসায় দিক দিয়ে এক সপ্তাহের মধ্যে আমরা একটু নর্মাল হয়েছি। তো এক সপ্তাহ আবার ক্লাস টাস করলাম, ঠিক আবার এক সপ্তাহ পরে সে বৃহস্পতিবার আসছে। আমাদের ওস্তাদ, আমাদের ফাটের ওস্তাদজি, তিনি আবার গেছে গ্রামের বাড়িতে। তো আমরা ঠিক যে বারান্দাটাই কাহিনীটা করছি, ওই বারান্দায় গিয়ে আড্ডা দিতেছি, মানে এবার আমরা চারটা ফ্রেন্ড। ওই হোস্টেলের এখন চারদিকে অনেক বিল্ডিং হয়েছে, স্কুল হয়েছে একটা, আমরা যখন ছিলাম পিছনে কিন্তু পুরো খালি ছিল হোস্টেল, চারদিকে পুরো গাছগাছালি ছিল, অনেক খালি জায়গা ছিল।
চার মিনিটের একটা বিরতি, একটু পরেই ফিরব। আমি আরজে কিবরি আপনার সঙ্গে, এবং অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, সাউন্ডের রয়েছে লোবান। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2।
নর এলবিসি রেডিও 89.2 এলবিসি রেডিও 89.2
স্বাগত জানাচ্ছি দনে। দন বাংলাদেশের হন্টেড প্লেস ভিত্তিক শো। বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ভয় পাওয়া অসংখ্য অসংখ্য ঘটনা, এবং এইসব ঘটনাগুলো অবশ্যই জায়গা নির্ভর। কোনো একটি বাড়ির পরিত্যক্ত রুম, কোনো একটি ভিটার ছোট্ট একটি জায়গা, কোনো একটি খালের, কোনো একটি বাঘ, কিংবা কোনো একটি ওরা বাড়ি, কোনো একটা পুরনো পরিত্যক্ত বাড়ি, কিংবা খোলা মাঠ, পুরো বাংলাদেশে এরকম অসংখ্য জায়গা রয়েছে যেখানে প্রতিনিয়ত ঘটে চলেছে অবিশ্বাস্য সব ঘটনা। এই রকম ঘটনার সাক্ষী যারা, তাদেরকে নিয়ে আমরা প্রতি সপ্তাহে এরকম একটা হন্টেড প্লেসে বসে ধারণ করি দর। দরের বিশেষত্ব এটাই, আজকেও ঠিক তেমন একটি ঘটনার মুখোমুখি হয়েছি আমরা, যেটা ধারণ করা হয়েছে ঢাকা শহরের একটি জায়গায়। প্রিয় শ্রোতা, আমরা 4 মিনিট পর আবারও ডরের মূল গল্পে ফিরছি।
ডর
আমরা যখন ছিলাম সময় কিন্তু পুরো খালি ছিল, হোস্টেল চারদিকে পুরো গাছ গাছালি ছিল, অনেক খালি জায়গা ছিল। আমাদের ফ্ল্যাটটা ছিল বিল্ডিং এর পিছনের সাইড। ওই খালি জায়গার মধ্যে যে মালিক, সে আবার নার্সারি করছে। তো নার্সারি যে একজন আঙ্কেল, দাদা বলে ডাকতো আমাদের, খুব বয়স্ক, সে পাহারা দিত আর কি। তার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। রাতে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে, 1:30-2 হবে। দেখি কি ওই চাচা গার্ডেনের মধ্যে হাঁটারি করতেছে। সে দত হলে শুয়েও থাকতে পারে, যদি কেউ চুরি করতে আসছে তো শুধু পাবেই, কারণ গার্ডেনের মধ্যেই তার বাসা। চাচা আমার ডাক দিছে যে চাচা, উনি আমাদের দিকে তাকাইছে। তাকানোর পরে যেটা খেয়াল করলাম যে ওনার চোখ গুলো না জ্বলতেছে।
জ্বলতেছে মানে?
জ্বলতেছে মানে আমাদের কাছে মনে হয়েছে যে ওনার দুটা চোখ দুইটা লাইট,
সাধারণত আমরা রাতের বেলায় কোন কুকুর বা ওইসব প্রাণীকে চোখ গুলো যেভাবে
জ্বলতে দেখি, ওই ধরনের, হ্যাঁ ওই ধরনের। তো তিনি আমাদের দিকে এক নজরে তাকায় আছে। তিনি আমরা যে এত কোশ্চেন করতেছি যে চাচা এখানে কেন, বা কেন আসছেন, বা কি আসল বিষয়, কোনো কথা বলতেছে না।
ইভেন আপনারা কেন এত রাতের বেলা এখানে, সেটাও জিজ্ঞেস করেন,
সেটাও জিজ্ঞেস করে নাই যে বাবা তোমরা এখানে কেন, বা ঘুমাও নাই কেন। অন্য সময় হইলে কিন্তু মানে বলে যে ঘুমাইতে যাও, ঘুমাইতে যাও, কালকে তোমাদের পড়া আছে। আজকে স্টিল আমাদের দিকে তাকে আছে। তারপরে যে কি দেখলাম ভাইটা, আমি আসলে বলতে পারবো না। সে তার নিজের হাতে তার মাথাটা তুলে ফেলছে, তার বডি থেকে অর্ধেক করে ফেলছে। অর্ধেক করার পরে তার মাথাটা তার হাতের মধ্যে, আমরা 4টা ফ্রেম স্টিল তাকে আছি। তো আমি আমার পাশের টারে বলতেছি যে আমি যা দেখতেছি তুই কি দোষ তাই দেখতেছিস? বলে হ্যাঁ দোষ আমিও তাই দেখতেছি। ভাইয়া এটা আনবিলিভেবল, মানে তখন সে কথা বলতেছে।
চারজন মিলে একসাথে,
চারজনই আমরা একসাথে দেখছি, চারজন একই সিন দেখছি। এমন হয় নাই যে দুজন দেখছি দুজন দেখে নাই।
জিন আনা নেওয়ার যে ব্যাপারটা, সেটাও তো রাতের এই সময়টাতেই,
হ্যাঁ এই সময়টাতেই করছি।
সেটাও কি বৃহস্পতিবার ছিল?
এক বৃহস্পতিবার জিন আনার কাহিনী করলাম এই ঠিক এক সপ্তাহ পরে।
বৃহস্পতিবারের কাহিনীটা আমি জানি না, তবে আমাদের অতিথিদের মধ্যে একজনের গল্প আপনারা শুনবেন অফকোর্স। তারও প্রত্যেকটা বৃহস্পতিবার এখন পর্যন্ত খারাপ যাচ্ছে, কোনো একটা বৃহস্পতিবার এই ধরনের একটা ঘটনা ঘটার পরেই।
এবং সেক্ষেত্রে একটু ভিন্ন প্রসঙ্গে যাই, আমরাও মনে হয় আনলা কি হয়ে যাচ্ছে।
আরো
বৃহস্পতিবার দিন সবার সাথে আমরা কথা বলছি। যাই হোক, তো এই এরপরে কি হলো?
এরপরে এতক্ষণ পরে যখন সে তার মাথাটা তার হাতে নিয়েছে, তখন সে কথা বলা শুরু করছে যে এত রাত্রে তোরা এখানে কেন। তার বয়স তো অন্যরকম, প্লাস এটাও বলছে যে এক সপ্তাহ আগের কথা কি তোরা ভুলে গেছিস? আমরা তো ভাইয়া এটা শোনার পরে, মানে আমাদের এক সপ্তাহ আগের যে কাহিনী, এটা মোটামুটি হোস্টেলের সবাই জানে যে আমরা 4 ফ্রেন্ড মিলে এরকম একটু ফয়তানি করছিলাম জিনানার জন্য। তো সে এটা কিভাবে জানলো, কারণ সে একদম পুরোপুরি আমাদের আউট অফ আমাদের হোস্টেল, আমাদের
হোস্টেল
আর এমনও না যে কেউ গিয়ে তাকে বলবে, কারণ তাকে তো আমরা পাই মানে হঠাৎ করে তাকে পাইতাম আর কি,
যথেষ্ট ডিসকানেক্টেড একজন
পার্সন ছিল। এইসব নিয়ে তো তার সাথে আমাদের কথোপকথন করার কোন প্রশ্ন আসে না।
আচ্ছা, তারপরে এই ঘটনাটা আপনারা চারজন দেখার পরে কি করলেন?
আমরা তাড়াতাড়ি ওরে ওই বারান্দা থেকে উঠে আমাদের রুমে আসলাম। ইভেন আমাদের রুমে আসার পর আমরা তো চারজন ভয়ে শেষ। ওদিন ওই যে দুজন অন্য ফ্লাটে ছিল ওই দুজন আর অন্য ফ্লাটে যাই নাই, জমেছিলাম ওদিন রাত্রে, আমরা কোনো ঘুমাই নাই। পরের দিন আমাদের চারজনের প্রচন্ড জ্বর উঠছে, সেটা মিনিমাম 104 degrees মতো হয়েছিল আমার। তো আমাদের মানে প্যারেন্টদেরকে ফোন করার পর আমার মা আসছে, আমার বাবা আসছে, আমি বাসে চলে গেছি। আমি একটা মাস অসুস্থ ছিলাম, ইভেন আমার প্যারেন্টসরা মনে করছে যে আমি মনে হয় বাঁচবো না। তো এটার পরে অনেক ডাক্তার দেখানো হয়েছে, তো আস্তে আস্তে আমি দীর্ঘ এক মাস পরে সুস্থ হয়েছি।
এই ধরনের ঘটনা এটাই তো মনে হয় লাস্ট ঘটনা,
এটা হচ্ছে আমার সাথে ঘটা লাস্ট আমার লাইফের কাহিনী। আর যেগুলা টুকটাক ভাইয়া টুকটাক বলতে কি, যে আমার যে ফ্রেন্ড ছিল শাহেদ,
ওনার কাহিনীতে আমরা যাব, ওনার কাহিনী আমরা শুনবো। বা তার আগে আপনি একজন ফ্রেন্ড আপনার সাথে এই মুহূর্তে আছে, তার সাথে আমরা একটু আগে কথা বলে আসি। আচ্ছা, তার পরিচয়টা তার কাছ থেকেই নিন।
আমি অনন্ত ফ্রম খিলগাঁও। আমি আমার যে কাহিনীটা বলবো সেটা হচ্ছে আমার ক্লাস 7 এ থাকা অবস্থার কাহিনী।
তখন কি আপনারা একসাথে পড়তেন?
না ভাই, আমি অ্যাকচুয়ালি ওর সাথে পরিচয় হয়েছে ক্লাস 9 এ।
মানে ইনসিডেন্ট যে জায়গাগুলোতে ঘটেছে টোটালি ডিফারেন্ট,
টোটালি
ছিল মাদ্রাসায়, আমি ছিলাম স্কুলে।
ওকে,
তো আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের নানুবাড়িতে বিশেষ করে কবিরাজ এগুলোর বেশি একটু চল ছিল।
কোথায় ছিল আপনার নানুবাড়ি?
চিটাগং।
ওকে,
তো আমার মায়ের সাথে আমাকে যখন কবিরাজা দেখতো তখন ওনারা বলতো যে তোর ছেলের প্রতি তো অনেক জিনের নজর টজর আছে, ওকে দেখে শুনে রাখিস। ক্লাস 6 পর্যন্ত কেটে গেল ভালো করেই। আমার একটা লাইফ ইচ্ছা ছিল যে আমি হোস্টেলে গিয়ে লেখাপড়া করবো। এক প্রকার জিদের বসেই মানে আব্বা আম্মা মানে ডিসিশন নেয় যে আমাকে হোস্টেলে পাঠাবেন। তো হোস্টেলে ভর্তি হই। আমার একটা বতভ্যাস হচ্ছে আমি যদি আমার বেড চেঞ্জ করি রাতে আমার ঘুম হয় না।
ঘুম হয় না, ওকে, অনেকেরই রয়েছে এই বিষয়টা।
এক সপ্তাহ এরকম কাটলো ঘুম ছাড়া রাতের বেলা, পাঁচ তো নামাজ পড়বো, ভালো করে লেখাপড়া করবো, এরকম একটা প্রতিজ্ঞা ছিল মনের মধ্যে। তো ঠিক এক সপ্তাহ বা 8-9 দিন পর রাতের বেলা এরকম শুয়ে আসি, তখন প্রায় 1টা বাজে। আমাদের হোস্টেলটা ছিল হচ্ছে 6 তলা, চারপাশে অনেক গাছগাছালি, বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়ের ঠিক নিচে মাত্র 2টা কবর, আর আশেপাশে কোনো কবর নেই। তো আমার বেডটা ছিল এমন জায়গায় যে আমি যদি জানালাতেই তাকাতাম মানে বাঁশঝাড়টা পুরো দেখা যেত। তো ওই দিন দেখলাম খুব বাতাস আসছে, আর দিকে 1টা বাজে আমার ঘুম আসতেছিল না, বাতাসে বাঁশঝাড় অনেক মুক্ত ছিল, বাতাসে আমাদের মেইন গেটের দরজাটাও খুলে দেয়। তখন দেখলাম 19 কিংবা 20 বছর বয়সে তরুণী বলা যায়, উনি হিজাব টিজাব পরা খুব পরহেজগার এসে আমার গেটে এসে বসছে, আমি ওনাকে দেখে হেলান দিয়ে বসছি। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি কারো গার্জিয়ান? কাউকে ধরছে নাকি এরকম
রাতে একটা সময়?
হ্যাঁ, আমার এটা খেয়াল নাই যে আমাদের হোস্টেলে রাত 8টার পরে কোনো গার্জিয়ান এর হবে।
আচ্ছা,
তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কাউকে খুঁজছেন কিনা, কারো গার্জিয়ান কিনা আপনি? তো উনি আমাকে বললো যে তোমার নাম তো অনন্ত, তাই না? আমি বললাম যে হ্যাঁ, আমার নাম অনন্ত। বলে যে হ্যাঁ, তোমার সাথে তো আমি অনেকদিন আগেই দেখা করতে চাইছিলাম, বাট দেখা করাটা হয়নি।
আচ্ছা,
উনি আমাকে বললো যে তুমি তো এখানে এসে অনেক বেশি ভালো করে নামাজ কালাম পড়তেছো, ইসলামিক মাইন্ডের হয়ে এসো, তাছাড়া তোমার লেখাপড়া অনেক ভালো হচ্ছে, আরো এটা বললো যে যদি এগুলো তুমি ধরে রাখতে পারো জীবন অনেক বড় হইতে পারবা। তো উনি এই বলে, বাইরে তো প্রচন্ড বাতাস, আমার গায়ে শীত লাগছিল, উনি বলছে যে তোমার তো শীত লাগছে, তোমার বালিশের নিচে তোমার কাঁথাটা আছে, তুমি নিয়ে নাও। আমি কিন্তু মনে মনে খুঁজছিলাম আমার কাঁথাটা কোথায়, বালিশটা একটু বড় ছিল যে কাঁথাটা যে নিচে রাখছি দেখার মতো না। উনি এই বলে বললো যে আমি আসি। তো আমি ওনাকে সালাম দিলাম, উনি চলে গেল। যাইতে যাইতে দেখলাম যে যখন আমাদের মেইন গেটটা পার করে সেটির মধ্যে উনি ভ্যানিশ হয়ে যায়।
মানে সে আপনার চোখের সামনে ভ্যানিশ হয় না?
হ্যাঁ, একদম চোখের সামনে। তখনও আমার কিছুই মনে হয় না, আমি আমার মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক। তো ওই দিন আমি ঘুমায় গেলাম।
সিঁড়িতে গায়েব হয়ে গেছে একটা মানুষ, এটা দেখে আপনি স্বাভাবিক ছিলেন?
একদম স্বাভাবিক ছিলাম। এমন ভাবে কথা বলছে যে মানে কোনো উইয়ার্ড কোনো কিছু না, একদম স্বাভাবিক।
মানে ওই দিক থেকে কোনো ক্ষতির কোনো কারণ হতে পারে এটা
একেবারে কোনো আমার ধারণা হয়নি।
আচ্ছা,
তো সকালবেলা উঠে আমার খুব শক লাগলো যে এটা কি দেখলাম। রাত 1:30টার সময় একটা মহিলা আসলো, এসে আমার সাথে কথা বললো, তার উপর সিঁড়িতে যাওয়ার সময় গায়েব হয়ে গেছে। আমার কিছুই লাগেনি, আমি কি মানুষ না অন্য কিছু, আমার নিজেরই নিজে বিশ্বাস হচ্ছিল না। তো আমি হুজুরকে বললাম, আমাদের রুমে হুজুর ছিল, উনাকে বলার পর উনি বলছে তুমি হয়তো স্বপ্ন টপ্ন দেখছো। তাই আমি হুজুরকে বিশ্বাস করানোর চেষ্টা করলাম, উনি কোনো মতেই বিশ্বাস করলো না। পরের দিন রাত্রেবেলা দেখলাম আমাদের রুমে যে হুজুর ছিল উনি আমাকে 3:30 সময় ডাকতেছে
রাত 3:30
সময়। আর উনি আমাকে সবসময় ডাক দিয়ে হচ্ছে ফজরের আজান দিলে তখন নামাজ পড়ার জন্য।
আচ্ছা,
তো আমি ঘরের দিকে তাকালাম, দেখলাম যে মাত্র 3:30 বাজে। আমি জিজ্ঞেস করলাম যে হুজুর কেন ডাক দিচ্ছেন এখন? তো উনি বলে যে কথা বললো না, যাও বাথরুমে গিয়ে ওযু করে আসো, সূরা নাস, সূরা ফালাক আর সূরা ইখলাস পড়ে শুয়ে পড়ো।
আচ্ছা,
তো এগুলো পরে এসে শুইলাম। শোয়ার পর সকালবেলা আমি জিজ্ঞেস করলাম যে হুজুর কি হয়েছিল এখন? বলে কি তুমি রাতের বেলা কার সাথে কথা বলো? আমি বললাম যে কার সাথে কথা বলি মানে? বলে কি হ্যাঁ, আমি রাত্রেবেলা FM এ খবর শোনার পর পিছিয়ে তাকাই, দেখি যে তুমি কার সাথে কথা বলছো
ঘুমের মধ্যে।
হ্যাঁ, ঘুমের মধ্যে
কথাটা
ছিল এরকম যে আমি তো এখন আসতে পারবো না, কালকে তো আপনার সাথে কথা বলছি, আজকে আসতে পারবো না, কারণ সকালে আমার স্কুল আছে। আমি যদি আপনার সাথে যাই তাহলে আমি স্কুলে যেতে পারবো না।
100% আপনার পৃথিবীর সাথে মেলানোর কিছু কথাই আপনি বলেছেন।
জি,
তারপর
তো ওই পাশ থেকে কোনো কথা হুজুর শুনতে পারছিল না, তো অনেক জোরাজোরি করতেছিলাম নাকি আমি আসবো না আসবো না। এক পর্যায়ে আমি রাজি হয়ে গেলাম যে আমি যাবো, আমি আসতেছি বলে উঠলাম। তো উঠার পর তখন রাত 2 বাজে, ঠিক আছে? তো হুজুর সাথে সাথে আমাকে ধরে বেডে শোয়াই দেয়। 1.5 ঘন্টা পর 3:30 সময় উনি আমাকে ডাক দেয়, এই জন্য যে আমার ঘুমটা যেন স্বাভাবিক থাকে, আমি যেন তখন কিছু বুঝতে না পারি। এটা শোনার পর আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। যদি আমি চলে যেতাম, আমি আমাকে তো ছাদ থেকেও ফালাই দিতে পারতো।
কোথায় যেতেন?
আর যদি আমি নিজেকে এমন একটা জায়গায় আবিষ্কার করতাম যা অনেক ভয়ঙ্কর, তাহলে আমি নিজের নিজে মানে বিশ্বাস করতে পারতাম না বা অনেক ভয় পেতাম। তো পরের দিন রাত্রেবেলা আমি চিন্তা ভাবনা করলাম যে আমি রাতে ঘুমাবো না, যদি এরকম একটা প্রবলেম হয় আবার। আবার চিন্তা ভাবনা করলাম যে ঘুমাবো, দেখি কি হয়। তো তন্দ্রা যখন আসলো চোখে, তখন মানে বোবায় ধরে যেরকম, ওই রকম একটা সিচুয়েশন। যখনই আমি ঘুমাইতে যাই তখন এই প্রবলেমটা হচ্ছে
বারবার।
হ্যাঁ, বারবার, প্রায় 17-18 বার হলো এই ব্যাপারগুলো। যখন একটু ঘুম লেগে আসছে চোখে, তখন দেখলাম আবার এই বোবার প্রবলেমটা, যাচ্ছেই না। এর আগের ব্যাপারগুলোতে আমি চোখ খুলতে পারিনি, বাট তখন আমি চোখ খুলতে পারছি। আমার চোখটা ডাইরেক্ট বারান্দা বরাবর দিছে। তো দেখলাম সুতাম দেহি একটা লোক, মানে লুঙ্গি টাইপের কিছু একটা পরে আছে, আর তার চোখ গুলো খুব জলজল করতেছিল। আর একটা মানুষ যদি রাগান্বিত হয় আর যেরকম শ্বাস নেয়, ওই রকম ভাবে উনি আমার দিকে তাকায় আছে। বাট উনি বারান্দার লাইনটা ক্রস করতেছে না।
মুখটা কি আপনার পরিচিত?
না, মুখটা কোনো পরিচিত না, অন্ধকার, চোখ গুলো জ্বলতেছিল। আরো দেখলাম যে বাইরে বাতাস ছিল তখন, আমার যে জানালাটা ওই জানালা দিয়ে 10-12 জনের মতো মানুষের আকৃতি ঠিকই, বাট অসম্ভব রকমের বড়, তে এসে আমার বেডের চারপাশে ঢুকতেছে। এরপরে কি হয়েছে আমি আর কিছুই জানি না। এরপর হুজুরকে বলার পর আমার আব্বুকে ফোন দেয়, তো আব্বু বান্দরবান থেকে একটা তাবিজ নিয়ে আসে আমার জন্য। তো ওইটা আমি পড়তাম না, মানে বিলিভ করতাম না ওইরকম যে তাবিজ পড়লে কি এরকম আহামরি হয়ে যাবে। তো ক্লাস 7 থেকে যখন 8 উঠি, তো আমাদের 4 তলা থেকে 5 তলায় নেওয়া হয় 8 ছাত্রগুলো। তো একদিন রাতের বেলা দেখলাম ওই রকম বাতাস, আমার একটু ভয় লাগা শুরু করলো যে আবার এরকম কিছু হয় নাকি। তো তখন আমি ব্যাগ থেকে তাবিজটা বের করে আবার পড়লাম হাতের মধ্যে, তো আমি শুয়ে পড়ছি। ওই সেম একই টাইম, 1:15 এরকম টাইম। তো একটা মানুষ যদি ফ্লোরের মধ্যে বসে থাকে আর বেডের মধ্যে যদি হাত দেয়, ওইরকম করে ঠিক আমার পাশে একটা মানুষ বসে আছে, আর আমার মানে বোবাই ধরার মতো আবার সেম একই সিচুয়েশন। তো আমি চোখ খুলে ওই লোকটার দিকে আমি তাকাইলাম, তো উনি দেখি আমার হাত থেকে তাবিজটা খুলতে যাচ্ছে। আরো এটা খেয়াল করলাম যে ওই যে বারান্দার ওই পাশ থেকে যে লোকটা আমার দিকে তাকাচ্ছিল ঠিক সেই লোকটা, বা চেহারা বুঝতে পারতেছি না কিন্তু তার চোখ ওই রকম করে যায়। তখন উনি আমার সাথে কথা বললেই ভাবে যে তুই কতক্ষণ এই তাবিজটা পরে রাখতে পারবি, একদিন না একদিন তো খুল, তখন প্রবলেম হবে, বুঝিস? উনি খুলতে পারে নাই, এটা বলে মানে একটা বিকট একটা হাসি দিছে। আর কিছুই জানি না, আমার অনেক দেরিতে ঘুম ভাঙছে, সেন্সলেস হয়ে পড়ছিলাম না কি জানি জানি না, ওই দিন স্কুলেও যাওয়া হয়নি, মানে আমি আর তাবিজ খুলি নাই। এর ঠিক 2 দিন পর রেজওয়ান স্যার বাড়িতে চলে গেছে। তো রাত্রেবেলা যখন শুয়ে আসি, সেম একই টাইম আমাকে রেজওয়ান স্যার ডাক দিচ্ছিল যে অনন্ত এদিকে আয়। জি,
সে চলে গেছে বলে
তখন খেয়াল নাই, কিন্তু আমি জানি যে উনি চলে গেছে। অনন্ত এদিকে আয়। তো গেলাম, দেখি ওই বেডের মধ্যে কোনো রেজওয়ান স্যার নেই, আর ওনার বেডের থেকে একটা উইয়ার শব্দ আসছিল, যেমন পশু জবাই করলে যেরকম একটা শব্দ, গড়গড় শব্দ, ওই রকম একটা শব্দ। আমি বললাম কি ব্যাপার, এইখান থেকে এমন শব্দ বের হয় কেন? তো আমি বুঝতে পারলাম যে আবার কোন একটা প্রবলেম হচ্ছে। তো আমি একটু রাগান্বিত হয়ে মানে বাজে ভাষায় গালাগালি করলাম যে কেন আমার সাথে এমন করছিস। এটা বলার পর আমি একটু নিজেকে স্বাভাবিক করার জন্য, ঠিক বাজারের পাশে একটা বেসিন ছিল, ওইটার সাথে একটা আয়নাও ছিল, মানে হাত মুখ ধুইলাম। ধোয়ার পর যখন আমার চেহারাটা আমি আয়নার প্রতি দেখলাম যে আমার চোখ গুলো অনেক লাল, আমি আমার লাইফে আমার চোখ এরকম লাল হবে আমি কখনো কল্পনাও করতে পারি,
নিজের কাছে অদ্ভুত মনে হচ্ছে।
আর দেখলাম আমার চেহারাটার মধ্যে একটু মুচকি হাসি।
আপনি হাসছেন
না? আমি হাসছি না। ওই যে গড় 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 যে শব্দটা ওইটা আমার প্রতিনিধিদের কাছ থেকে আসছে।
মাই গডনেস,
আমি আর জানি না
আয়নার ভিতর থেকে আপনার মধ্যে থেকেই শব্দটা আবার আসছিল,
আমার গড় গড় শব্দটা আসছিল।
তারপরে নিজেকে এভাবে দেখার পর আপনি কি করলেন?
তখন আমি সকালবেলা দেখি যে আমাকে আমার আমার পাশে যে ফ্রেন্ডস ছিল ওনার ওই বেসিনের নিচ থেকে পানি টানি দিয়ে তুলতে ফেলেছে। কি হইলো তোর রাত্রেবেলা?
ওখানেই পড়েছিলেন?
এরপর থেকে মানে বোবা জাতীয় যে জিনিসটা প্রতিনিয়ত এটার সাথে যুদ্ধ করে আসছে, মানে প্রতিদিন রাত্রেবেলা হবেই এরকম। আর যদি গ্যাপ হয় কিছুদিন, যেদিন হবে ওই দিন আমি বুঝতে পারবো যে কিছু একটা হবে। আমার কারো ঠান্ডা না লাগলো আমার ঠান্ডা লাগবে এরকম। আর সবসময় মনে হইতো এই কাজটা করতেছি করার ঠিক হবে না বা এমন কিছু টাইপের
এই সিম্পটম গুলো আপনি টের পেতেন।
তো আরেকটা আমার একটা ফ্রেন্ড ছিল, ওনার দাদা জিন পালতো। ওর দাদা যখন মারা যায় তখন ওর দাদাকে জিনরা বলে যে আপনাকে একটা প্রতিশ্রুতি দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি মারা যাওয়ার পর আপনার সাত পুরুষকে আমরা দেখাশোনা করব, তাদেরকে কেউ কুফুরি কালাম করতে পারবে না, কোনো জিনে আসর করতে পারবে না। তো তন্ময় হচ্ছে থার্ড জেনারেশন বলতে, তো তন্ময় একটু এইসব ব্যাপারে ভয় টয় পাইতো না, বিশেষ করে ওই ওই কারণটাতেই। তো একদিন রাতের বেলা হোস্টেলে কোনো স্যার ছিল না, তো আমরা অনেক ফাইজামি টাইজামি করতেছিলাম। তো তন্ময় বলছিল যে দোস্ত মেডিটেশনে বসবো বা ধ্যানে বসবো এরকম কিছু একটা। তো ও বারান্দার মধ্যে গেল, আমি ওকে মানা করলাম যাওয়ার আগে, যাইস না দেখ অতিরিক্ত বাড়াবাড়ি করাটা ঠিক হবে না। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে হোস্টেলের বারান্দাটা, যে কোনো সময় যেই ঘুমাইছে সে বাচ্চার কান্না শুনছে, নৌকার মধ্যে বা ভাঙা কাঠের মধ্যে বসে আছে যেটা পানিটা ভাসতেছে।
আচ্ছা,
ইভেন আমিও সেটা লক্ষ্য করছি।
আপনি নিজেও দেখেছেন?
জি।
কিভাবে দেখাটা কিভাবে? আমি একটু স্বপ্নের
ঘুমাইছিলাম, স্বপ্নের মধ্যে, স্বপ্নের মধ্যে।
এরকম একটা স্বপ্ন দেখা কিন্তু অ্যাবনর্মাল না, কিন্তু যখন একই প্লেসে অনেকেই একই স্বপ্ন দেখে এটি 100% অ্যাবনর্মাল। স্বপ্নটা যখন ধারাবাহিক হয়ে যায় তখন একটু অ্যাবনর্মাল হতে পারে। তারপর
আমি ওকে মানা করার পর ও তাও যায়, মানে ও যখন ধ্যানের মধ্যে বসে তখন অনেক রাত হবে, ও দেখলাম কিছুক্ষণ পর কানতে কানতে চলে আসছে ওইখান থেকে। আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, কি হয়েছে? বলে কি দোস্ত ওইখানে যে যখন বসছি আমি তখন দেখলাম যে হালকা একটা আলো এসে আমাকে বলছে দেখ বেশি বাড়াবাড়ি করিস না, চলে যায় এখান থেকে পালা, নাহলে তোর অনেক সমস্যা হবে। এই কথা শোনার পর ও একটা দৌড় দিয়ে বারান্দা থেকে প্রচুর কাঁদতে থাকে। তো সকালবেলা উঠে দেখি যে ওর ডান হাত আর ডান পা নাড়াইতে পারতেছে না, একদম টোটালি অবশ্য। তো ওকে পাশের একটা মসজিদে নিয়ে তো হুজুররা ঝাড়ফুঁক করার পর মোটামুটি অসুস্থ হয়। এরপর থেকে ওর অনেক ভয় পেয়ে যায় যে আর হোস্টেলেই থাকবো না, এরকম একটা চিন্তা ভাবনা করে ফেলবো থাকি করে।
ওকে, আসলে কিছু ঘটনা এমন থাকে, কোনো একজনের সাথে যখন একটা ঘটনা ঘটে তখন সেই ঘটনাটাকে মানসিক একটা অবস্থান বলে বিশ্লেষণ দেওয়া যায়, কিন্তু যখন একই ঘটনা অনেকের সাথে ঘটে, বড়দের সাথে ছোটদের সাথে, তখন এই ঘটনাগুলোকে আমি কিভাবে এক্সপ্লেন করব?
আসলে সেই ক্ষেত্রে এক্সপ্লেন করার মতো কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, একমাত্র মনকে কোনো না কোনো ভাবে কোনো কিছু বলে একটা সান্ত্বনা দেওয়া যায় না।
ব্যাখ্যাটির কিছু ব্যাপার আসলে থেকেই যায়, যেই কারণে আমাদের এই অনুষ্ঠান, যাই হোক সেখানে কথা না বলি। তো ভাইয়া, এছাড়া আর কোন রকম কোন এক্সপেরিয়েন্স?
স্বপ্নের মধ্যে মানে কোথাও পড়ে যাচ্ছি।
আর আপনার এই বোবায় ধরার বিষয়টা কি ওই হোস্টেলে যাওয়ার পর থেকে শুরু হয়েছিল না আগে?
হ্যাঁ, হোস্টেলে যাওয়ার পর থেকে
শুরু হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত বোবায় ধরা কিছু মানুষ আমি দেখেছি। আমি যখন হোস্টেলে থাকতাম আমার পাশের একটা রুমমেট ছিল, মাঝে মাঝে ওরও এই ঘটনাটা ঘটতো। যখন বোবায় ধরে তখন কেউ যদি একটু শরীরে টাচ করে তাহলে কিন্তু এটা অনেকটা সে রিল্যাক্স হয়ে
যায়,
কিন্তু ওই সময়টা অনেকে ভয় পেয়ে যেতে পারে, একটু অদ্ভুত রকম দেখা যায় তখন মুখের অবস্থা এবং
শব্দটা যেটা করে,
যে ধরনের শব্দ করে খুব ভয় পেয়ে যায়,
একটা আতঙ্ক সৃষ্টি করে। এবং বোবায় ধরার সময় ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে মানুষ খুব উদ্ভট কিছু স্বপ্ন দেখে এবং স্বপ্নটা অ্যাকচুয়ালি সে দেখে না, স্বপ্নটা ব্রেইন তাকে দেখায়। ফার্স্ট অফ অল আমি এটা সবাইকে বলতে চাই যে যাদেরকে বোবায় ধরে অনেক কারণ আছে, অধিভৌতিক সুপারন্যাচারাল কিছু কারণ আছে, বাট খুব ন্যাচারাল কিছু কারণও আছে, মানে ব্রেইনের একটা অবস্থান, অতিরিক্ত টায়ার্ডনেস থেকে ঘুমাতে যাওয়া,
এটার সাইন্টিফিক ব্যাখ্যাও আছে।
তো স্বপ্নগুলো আমরা দেখি সেটার কারণটা হচ্ছে বোবায় ধরার অবস্থানটাতে আসলে ব্রেইন আগে যায়, কোনো না কোনো একটা ব্রেইন উল্টা পাল্টা ভাবে আছে, এই অবস্থাটাতে থাকার কারণ এই বডিটা অবশ হয়ে যায়। এবং ওই বডিটা যখন অবশ হয়ে যায় তখন নিজেকে মুভ করানোর জন্য পাঞ্চ দরকার পড়ে, সেই পাঞ্চ হিসাবে কিন্তু ব্রেইন অ্যাকচুয়ালি স্বপ্নটা দেখায়, ভয়ঙ্কর স্বপ্ন, যাতে ইউ ফিল লাইক মুভিং। তখন কি হয়, মানুষ
মানুষ ওই স্বপ্নটা থেকে আতঙ্কিত হয়, মুখ দিয়ে শব্দ করে, নড়ার চেষ্টা করে, কিন্তু পারতে থাকে না, একটা আতঙ্কের মধ্যে পড়ে যায়। কিন্তু ওই শব্দটার কারণে কিন্তু পাশের জন তাকে জাগিয়ে দিতে পসিবল হয়। সো এই ব্যাপারগুলো এখান থেকে সাইন্টিফিকও আছে, আবার মাঝে মাঝে উল্টোটা ঘটে।
বোবায় ধরার বিষয়টা নিয়ে আমি অনেক জায়গায় শুনেছি, এটা মাঝে এটা খুব বেশি মাত্রায় একটু রং চং মাখানো হয়ে যায়, খুব সবসময় ভৌতিক কিছু বিষয় রিলেট করার চেষ্টা করা হয়। আই থিঙ্ক সব ক্ষেত্রে ভৌতিক বিষয়গুলো বোবায় ধরার ক্ষেত্রে অন্তত রিলেট করা ঠিক হবে না।
এক্স্যাক্টলি, এই কথাগুলো এখন বলার মানে এই নয় যে একটু আগে যে গল্পটা আমরা শুনলাম সেই গল্পের মধ্যে কোন রকম এই ধরনের ব্যাপার আছে না। তার গল্পটা আমি যতটুকু বুঝি ততটুকু পুরোপুরি অধিভৌতিক বা অলৌকিক,
কারণ আমরা
বোবায় ধরলেই যে আপনি নিজেকে অলৌকিক ঘটনা শিকার ভাববেন এটা যেন না হয়, তাই এই কথাগুলো বলা।
না, আমরা ওনার ঘটনায় যেটা পেয়েছি শুধু বোবায় ধরার মধ্যেই কিন্তু তার ঘটনা সীমাবদ্ধ নাই, আরো অনেকগুলো ঘটনা ঘটেছে, তাই আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি।
আর কি যেন একটা বলছিল আমাদেরকে তারেক অ্যাবাউট সামওয়ান কল্ড শাহেদ,
সেটা হচ্ছে যে আমার যে ফ্রেন্ড শাহেদের কথা আপনাদেরকে বলেছিলাম, ওর ফ্যামিলির মধ্যে আগে থেকে একটা আসর ছিল, যেমন ওর মার উপরে আসর ছিল, একটা বড় ভাই ছিল, সে যখন ইন্টারমিডিয়েটে থাকে তখন সে মারা যায়, তখন শাহেদ অনেক ছোট ছিল। আমরা যখন একসাথে পড়াশোনা করতাম তো শাহেদ প্রায় রাত্রেবেলা একটা স্বপ্ন দেখতো যে ওর ভাই ওকে এসে বলতেছে কোনো এক সময় তুই একটু বড় হ তোকে আমি নিয়ে যাবো। ও এই স্বপ্নটা প্রতিদিন দেখতো, ইভেন ও প্রতিদিন সকালে ঘুমতে ঘুরতে কানতো। প্রথম প্রথম আমাদের কাছে এই ব্যাপারটা লুকাইতো, পরে এক সময় যখন দেখতেছে ওর পারতেছে না তখন আমরা সে ব্যাপারটা শেয়ার করে, বেসিক্যালি আমার সাথে শেয়ার করে। তাই আমি বললাম যে এখন এটা কি করবি, এটা তো একটা কাজ করতে সাথে আলাপ কর। ও জিনিসগুলো না আমার একটু ভয় পেত, ওর সাথে কাছে আলাপ করবো, আবার কি ও আসলে কি ভেজাল যেতে চায় না, ও আলের এক পাশে আমি ওর পায়ের সাইডে, জাস্ট লাইক একটা এলের মতন আমাদের খাটের সিস্টেমটা ছিল আমাদের রুমে। তো একদিন রাতে হঠাৎ করে আমার মানে কেন জানি ঘুমটা ভেঙে যায়, তো ভেঙে যাওয়ার আমি যেটা দেখি যে ওর খাটের দুই পাশে ওর মুখ, ওই পাশে একটা লোক বসা, এই পাল খোল্লা পরা, তার মাথায় টুপি টুপি দাওয়া একদম মানে ভরা।
আপনি নিজের চোখে দেখছেন?
আমার নিজের চোখে দেখছি। তো ওর দুই পাশে মুখ, ওই পাশে তো আমারও মুখ, কিন্তু শাহেদের সাথে সে পুরা ফেস টু ফেস বসে আছে। কি হবে, ফ্লোরে আমরা বসে দুই পা উঠে যদি হাত দিয়ে আটকে ধরে যদি এরকম নিচের দিকে তাকিয়ে থাকি না, ঠিক ওরকম ভাবে বসে আছে, তার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু পুরো একটা বডি যে আল খোল্লা পুরা পুরা কালো একটা অন্ধকার।
অনেক গভীর রাত, এখন একটু পরেই রাত একটা বেজে যাবে। আপনারা কি ডরটাকে ঠিক যেভাবে শোনা উচিত সেভাবে শুনছেন? কিছুক্ষণের জন্য হলেও একটু চেষ্টা করে দেখুন। অন্ধকার ঘর হালকা করে জানালাটা খোলা এবং শুনশান নীরবতা, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, আপনি শুনছেন ডর। তারপর আমরা যে বলি ডর মানে ভয়, দেখুন তো সেটা সত্যি হয় কিনা। ফিরছি ঠিক রাত একটায়। ডর এবিসি রেডিও 89.2।
এখন সময় রাত একটা, প্রপার্টি লিফ্ট ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
আপনিও কিন্তু ডরে আসতে পারেন, খুব সহজ নিয়ম। ফোন করে শুধু বলতে হবে আমি ডরে আসতে চাই, ছোট্ট করে দুই একটা ঘটনার কথা বলবেন মিনিট খানের সময় নিয়ে। আপনার কথাগুলো এখানে রেকর্ড করা হয়। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। প্রিয় শ্রোতা, আমরা ডরের শেষ ভাগে ফিরছি। সুমন ও রেহান একেবারে ঘটনার শেষ ভাগে কি নিয়ে অপেক্ষা করছে, চলুন আবারও শোনা যাক। ডর
তার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু পুরো একটা বডি যে আলখোল্লা, পুরো পুরো কালো একটা অন্ধকার। তো আমি এই জিনিসটা দেখা পরে আমি আর মানে খুবই ভয় পেয়ে যাই আর কি। অনেকক্ষণ দোয়া কালাম পড়তে থাকি, তো চোখ বন্ধ করে যেগুলো পড়ি, হঠাৎ করে চোখ খুলে দেখি যে সে আর নাই। তো এর কিছুদিন পরেই সাহেব বড় একটা রোগে আক্রান্ত হয়, তারপর সে চলে যায়। তো এরপরে শুনলাম যে ও আর এই হোস্টেলে মেবি পড়তে চায় না, বা ওর ফ্যামিলি হোস্টেলে ওকে রাখতে চায় না। এরপর থেকে ওর সাথে আমার কখনো কনট্যাক্ট হয়নি। এই জিনিসটার আসলে মেইন জিনিসটা কি, বা এই কাহিনীটা কেন বা কোত্থেকে শুরু হয়েছে, এই জিনিসটা জানার আমার আর সৌভাগ্য হয়নি আর কি। আমি জাস্ট এতটুকুই ফেস করছি।
জানা যায় তাহলে আমরা
আর যেটা হচ্ছে যে মানে আমার সাথে তো ওই তিনটা কাহিনীর মধ্যে দুইটাই কিন্তু বৃহস্পতিবার দিনই করছে। তো ওই ধারাটা কিন্তু আমার এখনো চালু আছে। যেমন আমার রুমে আমি একটা সিঙ্গেল থাকি, আমি এক পাশে শুয়ে আছি, অন্য পাশে যদি মানে ফ্যামিলি মেম্বার যদি এসে বসে, খাটের ফোমটা কিন্তু একটু নিচু হয়ে যাবে, আপনি কিন্তু বুঝবেন যে কেউ একজন বসছে। যদি কেউ এসে আমার খাটের মধ্যে বসে, তাহলে কিন্তু জাজিন একটু নেমে যায়, আপনি কিন্তু ফিল করতে পারেন যে কেউ একজন আসছে।
সেটা এখনো ঘটে,
এখনো আমার সাথে মানে তাও আর কি প্রতি বৃহস্পতিবার দিন রাত্রিবেলায়। প্লাস আমি ধরেন আমার একটা অভ্যাস কি, আমি সারাদিন ডায়াল নাম্বার থেকে রাত্রেবেলা সব ডায়াল নাম্বার ডিলিট করে তারপরে ঘুমাই, এটা আমার একটা অভ্যাস। আমি ঠিক প্রতিদিনের মতো দর প্রোগ্রাম শোনার পর আমি ডায়াল লিস্ট থেকে সব ডিলিট করে শুয়ে আসি। সকালে উঠে দেখি কি আমার এখান থেকে পাঁচটা নাম্বার আমার আননোন নাম্বার, পাঁচটা নাম্বারে ফোন গেছে। আমি ভাবলাম যে আমার রাত্রেবেলা আমার বাবা মা বা আমার বোন এসে আমার মোবাইল ইউজ করছে কিনা বা জানি না, তারা তো এরকম করার কথা না। আর দরটা মেনলি কিন্তু শেষ হয় দেড়টা থেকে দুইটার মধ্যে, এত রাত্রে তারা আমার মোবাইল ইউজ করবে? আচ্ছা করতেই পারে। আমি জিজ্ঞেস করলাম, আমার মা বোন বলে যে না এটা তো সম্ভব না। আমি ওই নাম্বারগুলো ব্যাক করলাম, তো রিপ্লাই আসছে যে এই নাম্বার গুলা ইউজ হয় না, নাম্বারগুলো ওকে।
ফোন নিয়ে আরো কত ভয়ঙ্কর কিছু ঘটতে পারে সেটাও আমরা জানবো এই ডর থেকে। ইউ জাস্ট হ্যাভ টু ওয়েট and listen, we have another friend sob shomoy dore amader sathe thake, onekei oneker kach theke onek rokom onek ghotona amra shuni, onek rokom experience er kotha amra shuni, keu hoyto কারোর সাথে ঘটা কিছু বলে আমাদেরকে, কেউ হয়তো খুব ছোটবেলায় ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদেরকে বলে, কেউ হয়তো অন্যের সাথে ঘটে যাওয়া ঘটনা কোনো একটা এফেক্ট তার উপরে পড়েছে সেটা সম্বন্ধে আমাদেরকে বলে। এফেক্টেড মানুষ আমরা খুব কমই খুঁজে পাই যাদের সাথে ঘটনাটা ঘটেছে, যাদের সাথে কি বলবো ঘটনার একটা পরশ যদি ছুঁয়ে যায় তাদেরকে, তাহলেও সেই ক্ষেত্রে অনেক রকম অনেক কিছু লং লাস্টিং ব্যাপার চলে আসে। পরবর্তীতে সেই ঘটনাটা ঘটে যাওয়া থেকে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাই অন্যরকম হয়ে যায়। এমনও অনেক কিছু মানুষের সাথে ঘটে যেটা ডরে কিংবা সবার সামনে উঠিয়ে নিয়ে আসার সুযোগটাও সবার হয় না। সো একদিক থেকে আই এম সো সরি টু দ্য পার্সন যার সাথে এই ঘটনাটা ঘটেছে এখন আমরা যেটা শুনবো, অ্যান্ড এগেইন আই এম থ্যাঙ্কফুল টু দ্যাট পার্সন যে সে এসেছে আমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করতে। আমরা সে কথা বলবো আকিবের সাথে। আকিব কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো।
অলরাইট, সো আপনার ঘটনাটা কিছুটা শুনেছি আপনার কাছে, কিছুটা জেনেছি আপনার কাছ থেকে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আপনার কাছ থেকে প্রথমে শুনবো যে হাউ ডিড ইউ গেট টু মিট গেট ইউ ইনটু ট্রাবল।
অ্যাকচুয়ালি ভাই মানে ঘটনা 2008 এ স্টার্ট হয়।
আচ্ছা,
আর এটা এমন একটা ঘটনা আমার লাইফে ঘটে যাওয়া, লাইক সবার লাইফে একটা ব্যাড মেমোরি থাকে। আমি চাবো যে মানে কারোর সাথে যাতে এরকম কখনো না হোক, লাইক এটা একটা ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স লাইফে, এবং এটা যার সাথে ঘটেছে সেই শুধু মানে বুঝতে পারে যে এটা অ্যাকচুয়ালি কি ফিলিং।
এক্স্যাক্টলি।
তো অ্যাকচুয়ালি 2008 এ আমরা তখন ও লেভেলস এর কোচিং করতাম।
আচ্ছা,
কোচিং এর ইন্টারভেলে কিছু গ্যাপ থাকতো, আবার আরেকটা ক্লাস শেষ হলো আরেকটা ক্লাস শুরু হওয়ার আগে কিছু গ্যাপ থাকতো, মাঝে মাঝে দেখা গেছে গ্যাপটা এক ঘন্টা দুই ঘন্টা এরকম গ্যাপ। তো আমরা কি করতাম, ক্লাস থেকে বের হয়ে কিছু ফ্রেন্ড মিশে বসে আহ্বানী মাঠে আড্ডা দিতাম। আহ্বানী মাঠে একদিন এরকম আড্ডা দিচ্ছি ক্লাসের গ্যাপেই, তো হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড, আমি এখানে কিছু সদ্য নাম ইউজ করছি, তো আমার একটা ফ্রেন্ড নাফিজ নামে, সো সে আসে সাথে একজনকে নিয়ে আসে। সে দেখতে অনেক লম্বা, 6 ফুট হাইট, বড় বড় চুল, বেশ বড় বড় চুল।
আপনাদের বয়সেরই?
হ্যাঁ, আমাদের বয়সেরই, এবং আমাদের সাথেই পড়ে। মূলত ইসমাইল ওখানে আরেক কোচিং থেকে আমাদের সাথে কোচিং করবে এই জন্য আসে। তো পরিচয় হলো আমার সাথে ভালো, তো ফার্স্ট ইন্ট্রোডাকশন একদম প্রথম দিন পরিচয়। তো চলে যাচ্ছে, আমার বাসা থেকে ফোন আসছে যে আমার বোনকে নিয়ে একটু হসপিটাল যেতে হবে, আমার ফোন দিছে। তো তখন আমি গাড়ি ড্রাইভ করতাম, তো চলে যাবো সবাই থেকে বিদায় নিছি। তো ইসমাইলের কাছে গেলাম, বললাম যে ভাই থেকে পরে দেখা হবে, আর ক্লাস তো করবো একসাথে, এখন থেকে ক্লাস করবো তো দেখাতে হবে রেগুলারলি। তো ইসমাইলের যেন হাতটা ধরলাম ভাই, আমার মানে পুরো শরীরের মানে লোম গুলো দাঁড়িয়ে গেল, মানে এত ঠান্ডা হাতটা ভাই, মানে অস্বাভাবিক ঠান্ডা, মানে খুব উইয়ার একটা ঠান্ডা হাত, মানে এরকম ভাই আমি কখনো ফিল করিনি আগে, ভিতরে কেমন যেন একটা ফিলিং। তো ইসমাইলের সাথে হ্যান্ডশেক করার পর ইসমাইল আমাকে বললো যে রাস্তাতে যখন যাবা একটু সাবধানে যাও, অ্যাক্সিডেন্ট হতে পারে, একটু সাবধানে গাড়ি চালাবে।
আপনার সাথে সেটা তার প্রথম পরিচয়?
প্রথম পরিচয়, এক্স্যাক্টলি প্রথম পরিচয়। এবং সে কিভাবে বললো যে আমি গাড়ি চালাবো এবং গাড়ি নিয়ে আমি সাবধানে যাবো? আমার আমি তখন ওটা মানে কোনো কেয়ার করি না অ্যাকচুয়ালি জিনিসটা, মানে কি অ্যাকচুয়ালি সে কি বললো তখন আমার মাথাও জিনিসটা ক্লিক করে নাই যে অ্যাকচুয়ালি এটা কি পরিণতি হতে পারে। সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম, বের হয়ে বাসায় গেলাম, বাসায় গিয়ে বোনকে নিয়ে হসপিটাল যাচ্ছি। তো 27 নম্বরে সিগনালে বসা, গাড়িতে ব্রেক বাড়া দাও, আমার গাড়ি গিয়ে নিউট্রালে করা, আমি বসা। হঠাৎ করে মানে আমি জাস্ট খালি উপলব্ধি করতে পারলাম যে একটা রিক্সাকে ভাই মেরে দিছি তারে।
আমি আপনার কথাটা বুঝিনি, আপনার সিগনালে দাঁড়িয়ে ছিলেন?
হ্যাঁ, ফ্রম নোয়ের আমার গাড়িটা হঠাৎ করে একটা রিক্সা, রিক্সাটা কোথা থেকে আসলো কোনো খেয়াল নাই, গাড়ি আমার নিউট্রালে করা আমার স্পষ্ট মনে আছে, আমার ইভেন হ্যান্ড ব্রেক ওঠানো এবং আমার ব্রেকে গাড়ি পাড়া দেওয়া। এবং এই অবস্থায় গাড়িটা গিয়ে একটা রিক্সাকে অনেক জোরে হিট করলো। রিক্সার মধ্যে একটা মহিলা ছিল, মহিলার কোলে একটা বাচ্চা ছিল। তো বাচ্চাটা আমার মধ্যে কিছু হয় নাই, মহিলাটা হাত হাত কেটে গেছে পুরো। তো গেলাম মহিলাটার সামনে, মহিলা কোন চুপ, কোনো মানে থতভম্ব হয়ে গেছে যে কি বলবে অ্যাকচুয়ালি এটা কি হলো। মহিলাকে বললাম আন্টি আমি সরি, অ্যাকচুয়ালি আমি লোকজন জড়ো হয়ে গেছে দেখছে যে ছোট মানুষ, তা কিছু না বলি। আমি বলছি আমি নিয়ে যাচ্ছি হসপিটালে, এখানে হসপিটাল আছে, সামনে হসপিটাল ছিল, হসপিটালে নিয়ে এসে ব্যান্ডেজ করে দিলাম আন্টিকে। বাচ্চারা আলোর মতো কোনো কিছু হয়নি। বাট এরপরে আমি যখন বাসায় ব্যাক করলাম, ব্যাক করার পরে আমার জিনিসটা মাথায় হঠাৎ করে যখন মাথায় ঢুকলো যে কি হলো এটা, মানে অ্যাকচুয়ালি মানে ও বললো বলার পরে অ্যাক্সিডেন্ট, আমার গাড়ির যেখানে ব্রেকটা মানে নিউট্রাল করা গাড়ি গিয়ারটা এবং হ্যান্ড ব্রেকটা টানা, তারপরেও যে কেন মানে এই জিনিসটা কিভাবে, মানে আমি এটা কোনো ব্যাখ্যা পাইলাম না ভাই। তো মানে পুরো আনএক্সপ্লেইনেবল জিনিসটা। তো এরপরে আমি আমার যে ফ্রেন্ড নাফিজ, ওকে ফোন দিলাম যে দোস্ত আমার একটু প্রবলেম হয়ে গেছে, ওই ছেলেটা অ্যাকচুয়ালি আমাকে একটা কথা বলছে যে বলে না দোস্ত হয়তো একটা কোইন্সিডেন্ট, ও হয়তো বা বলতে পারে বাট এটা কোনো প্রবলেমই না, ও বলছে কোইন্সিডেন্ট। আমি আচ্ছা ঠিক আছে যে কোইন্সিডেন্ট, আমি ওটা ইগনোর করলাম ফার্স্ট অফ অল। তারপরে নেক্সট আমরা অ্যাকচুয়ালি আমাদের সাথে ক্লাস জয়েন করলাম, আমরা একসাথে ক্লাস শুরু করলাম, ফিজিক্স ক্লাস করলাম। অত্যন্ত মেধাবী একটা স্টুডেন্ট, অত্যন্ত ভালো একটা স্টুডেন্ট ছিল, ইসমাইলের রেজাল্টটা মানে একদম টপ নচ রেজাল্ট। তো ইউজুয়ালি ওর নোট গুলো আমি মাঝে মাঝে নিয়ে পড়তাম, তবে প্রত্যেকটা একটা উইয়ার নোটের মধ্যে যেটা ছিল হচ্ছে কি ওর প্রত্যেকটা নামের মধ্যে একটা আই ওয়ার্ড ছিল, এটা কিন্তু ইসমাইলটা ছদ্ম নাম আমি আবার বলছি, বাট ওর যে রিয়েল নাম ওইটার নামে একটা আই ওয়ার্ড ছিল। এবং সে আইটা মানে সে আই হিসাবে লিখতো না, সে একটা চোখ আঁকতো আয়ের জায়গায়, সেটা চোখ
যারা এই ওয়ানাই সম্বন্ধে জানতে চায় খুব ভালোভাবে, তারা একটা কাজ করলে হবে, দি অ্যারাইভালস নামে একটা ডকুমেন্টারি আছে, সেই ডকুমেন্টারিটা যদি 50 এপিসোডস এর কেউ দেখে তাহলে প্রথম 10 পরের দ্বিতীয় 10টা পর্বে,
প্রথম 10 থেকে একটু মানে একটু বোরিং টাইপের, পরের দিকে ইন্টারেস্টিং,
রাইট, পরের 10টা যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে এই ওয়ান আই সিম্বলিজমটা আসলে কি জিনিস। আচ্ছা আমরা গল্পে যাই।
ওর নোট গুলোর মধ্যে প্রত্যেকটা পেজে একটা করে চোখ আঁকা থাকতো, লাস্টের কর্নারে জাস্ট পেজের দিকে, প্রত্যেকটা পেজে প্রত্যেকটা নোটের মধ্যে। আমি এগুলো কখনো মানে ক্লাস করতে করতে খুব ক্লোজ হয়ে গেলাম একটা টাইমের পর, আমরা প্রায় আবাহনী মাঠে হাত দিতাম এবং অনেক ফান মোমেন্ট শেয়ার করছে একসাথে, অনেক ক্লোজ হয়ে গেলাম। আমার যেই বাদ বাকি যারা ফ্রেন্ড ছিল ওরা আবার একটু আমার প্রতি জেলা ফিল করতো যে কেন ওর সাথে এত ক্লোজ হয়ে গেছে। আমি আমার একটা প্রবলেম কি মানে ফ্রেন্ড ভাই ইজিলি অনেক ক্লোজ হয়ে যায়, তো ওর সাথে খুব ইজিলি অনেক ক্লোজ হয়ে গেলাম, একসাথে ঘুরতাম, একসাথে খেলে যেতাম, একসাথে সবসময় গ্রুপ স্টাডি করতাম। ওর বাসা ভাই আমার কখনো, সে বাসায় কখনো নিত না, আমি বলতাম যে তোর বাসা দিয়ে তোর ড্রপ করে দিই, ওখানে আমাকে এখানে নামাই দে আমি ওখান থেকে হেঁটে চলে যেত আমার বাসায়। বাট মানে সে আমাকে বাসার লোকেশনটা এক্স্যাক্টলি কখনো দেখা যেত না, এবং
ইচ্ছা করে একটা মিনিমাম দূরত্ব সে নেমে যেত,
মিনিমাম একটা দূরত্ব থাকতো। আমি বলতাম যে আঙ্কেল আন্টি কি করে, তোর আব্বা আম্মা কি করে, বলতো যে আসে আব্বু আম্মু আছে কোথাও আছে, জানা কি দরকার, আসি তো ভালো তো আছি,
মিস্ট্রির মধ্যে সব সময় রেখে
দিচ্ছে। পরে জানতে পারছি ওর আব্বা আম্মা যে ডিভোর্স হয়ে গেছিল, আলাদা সেপারেটেড ছিল, ও একাই থাকতো, তো ওর আব্বা ওকে টাকা পাঠাতো, তো টাকা দিয়ে পড়াশোনা করতো।
ওকে, সো আমরা যা বুঝতে পারছি মানে ছদ্ম নামে যাকে আমরা ইসমাইল বলছি, সে ইসমাইল ওভারঅল একটা মিস্ট্রিয়াস ক্যারেক্টার ছিল, বিকজ ফার্স্ট অফ অল তার ফ্যামিলি সম্বন্ধে সে তার বন্ধুদের সাথে কিছুই শেয়ার করে না, সেকেন্ডলি সে কখনো একা থাকে তারপরেও এই বয়সে বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারা বা নাইট আউট করা তার মধ্যে নেই, সে বরঞ্চ বাসা থেকে যথেষ্ট দূরেই রাখছে তার বন্ধুদেরকে, এবং প্রথমবার। আচ্ছা, এই ঘটনাতে কি আরো কখনো ঘটেছে যে সে কোনো কিছু বলেছে আর সেটা মিলে গেছে?
হ্যাঁ, এটা হচ্ছে কি তার একটা সবচেয়ে মানে ডেঞ্জারাস এবং ডিভাস্টেটিং একটা ক্যারেক্টারের মধ্যে একটা মানে পার্ট, কাউকে যদি ভাই কোনো নেগেটিভ কোনো একটা কিছু বলে অথবা নেগেটিভ কোনো কমেন্ট অথবা কোনো খারাপ কিছু একটা বলে না, সাথে সাথে এফেক্ট, সাথে সাথে বলতে কি মানে ওর থেকে যে চোখের আড়াল হতে যতদূর ওর থেকে মানে ডিস্টেন্স যতটুকু মানে একটা কিছু ঘটেছে এরকম মানে এরকম অনেকবার হয়েছে ভাই। মানে প্রথম প্রথম তো জিনিসটা ভাবতাম যে আমরা তো মজা করতাম ফাইজলামি হিসেবে জিনিসটা নিতাম, বাট পরের দিকে ভাই মানে যখন জিনিসটা আস্তে আস্তে সিরিয়াস দিকে টার্ন করতে থাকলো তখন ভাই বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি জিনিসটা অনেক মানে বাজে একটা মানে জিনিস
কিরকম আপনার সাথে।
তো জিনিসটা আমার সাথে না আমি একটা বলি যে একবার আমি আমি তো একটু ভাই আমার স্বাস্থ্য আছে, ক্লাসের পরে রিক্সা নিতাম, বলতাম যে যাবা নাকি অমুক জায়গায়, তো রিক্সাওয়ালা বলতো যে ভাই যাবো না, পাশে ইসমাইল দাঁড়ানো, ইসমাইল বলতেছে যে কেন ওরে নিলে কি তোমার রিক্সার চেন ছিঁড়ে যাবে, তো রিক্সাওয়ালা বলছে না যাবো না। আমার সামনে আরেকটা প্যাসেঞ্জারকে উঠালো, বেশি না জাস্ট 10-15 meters আগালো, সাথে সাথে ভাই রিক্সার চেনটা ছিঁড়ে গেলো সাথে সাথে ওই রাস্তা মধ্যে, এবং রিক্সাওয়ালা দাঁড়ায় গেছে যে ইসমাইল কমেন্ট করলো যে তুমি কি ওকে নিলে তোমার চেনটা ছিঁড়ে যাবে, এভাবে মানে যা চেনটাই মেনশন করছে সে,
এবং
ঠিক চেনটাই ছিল ভাই মানে একটু সামনে আগানোর পরেই চেনটা ছিঁড়ে গেল। তারপরে পরীক্ষার আগ দিয়ে বেশি অনেক লেটনে স্টাডি করতাম, ফোন দিত মাঝে মাঝে দোষ আয় কোথাও বসি আড্ডা দিই, আমি দোষ পড়তেছি এখন পড়তেছি এখন পারবো না, তো বলছে এত পড়তেছিস পরীক্ষা তো ফেল করবি ডাইরেক্ট, হঠাৎ করে একদিন বলে বসলো। তো আমার আমি প্রথমে ধরি নাই যে বলতে, আমি বলছি না দেখা যাক কি হবে পরীক্ষায়, তুমি ভালো স্টুডেন্ট তাই বলে আমরা পারবো না আমরাও পারবো। পরীক্ষা দিলাম, পরীক্ষায় মোটামুটি আমার ব্যাচে সবাই পাস করছে, জাস্ট আমি ফেল করছি পুরো মানে ঢা ফেল, মানে মনে হয় যে স্যার নিজের হাতে আমার খাতা মানে ফেল করে দিয়েছে।
ওয়ার ইউ নট প্রিপেয়ার্ড অর সামথিং?
আমি ভাই মানে আমি সবসময় ভাই মানে অনেক ভালো প্রিপেয়ার থাকি এক্সামের জন্য, এবং মাশাআল্লাহ এক্সাম সবসময় ভালোই হয়, বাট ওই এক্সামটার প্রিপারেশন অনেক ভালো ছিল, ইনফ্যাক্ট অনেক ভালো ছিল। মানে একটা স্টুডেন্ট পরীক্ষা দিলে কিন্তু বুঝতে পারে যে তার মানে পরীক্ষাটা কেমন হয়েছে, মানে সে একটা এস্টিমেট করতে পারে, বাট ওটা পুরো আনএক্সপেক্টেড ছিল যে হঠাৎ করে ফেল। মানে আমি
একটা জিনিস একটু জানতে চাই, আপনাকে যখন ইসমাইল বলেছিল যে পরীক্ষাতে ফেল করবি, এই এক্সপ্রেশনটা কি সে রাগান্বিত ভাবে দিয়েছিল, আপনি আড্ডা মারতে আসেননি?
এক্স্যাক্টলি, সে একটু মানে রাগান্বিত ভাবে এক্সপ্রেশনটা দিয়েছিল। তো এরকম কিছু নেগেটিভ জিনিসপত্র লেগে যেত। রোডে যাচ্ছি দুজন একসাথে রিক্সা করে, পাশ দিয়ে একটা হুন্ডা রাফ চালাচ্ছে খুব গাড়ি, তো বলতেছে যেমনি চালাচ্ছে মরবে, তো বিশ্বাস করবেন না, জাস্ট মানে 15-20 feet আগালো একটা ধাপ করে একটা গাড়ি চলে আসলো, বাড়ি ফেলে লোকটা পড়ে গেল, মাথাটা তো ফেটে সাথে সাথে রক্ত সামনে একদম পুরো সামনে, এবং আমি চিৎকার দেখে মানে এটা কেমনে হলো,
কিছু
এত লেভেল একটা মানে এক্সট্রিম লেভেল একটা নেগেটিভ এনার্জি ভাই ওর ভিতরে, যে মানে কোনো একটা কিছুর ব্যাপারে জাস্ট সে নেগেটিভ বললে হয়েছে ওটা কাজ হয়ে মানে মানে লেগে যায় জিনিসটা।
ঘটনার পরেও তার সাথে আপনাদের ইন্টারেস্ট ছিল এরকম ব্যাপারগুলো হওয়ার পরে?
এটা ভাই পরে ডিসকভার করতে পারছি অ্যাকচুয়ালি, যে নেগেটিভ জিনিসটা প্রথম প্রথম অ্যাকচুয়ালি বুঝতাম না, চেন ছিঁড়ছে রিক্সাওয়ালাকে বলছে যে আমাকে নিলে চেন ছিঁড়বে নাকি, এটা একটা কোইন্সিডেন্ট হতে পারে, আমাকে বলছে সাবধানে গাড়ি চালা, হয়তো আমি সাবধানে গাড়ি চালাই নাই, ওটা একটা কোইন্সিডেন্ট হতে পারে, মানে এটা ভাই পরে আমি মানে অ্যানালাইসিস করে দেখছি।
মানে আপনি আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি লজিক থেকে কখন ব্যাপারগুলোকে সুপারন্যাচারাল ধরে নেওয়া শুরু করলেন?
অ্যাকচুয়ালি ওর বাসায় একবার আমি যাই একা, ওকে অনেক বলি যে দোস্তর সাথে ফ্রেন্ডশিপ রাখবো না, ওই অনেক কিছু লুকাস, ওদের কেন দোষ কি সমস্যা, আমার দোষ তোর বাসায় নাচতাম তো বাসা চিনে আসতাম, আব্বা মা এখন তোর সাথে আসি কোথাও, তো ইসমাইলকে আমার আব্বা মা চিনে না, হয়তো বলতে পারে ছেলেটা কে, চিনাও দরকার আছে, বাসার একটা পরিচিত দরকার আছে পরিচয় হওয়ার। তো একদিন বললো আচ্ছা ঠিক আছে আসিস আমি তোকে জানাবো, তো আমাকে সে এক উইক পরে ফোন দিল, তো ফ্রি আসো, তখন সন্ধ্যা 7টা বাজে ফ্রি আসো, তো বললো যে হ্যাঁ ফ্রি আসি বাসে চলে, আমি বললাম আচ্ছা ঠিক আছে আসতেছি। তো এটা হচ্ছে 2009, তখন আমাদের ও লেভেল পরীক্ষা শেষ, তখন আমরা এ লেভেলস এর কোচিং শুরু করে করছি। 2009 একদিন ওর বাসে যাই, বাসাটা তিনতলা বাসা, নিচ তলায় কেউ থাকে না, দ্বিতলায় কেউ থাকে না, ও থাকে তিনতলায়।
আচ্ছা,
এবং বাসাটার বাইরের সাইডে একটু ছোট্ট একটা জায়গার মতো মানে উঠানের মতো ছোট্ট, এবং ভাই অনেক গাছপালা।
নিজেদের বাড়ি ছিল?
নিজেদের বাড়ি না
ভাই, নিচের দুইতলায় কেউ
থাকতো না। আমি পরে এটা নিয়ে অনেক অ্যানালাইসিস করছি, বাট মানে প্রথম দিকে যখন গেছি ভাই কেউ ছিল না, পাশের বাসায় এক দারুণ জিজ্ঞেস করছি এখানে কে থাকবে, এখানে একটা ডাক্তার থাকতো, ডাক্তার পরে ফ্যামিলি নিয়ে ইউএসএ সেটেল হয়ে গেছে, তো তাই এখন এক বাসাটা খালি বলতে গেলে, যেহেতু ইসমাইলের আব্বা বাইরে থাকে ওই ওয়েতে ইসমাইল এখানে রেন্ট করছে বাসাটা।
আচ্ছা,
বাসায় ঢুকলাম।
আচ্ছা, একটু কিছু ডিটেইলস আমাদের জানার দরকার, নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা ভাবছে যে ফার্স্ট অফ অল আপনার তার সাথে সম্পর্কটা ভালোই ছিল এবং
বেশ ভালো হয়ে গেল,
নেগেটিভ কথাগুলোর যে এফেক্ট সেটা আপনি আগে না পরে বুঝতে পেরেছেন,
পরে বুঝতে পারলেন,
এই কারণেই আপনার ফ্রেন্ডশিপটা কন্টিনিউড হয়,
কন্টিনিউড হয় না এক্স্যাক্ট।
এবং এই যে আপনি তার বাসায় গিয়েছেন, এই বাসাটা যাওয়াটা ছিল আপনার তার বাসার প্রথম দাওয়া, এটা ফ্রেন্ডশিপ হওয়ার কতদিন পরে?
6-7 মাস পরে।
6-7 মাস পরে প্রথম আপনি তার
বাসায় যাওয়া,
অথচ ছেলেটি একা থাকে।
হ্যাঁ, ছেলেটি একদম একা থাকে। অলরাইট, তো আমি বললাম যে আচ্ছা, আমাকে বললো যে আচ্ছা 7:30 সময় আমার বাসায়, তো আমি ঠিক 7:30 দিকে ওর বাসায় গেলাম। প্রথমে দুটো সিঁড়ি মানে যেহেতু দুই তালা বাসা, সিঁড়িতে উঠলো, তো আমার একটু কেমন যেন মানে গা হাত পা মুড়া দিয়ে লাগতেছিল যে অ্যাকচুয়ালি একা একা যাচ্ছি আর কাউরে বলে না আমার ডাকছে, কেন ডাকলো। তো আমি চিন্তা করলাম না থাকে, এত ক্লোজ ফ্রেন্ড, এত ক্লোজ সবসময়। হ্যাঁ, তো গেলাম ওর বাসে, যে না ওর বাসে যাবো, তো ওর বাসায় তিনতলায় এক মানে সিঙ্গল ফ্ল্যাট বিল্ডিং, দরজার সামনে যে না আমি মানে দরজাটা নক করবো, সে আমাকে ফোন দিয়ে বললো যে ভিতরে। দরজা নক করে নেয়। আমি জানিও না যে কোনটা ফ্ল্যাট, তো আস্তে করে দরজাটা হাত দিলাম, দরজাটা খুলে গেল।
সামহাউ সে টের পেয়েছে যে আপনি বাইরে
আছেন। আমি চলে এসেছি। ও বলছে যে আমি তিনতলায় থাকি, আগে জানতাম। প্রথমে হচ্ছে ড্রয়িং রুম আর ডাইনিং রুম একসাথেই। পাশে তখন অত মানে বড় বড় বিল্ডিং ছিল না, 2008 এর দিকে ওই মানে ওই সাইডটাতে
অ্যাপার্টমেন্ট গুলো হয়নি। ধানমন্ডি কত নম্বরের?
এটা প্রায় ধানমন্ডি 8 নম্বরের। তো সামনেই ডাইনিং রুম, রুমটা পুরো অন্ধকার। আমি ভাবলাম যে লাইটের কোনো প্রবলেম নাকি, আমি ডাক দিলাম ইসমাইল, এদিকে লাইট গুলো একটু জ্বালা। তো ইসমাইল বললো যে এই রুমের লাইট জ্বালা না, ভিতরের রুমের লাইট জ্বালা ভিতরে। তো ওই রুমে সে লাইটটা কিন্তু জ্বালানো না। আমি মানে দেখতে পেলাম যে কিছু আচ্ছা একটা অন্ধকারের মধ্যে দেখতে পেলাম কিছু শেলফ, একটা টেবিল, টেবিলটা একটা বড় একটা চাদর দিয়ে ঢাকা, মানে কিছু শেলফ প্লেট সেট রাখা এক সাইডে এরকম, আর দুইটা নাকি তিনটা চেয়ার, আর কিছুই নাই। পাশের রুমটা আমাকে বললো যে পাশের রুম। তো আমরা পাশের রুমে গেলাম। পাশের রুমে যাওয়ার পরে বললো যে এটা আমার বাসা। আমি ভাই তুই এভাবে একা থাকো, ফার্স্ট অফ অল বাসাটা অন্ধকার করে রাখো, আবার বিল্ডিং এও কেউ নাই, ভয় করো না, এটা তো আমারই গায়ে কাটা দিচ্ছে এখন, ভয় করো না তোর। ও বললো যে না অ্যাকচুয়ালি আমার এরকম বসে গেছে, আমার ভয়টা করে না, আমার একটু একা একা থাকতে ভালো লাগে, এরকম একাই পছন্দ করি। তো ওর ঘরে বসলাম, ঘরের রুমে একটা আচ্ছা হলুদ রঙের একটা লাইট জ্বলতেছে। তখন সাদা রঙের লাইট গুলো এখন যেগুলো লাইট গুলো দেখা যায় এগুলো তখন একটু মানে কম, হলুদ রঙের লাইট গুলো বেশি চলতো। বাট বড় ইউনিক ব্যাপার হচ্ছে লাইটটা আলোটা কেমন জানি একটু উইয়ার্ড টাইপের, মানে একটু হলুদ, একটু ঝাপসা হলুদ। আমি মানে মানে ভিজুয়ালাইজ করলে কেমন জানি লাগে আমার, যে মানে পুরো রুমের জিনিসটা মনে হয় যে একটা মানে ধোয়াটা একটা রুম, মানে হেভি হেভি একটা ফিলিং। রুমটার ভিতরে একটা খাট, একটা বড় টেবিল আর কিছু নেই রুমটার ভিতরে। তো রুমে বসলাম, ওর সাথে কিছুক্ষণ কথা কথা বললাম। তো বলো যে তোকে একটা জিনিস দেখাবো, তুই থাকতে হবে নাকি? আমি বলে কতক্ষণ? বলে আজকে থাক 12টা মতো। আমি বলি ভাই এতক্ষণ থাকা পসিবল না, আমি যেতে হবে। বের হয়ে গেলাম, বললাম যে দোস্ত সরি আমি পারবো না থাকতে। ও মাইন্ড করলো, খুব মাইন্ড করলো। আমি বললাম ভাই প্লিজ যাই করোস, কোনো কমেন্ট করিস না, আমি গেলাম। ভালো ফ্রেন্ড হোস, কোনো কমেন্ট করিস না প্লিজ। বলে আচ্ছা ঠিক আছে, আমি কোনো কমেন্ট করবো না। বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে এরকম সে আমার সাথে একটু রাগ, আমি কেন থাকলাম না সেদিন তার পাশে। ওর সাথে যে নাফিজের যে পরিচয়, তো নাফিজের আগে আগে থেকে একটু আইডিয়া ছিল, সে আমাকে কয়েকবার ওয়ার্ন করছিল যে ওর সাথে এত ক্লোজ হইস না, একটু ডিস্টেন্স বজায়
একটু অন্যরকম,
একটু ডিস্টেন্স বজায় রাখ, অত ক্লোজ হইস না। তো আমি নাফিজের কথা বা হি ইজ এ রিয়েলি গুড গাই, মানে ইসমাইল, তো কেন আমি ওর সাথে ক্লোজ হবো না? নর্মালি লাইফ মানে নর্মালি ফেব্রুয়ারিতে ছিল আমার বার্থডে, বার্থডের 15 থেকে 20 দিন আগে আমার একটা ইনসিডেন্ট ঘটলো। বলো যে দোস্ত তোদের আজকে একটা অ্যামেজিং একটা জিনিস দেখাবো, আজকে পারফেক্ট টাইম। আমাদের আরো এক উইক আগে থেকে বলে রাখছে যে এই উইকে নেক্সট উইকে এরকম একটা অ্যামেজিং একটা জিনিস হবে, তো তুই থাকবি এবং আমি নাফিজকে বলছি এবং আরেকটা ফ্রেন্ডকে বলছি, ওর আরেকটা ফ্রেন্ড। আমি বলছি আচ্ছা নো প্রবলেম, আমি থাকবো। বাসা থেকে কি বলবো, আমাদের পরীক্ষা আছে সামনে, গ্রুপ স্টাডি করতে হবে, বের হবো এটা বলি।
কিন্তু রাতে অ্যাকচুয়ালি থাকা হবে ইসমাইলের বাসায় উইথ নাফিজ দিস টাইম।
এক্স্যাক্টলি উইথ নাফিজ এবং আর আরেকটা ফ্রেন্ড, ইসমাইল আর আরেকটা ফ্রেন্ড। আমরা গেলাম সন্ধ্যার দিকে ওর বাসে, চলে গেলাম বাসে, চলে গেলাম। এইবার গিয়ে একটা ধারণ পেলাম, সে ধারণটা মানে সন্ধ্যা দিয়ে ঘুমাচ্ছে, মানে গেটের বাইরেই সে মানে বসে বসে ঘুমাচ্ছে। তো আমরা তাকে ডাকার কোনো বদল করি নাই এবং ইসমাইলের বাসে যাওয়ার পরে সে আমাদের ডিনার টিনার করালো একসাথে আমরা। এবং সেইম ভাইয়া প্রথম ঢোকার সময় ওই বরাবর রুমটা পুরো অন্ধকার, ওই রুমটা লাইট সে জ্বালায় না, এবং লেফট সাইডে তার যে বেডরুমটা ওই রুমে আমরা আসতে দিলাম,
ওই ঘোলাটে আলো।
হ্যাঁ ওই ঘোলাটে আলো। ইনফ্যাক্ট এবার আমরা জোর করে, এবার আমি বলছিলাম যে আমি একটা লাইট নিয়ে যাবো সাথে করে, আমার ওই আলোটা ভালো লাগে না, আমি এবার একটা লাইট নিয়ে যাবো। তো আমি এবার সাথে করে একটা লাইট নিয়ে গেছি, এবার তো আমি বাল্বটা ওখানে বসে লাগাই নিছি যাতে এখন ভালো লাগে। তো এরপর আমি লাইটটা লাগানোর পরে মোটামুটি মানে ফ্রেন্ডলি, মানে এখন একটু ভালো লাগছে, মানে এনভায়রনমেন্ট ভালো। বলতেছে যে আচ্ছা তোরা কি ব্ল্যাক ম্যাজিক ব্যাপারে কিছু জানাস নাকি? হঠাৎ করে একশো
ব্ল্যাক ম্যাজিক
ডাইরেক্টলি একদম ডিরেক্টলি ব্ল্যাক ম্যাজিক ব্যাপারে কিছু জানাস নাকি? এবং তোদের সাথে একজনকে পরিচয় করাবো, এটা তোরা জানোস না, পরিচয় করাবো। আমি বললাম ঠিক আছে পরিচয় করবো, কে ভয় পাইস না? আমি বললাম ভয় পর কি আছে আসো। সেভাবে তিনটা নাম ধরে ডাকলো, কালি, আজাজিল, মায়াবাস। তিনটা নাম,
মায়াবাস,
হ্যাঁ মায়াবাস, ডাকলো। এবং ভাই আপনি কোরবানির যে মিডিয়াম সাইজের মানে ছাগল থাকে না, ওই সাইজের মানে একটু মিডিয়াম সাইজের যে ছাগল, ওই সাইজের ভাই তিনটা বড় বড় কালো বিড়াল রুমের মধ্যে ঢুকলো।
এত বড় বিড়াল?
এক্স্যাক্টলি, তিনটা বড় বড় কালো বিড়াল। তারা সুন্দর হেঁটে হেঁটে রুমের ভেতরে ঢুকলো, কোনো টু শব্দ করলো না। আমি চিৎকার দিছি, আমার চিৎকার দেখে কিন্তু বিড়াল গুলো কোনো মানে রিয়েক্ট করলো না, একদম বিড়াল গুলো পুরো নর্মালি জাস্ট খেলে এসে দাঁড়াই লো। ও পাশের থেকে ফ্রিজ থেকে বের করে দুধ টুধ বের করে দিল, এগুলো দুধ টুধ খেলো। আমরা তখন বেল গুলো ধরলাম, মানে কিউট আদর ঠাতর করলাম। বেল গুলো কোনো মেয়াও করে না, কোনো শব্দ করে না, জাস্ট খালি এবার নর্মালি ওদের হাতে হাতে নিচ্ছি ধরতে আদর ঠাতর করতেছি। ভালোই মোটামুটি স্পেন্ড করলো। তো স্পেন্ড করার পরে এখন আমার বলতেছি, দোষ আচ্ছা একটা কাজ করি চল, আমরা আজকে একটা গেম খেলি। আমি বলি কি গেম? তাহলে এটা কেউ কখনো খেলে না, বাট এটা হচ্ছে কি একটা ফেইথের গেম। তুই যদি মানে তোর যদি ফেইথ অনেক স্ট্রং থাকে এবং তুই যদি একজনের আরেকজনের উপরে যদি বিলিভ করস, একজনের আরেকজনের ট্রাস্ট ওয়ার্ডি হস, তাহলে এটা তোর প্রবলেম হবে না। আমি বলি বলে কেমন গেলে খেলবো না, বলে আরে করি আয় করি। তো পাশে হচ্ছে ইসমাইলের যে আরেকটা ফ্রেন্ড, তো ও বলো যে আচ্ছা আসো করি করি করে
ইসমাইল
ও তখন ওখানে পরিচয় হয়েছে, সে আমাদের একটু সিনিয়র ছিল। সে পরে অনেক ভাবে কনভিন্স করলো, আমি আর নাফিজ একবারে রাজি না যে আমরা খেলবো না। তারপর নাফিজও অ্যাটলিস্ট দেখলাম যে লাস্ট নাফিজও কনভিন্স হয়ে গেছে কেন যেন হঠাৎ করে। তো আমার কি আমার থাকতেই হলো একদম। তো আমরা বসলাম। আচ্ছা আমি আরেকটা জিনিস, ডাইনিং রুমটার কিন্তু এখনো ডিসক্রিপশন দেয় নাই, ডাইনিং রুমটার ডিসক্রিপশন এখন দিব। ওখানে বসলাম, তো আমাকে বললো যে আমার সাথে আয় পড়া। তো রুমের লাইট গুলো নেমে দিল, বিড়াল গুলো রুমে থাকলো মানে বেডরুমে, আমরা আসলাম ডাইনিং রুমে। তো সেই ডাইনিং রুমে একটা লাইট জ্বালালো, এবং ডাইনিং রুমের লাইটটা জ্বালানোর পরে দেখলাম যে ভাই আপনার ডাইনিং রুমে মোটামুটি তিন চারটা জানলা আছে, তিন চারটা জানলা খুব ভারী কালো কাপড়ের পর্দা, খুব ভারী কালো কাপড়ের পর্দা দেওয়া, এটা আগে খেয়াল করিনি, আগে বুঝে যাচ্ছিল না। এবং একটা বড় একটা তাক, তাকের উপরে ভাই অনেকগুলো মোটা 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 বই। আমি একটু সামনে আগে গিয়ে দেখলাম যে ভাই বইগুলো কোরআন আছে ওখানে, কোরআন শরীফ, তারপরে বাইবেলও আছে এবং গীতাও আছে, আরো কিছু কিছু যারা ধর্মীয় যেগুলো গ্রন্থ এগুলো আছে ওখানে, এবং আরো কিছু মানে ইউনিক ইউনিক কিছু বই। তাকে নিচে একটা তাক থেকে সে একটা কাঠের একটা বড় একটা ইদের করলো, বক্সের মতো বের করলো। এবং বল রাখি যে টেবিলটা ছিল, টেবিলটা ঠিক অপোজিট ওয়ালটার মধ্যে বিশাল বড় গোল করে একটা সার্কেলে একটা পেন্টাগ্রামের মতো আঁকা, পাঁচটা মানে স্টার দিয়ে ফাইভ সাইডের একটা ফিগার, এবং পেন্টাগ্রামের মাঝখানে লেখা হচ্ছে সামাইল।
মানে
এই পোর্টালটা দিয়ে একটা মানে দরজার মতো সোজা কথা, দরজা দিয়ে কেউ আসে এবং এই দরজা দিয়ে মানে কেউ যায়, মানে মানে খোদাই করা হয় মানে একদম পুরো মানে দরজাটার মধ্যে কেউ যদি মানে আপনার হাতুড়ি দিয়ে ভেঙে 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 খোদাই করে জিনিসটা, ওইভাবে খোদাই করা পুরো মানে পুরো এই জিনিসটা মানে দরজাটার মধ্যে ব্ল্যাক কালারের একটা খোদাই করা,
ব্ল্যাক কালারের একটা সার্কেল করা।
হ্যাঁ, খোদাই করার পরে ওটার উপর যদি কালো রং দিয়ে একটু কেউ কালার করে অ্যাকচুয়ালি যেরকম লাগে সেরকম খোদাই করা, এবং লেখা আমার যেটা মনে ছিল সামাইল লেখা ছিল এখানে, সামাইল লেখা ছিল। এবং ঠিক ওটার পাশেই একটা ভেয়া গোট, ছাগল, ছাগলের বড় বড় সিং, পাক পিছে মানে পাখা পিছে পাখা, এবং হাতে নখ বড় বড় এইভাবে জাস্ট মানে পা গুলা গুটিয়ে বসে আছে একটা মানে একটু বড় পিছে পাখালা একটা ছাগলের মতো একটা মানে অবজেক্ট, এবং বডিটা হিউম্যানের,
যেটাতে মুক্তি পায় সেটাতে মিশরে ওই মূর্তিটা দেখানো হয়। তো ওইটা যদি কেউ জানতে চান তাহলে দি এক্সরসিস্ট সার্চ করবেন, 1978 যেটা রিলিজ হয়েছে সেটা, তাহলে আপনারা হয়তো বা কিছুটা বুঝতে পারবেন। I think you are just meaning this sign, right? Okay, that's all.
বুলেট সেটা তো আমি বললাম এগুলো কি মানে এগুলো কি বলে তো সেগুলো আমি এমনি মানে ওয়াল পেন্টিং করি, তো আমার এগুলো একটু ভালো লাগে, আমার এগুলো কি একটা অ্যাট্রাকশন আছে। তো আমি জিনিসটা দেখে একটু উইয়ার লাগলো, বা দেখলাম অনেক সুন্দর করে কাজ করা জিনিসটা, অ্যাকচুয়ালি মানে এত সুন্দর করে সে খোদাই করছে এত টাইম দিয়ে। হ্যাঁ, আমি বলি এটা কি আগে দিই মানে যারা ছিল তারা কি করছে নাকি তুই করছিস? তো বলতেছে না এটা আমারই করা, আমি করছি এটা। আমি ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং একটা ওয়ার্ক, তখন আমরা অ্যাপ্রিসিয়েট করছি, আমরা তো অ্যাকচুয়ালি তখন বুঝি নাই যে এটা অ্যাকচুয়ালি কি মিন করে। তারপরে হ্যাঁ, আমরা যখন টেবিলটা চাদরটা সে টান দিল, টেবিলটা চাদরের মধ্যে একটা পিরামিড, ভাই পিরামিডের মধ্যে একটা চোখ বড়, হ্যাঁ একটা বড় পিরামিড, এবং পিরামিডের মধ্যে একটা চোখ,
আমার
সে মানে প্রত্যেকটা কথাই এখন একটা মানে ফালতু বাহানা দিয়ে সে কথাগুলো একটু এড়াই দিচ্ছে যে এটা আমি ছিল, এটা টেবিলে আঁকছি ছোটবেলা অথবা। তো আমরাও তখন আর ওটা নিয়ে ই করি, আমরা তো ভাবছি যে আজ ফ্রেন্ড আছি, আজকে আড্ডা টাড্ডা দিব, চিল করবো, একদিন পরে বাজার বাইরে থাকলাম, আমাদের মুড হচ্ছে অনেক মাস্তি করা মুডে। তো সো ওই ধোলা পরে একটা বক্সের মতো বের করলো, বক্সটা খুললো, বক্সটার মধ্যে ধোলা ঠোলা, বক্সটা পুষলো, ইনভার্টেড একটা ক্রস, মানে মানে খোলার পরে বক্সটার মধ্যে একটা মানে ইনভার্টেড ক্রস,
মানে ক্রিশ্চিয়ানরা যে ক্রসটা ব্যবহার করে জিসাস ক্রাইস্টের মূর্তি অনুযায়ী, ওই জিনিসটা ইনভার্টেড অবস্থা,
ইনভার্টেড উল্টা উল্টা, উল্টা একটা ক্রস এবং ক্রসের নিচে লেখা 666 কাটা দিল যে ব্যাপার কি মানে এগুলো কি আমাদের একটু মানে খারাপ লাগতেছে দেখার পর, এগুলো জীবনে দেখি না অ্যাকচুয়ালি, এগুলো তো মানে এটা সে কি করতেছে। তো আমরা বললো যে আচ্ছা আমরা বসি, আমরা এখন একটা গেম খেলবো, গেমটা খুব বসলাম, বসে বললো যে সবাই সবাই হাত ধরে রাখবা, আমরা একটা সার্কেলের মতো করে বসলাম ওই টেবিলটার চারপাশে, চেয়ার ছিল চারটা, চেয়ার ছিল চারটা থেকে বসলাম। তো সবাই সবার হাত ধরা, তো বললো যে আমি যতক্ষণ পর্যন্ত না বলবো কেউ চোখ খুলবো না, এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে মনে মনে এখন থেকে সেট করে রাখো, কোশ্চেন অ্যান্সার পাবা। তারপরে সে হঠাৎ করে সবাই হাত ধরলো, তারপরে গানের মতো মানে মন্ত্র না অ্যাকচুয়ালি মন্ত্রর মতো বলা যায়, আবার মন্ত্র প্রথমে এটা কি জানি পড়লো, মানে পড়লো কোরআন শরীফে সে উল্টা কিছু আয়াত, তারপর হচ্ছে গিয়ে কি বল সংস্কৃত ল্যাঙ্গুয়েজে কিছু আয়াত, এটার মতো সে প্রথমে বললো কিছুক্ষণ, প্রায় 3-4 মিনিট বলার পরে সেটা গানের মতো ধরলো। তো সে গানটা ধরার পরে আমরা হাত ধরা, এবং মোটামুটি আমার একটা হাত হচ্ছে ইসমাইলের হাতে, আরেকটা হাত হচ্ছে আমার ফ্রেন্ড নাফিজের হাতে। ইসমাইল হাতটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল, মানে অস্বাভাবিক, আমি মানে কেউ যদি একটা বরফের টুকরা আমার হাতে দিয়ে রাখে আমি যে মানে একটা টাইমে ছেড়ে দিব, মানে আমি ছাড়তে বাধ্য হবো, মানে এরকম একটা জিনিস। কিন্তু সে আমাকে বলছে হাত কিন্তু ছাড়া যাবে না, কিন্তু আমি ভাই মানে মানে পারতেছি না, আমার হাতে মনে করেন ব্লাড মানে ফ্রোজেন হয়ে গেছে হাতে, বাট আমি হাত ছাড়তে পারতেছি না, কিছু একটা ভয় যে হাত ছাড়লে কিছু না যদি হয়ে যায়, কিন্তু হাত ধরে রাখতে পারতেছি না, এরকম একটা কন্ডিশন। এবং রুমটা ভাই অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল, তখন ভাই অলরেডি শীতকাল ছিল এবং রুমে কিন্তু জানলা টানা সব লাগানো, জানলা লাগানো ঘরের ভিতরে মানে মোটামুটি গরম, ঘরের ভিতরে কমফোর্টেবল, বাট অস্বাভাবিক ঠান্ডা, মানে বাইরে হয়তো ঠান্ডা নেই, ঘরের ভিতরে যেরকম ঠান্ডা, বাট জানলাও কিন্তু আমরা খুলি নেই, আমরা কিন্তু ঘরের ভিতরে বসে। তো বললো যে তবে বললো যে সে এখন এখানে আছে, যাদের কি প্রশ্ন এটা করতে
পারে। হ্যাঁ,
কোশ্চেন করলাম যে আমার পকেটে কয় টাকা আছে, তো ঠিক 10 সেকেন্ডের মতো টাইম নিল, আপনার পরে বলো যে তোমার পকেটে এখন 210 টাকা আছে, এবং এক্স্যাক্টলি আমার পকেটে 210 টাকাই ছিল। পাশে যে নাফিস ফ্রেন্ড, আজকে আমি যখন এখানে আসছি আমার সিএনজি ভাড়া কত লাগছে, ঠিক 10 সেকেন্ড পরে বললো যে 130 টাকা। তারপরে ওই ইসমাইলের যে আরেকটা ফ্রেন্ড ছিল, ও জিজ্ঞেস করলো যে আজকে একটা রিলেটিভের একটা মানে সন্তান হয়েছে, সন্তানটা ছেলে নাকি মেয়ে, বলছে যে সন্তানটা ছেলে, এবং সন্তানটা ছেলেই ছিল।
আচ্ছা,
এবং কারো কিন্তু ভয় শুনতে পাচ্ছিলাম না আমরা, ইসমাইল একটু অন্য সুরে জিনিসটা বলতেছিল।
আচ্ছা,
ইসমাইলের গলাটা যেভাবে নর্মালি থাকে ওরকম না, গলার একটু গম্ভীর এবং একটু ভাঙা হয়ে গেল, এবং ওটা প্রচন্ড ঠান্ডা, এবং সে একটু অন্য সুরে জিনিসটা উত্তর দিচ্ছিল। ইসমাইল জিজ্ঞেস করলো যে আর কোনো কোশ্চেন আছে তোমাদের, আর না আমাদের আর কোনো কোশ্চেন নাই। তো মোটামুটি তখন আমার ভাইয়া মানে হাত হাত ধরে রাখতে পারতেন না, হাতটা মানে ফ্রোজেন হাতের অবস্থা, ফ্রোজেন পুরো। বললো আচ্ছা ঠিক আছে, তো উনি এখন যাচ্ছে, তো উনি যাওয়ার আগে একটা জিনিস চাইছে, জিনিসটা আমাদের করতে হবে, তো দিয়ে যেতে হবে জিনিসটা। এবং ইসমাইলের পিছে থেকে একটা বড় একটা ছুরি নিল, মানে পাশে মনে রাখা ছিল, ছুড়ে দেবে কালীকে শিরশ্ছেদ করে ফেলো, মানে গলাটা একদম পুরো একটা মানে এক কোপ দিল, এক কোপে মানে ছুরিটা বড়ই ভাই, বেশ বড় চাপাতি টাইপের ছুরি, মানে শিরশ্ছেদ করে ফেলো। দেখার পরে চিকরা চিকি শুরু করে, মানে আমি আর নাফিস এই থাকবো না তোর সাথে, এই সেই, আর এগুলো কি, এগুলো কি অমানুষ, অমানুষের মতো কাজ করলি কেন এটা,
এটা তো রক্তাক্ত একটা,
হ্যাঁ এটা একটা পানি মেরে ফেলছে, মানে আমরা তো এরকম কিছু করতে আসিনি। ওটা বলার পর অনেক ঝগড়া ঠগড়া, সে বুঝালো যে অ্যাকচুয়ালি দেখ একটা যদি এখন সে এটা চাইছে মানে তার অফারিং হিসেবে, এখন সেটা যদি না দিতাম তাহলে আমাদের কোনো একটা ক্ষতি করে ফেলতো, আমাদের ক্ষতি করে ফেলতো, বাট আই হ্যাভ টু স্যাক্রিফাইস, আমি আমার নিজের চেয়ে, আমার নিজের মানে নিজের চেয়ে আমি কালির বেশি ভালোবাসতাম, বাট আমি এটা স্যাক্রিফাইস করে দিলাম, হ্যাঁ শুধু তোদের জন্য, মানে তোরা যাতে সেফ থাকুস তোদের জন্য।
ইসমাইলের বাসায় যে আপনার প্রথম এক্সপিরিয়েন্সটা ছিল এরকম, উদ্ভট কোনো এক উপায়ে সামহাও অজানা কিছু তথ্য সে আপনাদেরকে দিয়ে দিচ্ছিল। সো এই ব্যাপারগুলো যদি আমরা একটু গভীরে যাই, ইফ পিপল ওয়ান্ট টু নো অ্যাবাউট হোয়াট এক্সরসিজম ইজ, তো দেখা যায় যে এক্সরসিজম যাদের উপর করা হয় তাদের উপর এক্সরসিজম করতে অনেক রকম পারমিশন লাগে, ফ্রম দ্য বিশপ, ফ্রম দ্য প্রিস্ট, ফ্রম দ্য ফাদার, অনেক রকম পারমিশন লাগে এবং অনেক ধরনের ইনভেস্টিগেশন হয়।
এক্সরসিজম জিনিসটা অ্যাকচুয়ালি যারা পজেসড তাদের থেকে অ্যাকচুয়ালি পজেসড সরানোর জন্য,
সরানোর জন্য মূলত করা হয়। কিন্তু পজেসড কি না, আসলেই কি পজেসড নাকি মানসিক ভাবে কোন রকম রোগে ভুগছে সে, যেমন স্কিজোফ্রেনিয়ার যে সব রোগীরা এক্সট্রিম লেভেলে গেলে তারা অনেক সময় ফিউচার বলতে পারে, তারা অনেক সময় আশেপাশের জিনিসকে মুভ করিয়ে ফেলতে পারে কিন্তু নিজের অজান্তেই, এটা তারা ইচ্ছাকৃত ভাবে পারে না এবং ওই ব্রেনের শক্তির ওই লেভেলটা নিতে পারে না বলেই তাদের মধ্যে পাগল ধরনের অ্যাটিটিউড দেখা যায়, নিজের হাত নিজে খেয়ে ফেলা কামড় দিয়ে,
মানে একদম নর্মাল।
এক্স্যাক্টলি, তার মানে তার মধ্যে ওই জিনিসটা
মানে খুব চিন্তা ভেবে চিন্তে কথা বলতো এবং সে খুব কাম থাকতো,
এটাই এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে সে কিন্তু জিনিসটা নিতে পেরেছে। এবং এই যে তার অজানা কথা বলে দেওয়া, এটা হচ্ছে একটা সিমটম যে যারা পজেসড হয় তারা অজানা কথা বলে দিতে পারে, এই ধরনের ব্যাপারগুলো যে সে উত্তর দিতে পারছে এটা একটা
দেখা গেছে। সে যদি পজেসড থাকতো হ্যাঁ, কিন্তু ভিতরে হয়তো কিছু মানে পাগলামি অথবা কোনো একটা কিছু, কিন্তু তার ভিতরে কিন্তু এরকম কিছু ছিল না,
রাইট? সো একটা জিনিস হচ্ছে পজেসড হওয়া আর আরেকটা জিনিস হচ্ছে ধারণ করা, সে কিন্তু ধারণ করতো,
ধারণ করতে পারতো, নিয়ে আসতে পারতো একটা,
রাইট? আচ্ছা, এই ঘটনাটার পরে যে ছেলেটা আপনার চোখের সামনে একটা বিড়ালকে এক কোপে শিরচ্ছেদ করে দেয়, সেই ছেলেটার সাথে আপনার সম্পর্কটা তারপরে কি ধরনের?
এরপরে মানে একটু মানে অ্যাভয়েড করা শুরু করলাম, একটু জিনিসটা মানে এত আনন্যাচারাল একটা ঘটে গেছে আমাদের সাথে, তো
অবশ্যই মনে একটা ভয় ছিল। তো তারপরে
মানে ক্লাসের মধ্যে আসতো, সে এসে আমাদের পাশে বসতে যেত, হ্যাঁ জিজ্ঞেস করতো, ওটার উত্তর দিতাম, পরে ক্লাসের পরে যে আড্ডা দেওয়াটা এটা একটু মানে বন্ধ করে দিলাম, মানে সেও বুঝতে পারলো যে আমরা একটু হয়তো জিনিসটা নিয়ে অনেক ভয় পেয়েছি। সে বললো যে ভয়ের কিছু নাই, ফাইন, তোদের কোনো প্রবলেম হবে না, তোর কেন এরকম করতেছিস? তা বললাম যে না ভাই, অ্যাকচুয়ালি অনেক ভয় পেয়েছি আমরা, এটা নিয়ে আর আমরা ই করতে চাই না, তুই তোর মতো থাক, আমরা অ্যাকচুয়ালি ওই লাইনেও যাবো না, যেভাবে আসো ওইভাবে তোর লাইফটা লিড কর, আমাদের এটার মধ্যে আনিস না শুধু শুধু।
তাহলে কি মানে তার সাথে আপনার এরপরে আর দেখা হয়নি?
এরপরে লাস্ট মানে একবার দেখা হয়েছে, সেটা হচ্ছে যেহেতু অনেক ক্লোজ ফ্রেন্ড, তো আমার বার্থডেতে ওদের ইনভাইট করি, নাফিস ছিল, ইসমাইল ছিল, ওদের নিয়ে মানে একটা ছোটখাটো পার্টি করি, তো ওইখানে ওকে বলা মানে বলেছিলাম,
ওইখানে সেও ইনভাইটেড ছিল, সে কি এসেছিল?
জি এসেছিল।
আচ্ছা, কোন রকম কোন ঘটনা কি ঘটে সেদিন?
জি ভাই, সেদিনই আরেকটা ভয়াবহ ঘটনা ঘটে।
ওকে, তো অবশ্যই আমরা চাবো আপনি সেই ঘটনাটা আমাদের সাথে একটু শেয়ার করেন।
শিওর শিওর। ফেব্রুয়ারি 1st, সেটা আমার বার্থডে, তো আমরা জানুয়ারি 31st জানুয়ারিতে পার্টিটা অর্গানাইজ করি, তো প্ল্যান ছিল যে ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে থাকবো, একটা প্ল্যান করলাম ছোটখাটো, এইভাবে যে ছাদে বসে চিপস চিপস নিয়ে উঠছি ছাদে, রাত্রেবেলা এমনি আড্ডা সাড্ডা দিব, শীতের মধ্যে একটু এনভায়রনমেন্ট এনজয় করবো।
কটার দিকে উঠলেন ছাদে?
আমরা ছাদে উঠলাম ভাইয়া আচ্ছা আপনার ডিনার খেয়ে, রাত্রেবেলা ডিনার ট্রিনার করার পরে রাত্রেবেলা 11:30 সময় ছাদে উঠলাম, এইভাবেই জাস্ট মানে উঠলাম, তো ছাদে উঠার পরে টাঙ্কির উপরে সবাই বসলাম, মোটামুটি গোল হয়ে বসলাম, নানা ধরনের গল্প করতে। তো অ্যাকচুয়ালি ঘটনা যখন বলতেছিলাম আমরা, তো ইসমাইল একটু আনমো না আনমো না,
আচ্ছা,
তো সে কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে, বাট সে নিজের থেকে কিছু বলতেছে না।
আচ্ছা,
11:30 দিকে আমরা তো তখন উঠছি, তখন প্রায় আধা ঘন্টার মতো হলো, হঠাৎ করে ঘড়ির দিকে তাকায় দেখলাম ভাইয়া যে তখন বাজে হচ্ছে 2:30, মানে চোখের পলকে যে কিভাবে মানে 2.5 ঘন্টা পার হয়ে গেল মানে বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি
আমি বুঝলাম না, আপনারা 11:30 দিকে উঠেছেন, কিছুক্ষণ আড্ডা মারার পরে আপনারা
কিছুক্ষণ হার্ডলি 15-20 মিনিটস মনে হচ্ছে যে আড্ডা দিচ্ছি,
ইউ ফেল্ট লাইক দ্যাট?
হ্যাঁ, এরকম লাগছিল। হ্যাঁ,
এবং আপনার বাকি বন্ধুরা?
বাকি বন্ধুরা সবাই।
আচ্ছা,
তখন 2:30 বেজে গেল হঠাৎ করে, তো বললাম 2:30 বেজে গেছে, তো তখন হয়ে গেছে, বাসা থেকে কল দিচ্ছে বাসে আসার জন্য, এখন ঘুমাই না কেন বাসা থেকে, তো ফোনটা হাতে নিলাম, দেখলাম যে প্রায় 14টার মতো মিস কল কল দিছে যে বাসায় চলে আসার জন্য। আমি যখন আম্মু ফোনে কল ব্যাক করলাম, তো আম্মু অলরেডি ঘুমাই গেছে, তো চিন্তা করলাম যে চাবি ছিল সাথেই, চাবি ছিল, বললাম যে থাক আর একটু কিছুক্ষণ থাকি। তারপর কোথা থেকে এক ফ্রেন্ড একটার ব্যাপারে কথা বলতেছিলাম, তো হঠাৎ করে ইসমাইল বলে উঠলো যে দোস্ত কি ইলিশ মাছের গন্ধ পাচ্ছিস?
আচ্ছা,
তো জিনিসটা বলি সেটা হচ্ছে আমরা তো ভাই গোল করে বসা সার্কেল করে, তো আপনার সামনে যদি কেউ একটা কড়াই রেখে মানে ইলিশ মাছ ভাজে,
আচ্ছা,
যেই প্রখর একটা গন্ধ, ওই গন্ধ এত প্রখর লাগছে যে আমাদের সামনে কেউ বসে ইলিশ মাছ রান্না করছে,
একদম মানে খুব স্পষ্ট ভাবে ইলিশ মাছের গন্ধ পাচ্ছে,
ইলিশ মাছের গন্ধ, ঝাঁজ সহ আমি ঝাঁজটাও ফিল করতে পারতেছি। তো পাশ থেকে আমার আরেকটা ফ্রেন্ড নাভিদ বললো যে এত রাত্রে কে হয়তো বা কে করতেছে এটা, হয়তো বা কারো ছিলা লাগছে, হয়তো বা মানে এই জন্য হয়তো রান্না করতেছে এখন এত রাত করেছে, বা ছাদের থেকে দেখা যাচ্ছে যে কোনো ফ্ল্যাটের অথবা কোনো অ্যাপার্টমেন্টের লাইট মানে জ্বলছে না, সব নিজেই ভালোই, আর যদি কিচেনে যদি কেউ করতো তো কিচেনের লাইটটা জ্বলা থাকতো, বাট আমরা যেই টাঙ্কি যে সাইড বসে ওই সাইড থেকে আমাদের মানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট কিচেন দেখা যায়, যেহেতু ডক্টর সবগুলোই দেখা যায় ওখান থেকে, কোনো মানে কিচেনের লাইট জ্বলছে না।
আচ্ছা,
তো এরকম তো কিছুক্ষণ পরে তো পাশে একটা ফ্রেন্ড হঠাৎ করে বলাই মাথার উপর দিয়ে কি জানি গেলো। তো বললাম কি গেছে মাথার উপর দিয়ে? তো বলতেছে না আমার মাথার উপর দিয়ে কি জানি গেছে, আমার মানে উইয়ার টাইপের একটা গোল আকৃতির কি জানি মাথার উপর দিয়ে গেল। তো বলতেছে যে হতে পারে কোনো বাদুর হতে পারে, স্যার বাদুর না একটা গোল টাইপের গোল শেপের একটা কিছু গোল টাইপের কি জানি মাথার উপর দিয়ে গেছে। আমি বলছি থাক বাদ দিয়ে এটা হয়তো মনে ভুল। তো এটা বললাম বলা ঠিক দু এক মিনিট পরে আমার মাথার উপর দিয়েও যে একটা গেল, মানে একদম মানে মাথাটা টাচ করে মানে অলমোস্ট মানে বাতাসটা ফিল করছি যে একটা গরম বাতাসের মতো গরম বাতাস গোল একটা শেপের আমার পাশে যে বসে সে দেখছে না জিনিসটা, বাট আমি দেখলাম যে আমার মাথার উপর দিয়ে গেল একদম মাথার উপর দিয়ে। তো আমি মানে কটকা গোল একটা জিনিস কেউ কি কিছু ঢিল মারলো নাকি আমাদের দিকে ই করে একটা গোল টাইপের মানে কি হতে পারে অ্যাকচুয়ালি?
বাট আপনারা কেউ কি জিনিসটাকে অ্যাকচুয়ালি ক্লিয়ারলি দেখতে পেয়েছেন?
না না গোল আকৃতি একদম গোল আকৃতি একটা জিনিস এছাড়া সেদিন ভাই আকাশে চাঁদও ছিল না যে একটু আলো থাকবে মানে ওরকম বুঝবেন জাস্ট মানে মাথার উপর দিয়ে গেছে ওই যে ইনস্টেন্সে গেছে ওই ইনস্টেন্সে জাস্ট খালি খেয়াল করা ছিল যে একটা গোল টাইপের একটা জিনিস একটা গোল টাইপের। পাশ থেকে আমার মা বলে যে আচ্ছা আগে নেমে যা আমার ভালো লাগতেছে না চলে যাই। তো আমরা সবাই আস্তে আস্তে বললাম আচ্ছা ঠিক আছে চলে যাই, সবাই মইটা দিয়ে যে একটা স্টিলের মহিয়া ছিল টাঙ্কির উপরে মই দিয়ে নামতেছি। তো নামা হয়ে গেল সবার, তো জাস্ট খালি আমার মামা উপরে ছাদে, আমরা সবাই নেমে দরজার দিকে চলে গেছি ছাদে বের হওয়ার দরজার দিকে। তো মামা তখন নামতেছে ওই কিছু আমরা পাটি বিছিয়ে নিয়েছিলাম তো পাটি গুলা ওগুলো নিয়ে হঠাৎ করে দেখলাম যে ঠাস করে একটা শব্দ। তো বলতেছে যে আমরা গেলাম ওখানে, বললো যে আঁকিবে এক মুহূর্তে এখানে থাকার দরকার নেই তাড়াতাড়ি বেহো ছাদের থেকে তাড়াতাড়ি। আমি কি হয়েছে কিছু তাড়াতাড়ি বলো, বললো না তাড়াতাড়ি আগে বের হো তারপর বলতেছি। আমরা মানে কথাটা না শুনেই জাস্ট খালি বের হবো। তো ছাদের দরজার সামনে একটা বড় পাথর রাখা থাকে সবসময়, যেটা হচ্ছে ইউজুয়ালি বাতাস জোরে আসলে যাতে দরজাটা না লেগে যায় ঝড়টর আসবে নেমে যায় নিচে। তো আমরা গেটটা ভাই টান দিয়ে খুললাম, যে মুহূর্তে টান দিয়ে খুললাম জাস্ট খালি আমার একটা ফ্রেন্ড আর ইসমাইল বের হয়েছে ছাদের থেকে, আমি জেনে বের হতে নিবো। এত জঘন্য একটা হাসি, এত জঘন্য একটা হাসি, মানে এটা কোনো কোনো মানুষের পক্ষে এইভাবে হাসা সম্ভব এখনো মানে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে কথাটা মনে করবে।
হাসিটা কোথা থেকে আসছে?
বাতাস থেকে অটোমেটিক একটা মানে হাসি, খুব জঘন্য মানে এত মানে এরকম হাসি কোন মানব দ্বারা হাসা সম্ভব না। এবং অনেক জুড়ে, হ্যাঁ অনেক জুড়ে দুই তিন সেকেন্ডের মতো ডিউরেশন ছিল। এবং হাসিটা শোনার পরেই আমরা তাড়াতাড়ি করে ছাদটা লক করে নিচে চলে আসলাম। তারপরে প্রত্যেকজন ছাদের মধ্যে আলাদা ছিল প্রত্যেকজন, তো ছাদটা তাড়াতাড়ি লক করে আমরা নিচে চলে আসলাম। তো নিচে চলে আসে বলে মামাকে জিজ্ঞেস করবো আমার কি হয়েছে তোমার, বলে আমি যখন মইটা গুছে মানে পাটি গুলা নিয়ে যখন নামতেছিলাম তখন মইটাকে জেনে ধাক্কা দিয়েছে উপর থেকে
ধাক্কা দিয়ে,
হ্যাঁ মইটা ধাক্কা।
তো সেটা শব্দ ব্যাপার
হ্যাঁ, এবং সে মামা মই সহ সে উল্টা হয়ে পড়ে গেছে এবং সে মাথায় বিকট ব্যথা পেয়েছে। এটা শোনার পরে তো
সবাই
নাম ছিল, এই জন্য উনি সাথে সাথে ওই জিনিসটা বলে নাই লাইক হয়তো বা কোনো প্রবলেম হতে পারতো। এই জন্য উনি বাসায় আসার পর যখন এটা বললো, বলার পর আমরা সবাই শ্যাডার্ড মানে কি বলবো আমাদের কোনো মানে বলার কোনো ভাষা নাই, এটা কি হলো মানে কি হলো আমাদের সাথে। তখনও কেন জানি মানে মনে হচ্ছিল না যে এটার মধ্যে ও ইনভলভ ইসমাইল ইনভলভ অথবা এটার মধ্যে। তো ইনফ্যাক্ট তারপরে কিছুক্ষণ পরে প্রায় তিনটা বাজে, তো ইসমাইল বললো যে দোস্ত চলে যাবো আমার একটু বাসে একটা জরুরি কাজ হয়ে গেছে, এত রাত্রেবেলা চলে যাবে আজকে থাকছোস আসছোস আমরা একসাথে থাকবো এত রাতে কেন যাবি? বললাম একটু ঝামেলা আমার বাসায় গেট খুলে আসছে আমার বাসায় চুরি টুরি হইতে পারে আমি যাবো চলে যাবো। আমি বলি ভাই দেখ এখন আসছোস এখন আমার চলে যাবি, হ্যাঁ। তো অনেক সে আমাদের বুঝা টুঝে অনেক ভাবে কনভিন্স করলো, সে তারপরে বের হয়ে গেল বাসা থেকে। বেরিয়ে যাওয়ার পরে প্রায় আমি হাফ এন আওয়ার পরে একটা টেক্সট করলাম মানে পৌনে তিনটা সাড়ে তিনটার দিকে সোয়া তিনটা সাড়ে তিনটার দিকে টেক্সট করলাম যে ও সে সেফলি হোম টেক্সট করছে সেফলি হোম। তো আমরা তো বাসে শুয়ে শোয়ার অ্যারেঞ্জমেন্ট করবো, তারপর মানে ঘুম আসতেছে না এটা কি হলো আজকে অ্যাকচুয়ালি কি মানে এটাই সবাই চিন্তা করতেছি যে কি হলো, সবাই বলাবলি করতেছি এটা কেন হলো, সবাই আল্লাহর নাম নিতেছি দোয়া দূর পড়তেছি। পনেরো চারটার দিকে পনেরো মিনিট পর ওই টেক্সট পাঠানোর পনেরো মিনিট পর পনেরো চারটার দিকে বেল দিল আমার বাসে, আমি বললাম এত রাতে আবার কি? তো কেটে গেলাম, যাওয়ার পরে দেখি ইসমাইল ওমাই গড গেট খুলে কি সমস্যা, আমি ভাবছি তালা মেরে সে চলে আসছে, আমি তালা মেরে চলে আসছো? বলে না তো তালা মেরে চলে আসি নাই, আমার ফোনটা তো বাসায় আমি ছাদে ফেলে আসছি ফোনটা। সে আমাকে বলছে যে ফোনটা সে ছাদে ফেলে আসছে, বাট আমি বললাম আমি তোকে টেক্সট করছি একটু আগে ওয়াই আর জোকিং
এখানে কিন্তু
এবং সে আমাকে বলতেছে যে মানে আমি বলতেছি যে এটা কোনো জোক করার টাইম না, আমরা কিন্তু অনেক মানে মানে ভীতু মানে ভয় পেয়েছি এই জিনিসটা নিয়ে, এখন আমরা কোনো ধরনের ফাইজাল করতে চাচ্ছি না, তুই বাসা থাকলে থাক না তুই যা আমরা এটা নিয়ে আর কোনো কথা বলবো না। বল না সিরিয়াসলি আমার ফোনটা ছাদে, আমি আমি ছাদে যেতে পারবো না তুই এটা কেন ই করতেছ। তো ঠিকই আমরা পরে ফোন দিলাম, দেখলাম যে ফোনটা রিং হচ্ছে কিন্তু কেউ পিক করতেছে, ওর সাথে ফোনটা নাই। তো ওর সাথে ফোনটা নাই বললাম আমার মামা আর আরেকটু তো আমার সাহস নেই ছাদে যাওয়ার, মামারা সবাই ছাদে গেল, ছাদে গিয়ে দেখে যে ঠিকই রাঙ্কির উপরে ফোনটা।
What the hell? কে রিপ্লাই করেছে তাহলে মেসেজ?
I have no idea, এটা এখনো মানে
You still have that message in your inbox?
এখন তো নেই ভাই, মানে অ্যাকচুয়ালি জিনিসটা তো অনেক আগের কথা, 2009 ছিল, অনেক দিন ছিল ফোন, ফোনটা একটা টাইমের পর নষ্ট হয়ে যায়। বাট আমি ওটা কিছু মানে কাস্টমার কেয়ারে কেউ এটা ইনকোয়ারি করার ট্রাই করছি যে এটা কিভাবে পসিবল, বা তারা বললো না এটা কোনো হয়তো বা টেকনিক্যালি হয়তো অথবা আপনাকে আগে থেকে সেন্ড করে রাখছে পরে আসছে এরকম একটা কিছু, বাট এটা উই অ্যাট দ্যাট ইনস্ট্যান্স কেউ টাইপ করবে অথবা ইনস্ট্যান্স কেউ টাইপ করে সেন্ড করছে, মানে এরকম মানে কিছু আমরা প্রুফ পাইনি অ্যাকচুয়ালি। বলছে যে হয়তো এটা আগে থেকে, তারা বলছে যে আগে থেকে হয়তো বা সেন্ড করা ছিল পরে,
আগে থেকে যদি পাঠানোই হয়ে থাকে তাহলে আগে থেকে তাকে জানতে হবে যে আপনি তাকে কি টেক্সট করবেন
এক্স্যাক্টলি,
সেটা
রিপ্লাই। এটা আমরা কোনো মানে এক্সপ্লেনেশন পাইনি যে অ্যাকচুয়ালি এটা কিভাবে মানে জিনিসটা আসলো। অনেকেই মানে বলে যে এটা বানোয়াট অথবা এটা মানে, বাট এটা যারা ছিল তারাই মানে দেখেছিল যে অ্যাকচুয়ালি এটা মানে একটা ট্রুথ।
ইসমাইলের রিয়াকশন কি ছিল?
হি ওয়াজ ভেরি নর্মাল, বলতেছিল যে এটা কোনোভাবেই পসিবল না, এটা কোনোভাবেই পসিবল না। আমরা এটা নিয়ে আর ভাইয়া ওকে মানে ফোর্স করি না, কজ লাইক আমরা তো অলরেডি একটা মানে আন্দাজ হয়ে গেছে যে ও মানে কি টাইপের, তো এটার জন্য ভাই আমরা ওকে আর কোনো মানে কোনো ব্যাপারে বলি নাই যে কেন, কোনো ফোর্সও করি নাই যে এটা বল আসলে কি হয়েছে অ্যাকচুয়ালি। তো ভাইয়া ও ফোনটা নিয়ে পরে ও বাসে চলে গেছে। বাসে চলে যাওয়ার পর ভাইয়া মোটামুটি ওই ইনসিডেন্টের পর থেকে ভাই আমার খুব মানে খুব বাজেভাবে মেন্টালি ব্রেকডাউন হওয়া শুরু করলো। আচ্ছা, মানে পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারতাম না, তারপরে হচ্ছে কি আমার মানে কোনো কিছুতেই মানে মন বসতো না, সবসময় হাত পা কাঁপতো, অন্ধকার দেখতে পারতাম না। এবং আমার সাথে যে দুটো ফ্রেন্ড ছিল, ওই যে নাফিজ এবং যে আমার একটা মামা, ওদেরও অলমোস্ট অনেকটা এরকম অবস্থা হয়ে গেছিল, ওরাও একটু মানে অনেক মেন্টালি সুইক হয়ে পড়ছে।
আচ্ছা,
একটা টাইমে আমার অবস্থা খুব খারাপ এবং সবসময় হ্যাঁ মানে রিক্সার মধ্যে আসি, বাসে যাচ্ছি, সন্ধ্যার দিকে ধাপ করে একটা গাড়ি রিক্সার মারা দিল, পড়ে গেলাম, হাতটা ছিলে গেছে, ব্যথা পাইছি অনেক, এরকম একটা থার্সডেতেই,
প্রত্যেক থার্সডেতেই
একটা রিলেটিভের দাওয়াতে যাচ্ছি, পুরো ফ্যামিলি সহ গাড়িতে করে, হঠাৎ করে রোডের মধ্যে গাড়ি নষ্ট হয়ে গেছে এবং গাড়ি ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, এবং অনেক কষ্ট করে পরে ঠিক হয়েছে। থার্সডেতেই দেখা গেছে যে থার্সডেতে এক্সাম দিতাম, এক্সাম খারাপ হতো, এবং ইভেন যে এক্সাম ভালো হয়েছে বাট থার্সডে যে এক্সামের রেজাল্ট দিছে ওই রেজাল্টও খারাপ হতো, মানে এরকম দেখা গেছে যে মানে পুরো থার্সডেটা অ্যাকচুয়ালি ভাই মানে
এটা কেন, কোনো এক্সপ্লেনেশন খুঁজে পেয়েছেন যে থার্সডেই কেন?
আমরা যে ভাই ওই রাত্রেবেলা ছিলাম ওর বাসায় একদিন, ওই দিন ভাই থার্সডে ছিল
যেদিন রাত্রে মারা হয় প্রথমবার,
হ্যাঁ মারা হলো ভাই ওদিন থার্সডে ছিল। সো মেবি দ্যাট মাইট বি আ রিজন ফর দিস, আই এম নট শিওর,
উই নেভার নো আসলে কেন, কোন দিনটা কে কি জন্য বেছে নেয় আমরা জানি না। এরপরে ইসমাইলের সাথে কানেকশন কি একেবারেই বন্ধ হয়ে গেল?
এরপরে ভাই আমি অ্যাকচুয়ালি অসুস্থ হয়ে পড়লাম, তো অসুস্থ হয়ে পড়লাম এবং ও ভাই যোগাযোগ করতে ইচ্ছুক ছিল না, মানে যোগাযোগ করতো না আমার সাথে, এবং মানে মোটামুটি ভালোই মানে অসুস্থ হয়ে পড়লাম আমি। আমাকে হুজুর টুজুর দেখানো হলো, তো একটা বড় মাওলানা সাহেব উনি বললো যে তুমি হয়তোবা আল্লাহ আল্লাহ বিল্লাহ নামাজ তোমাজ পড়ো, এই জন্য হয়তোবা তোমার উপরে যেই খারাপ জিনিসটা এফেক্ট করতে চাইছিল জিনিসটা পারে নাই, অথবা তোমার তোমার ভিতরে একটা ভালো একটা পজিটিভ আমি ঘরের থেকে বেরোতে পারতাম না, আমি মানে ঘরের ভিতরে কোথাও মানে গুটিশুটি মেরে বসে থাকতাম ঘরে।
আচ্ছা, what about Ismail, where is he now?
Ismail এর actually মানে whereabouts এখন ভাই টোটালি আননোন। সো মানে ও যে বাসাটা থাকতো ওই বাসাটায় আমরা মোটামুটি চার পাঁচজন ফ্রেন্ড পরে 2012 এর দিকে বাসাটা ভেঙে ফেলে, এর আগে আমরা চার পাঁচজন ফ্রেন্ড গিয়েছিলাম, তো ওখানে তখন বিল্ডিংটা টোটালি এমটি, ওই বিল্ডিং এ যেটা বললাম যে ডক্টরের বিল্ডিং ছিল, তো বিল্ডিংটা হয়তো বা ভাড়া ছিল বাট তখন ওখানে আর ওর কোনো ট্রেস পাওয়া যায় না, আমরা বিল্ডিংটা ঢুকতে পারি না, তখন দারোয়ান ছিল। আর সবচেয়ে অ্যামেজিং একটা ব্যাপার সেটা হচ্ছে 2011 এর মাঝামাঝি, কোন টাইমটা আমার এক্সাক্টলি খেয়াল নেই, আমি ভাই যখন মাঝে মাঝে ক্লাস করে ওদিক দিয়ে হেঁটে যেতাম মাঝে মাঝে, ওই প্লেসটা একটু নির্জন নির্জন টাইপেরই, আস্তে করে আমার নাম ধরে রাখতো বিল্ডিং এর ভিতর থেকে কে জানি, মানে ভাই মানে নাম ধরে রাখতো, আমি শুনতে পারতাম যে আমাকে কেউ ডাকতেছে। তার যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা অন্য একজনের নামে রেজিস্ট্রেশন করা, তো তখন মানে কি হয়েছিল যে নাম্বার গুলো কিন্তু অত রেজিস্ট্রেশন থাকতো না, তো এই জন্য মানে ট্রেস করতে পারিনি। তো
মানে
এখন তো বিল্ডিংটা নেই, এখন বিল্ডিংটা ভেঙে চলছে,
এবং যতদিন বিল্ডিংটা ছিল আপনি এই ডাক্তার শুনতে পেরেছেন।
এবং সেটা কি রাতেই নাকি দুপুরে?
না, এনি টাইম, মানে একটু মানে একটু জনমানব শূন্য
হলে মনে হয় এটা বাই চান্স আপনার ভয় থেকে হতে পারে।
হতে পারে ভাইয়া, বাট মানে আমি শুনছি কয়েকবার এবং আমি এটা নিয়ে হুজুরের কাছে বলছি আমি এরকম শুনতে পারি। বলছেন না দরকার নেই, তুমি সোজা হাঁটবা, ঘুরে তাকারও দরকার নেই এটা সেটা। এবং ভাইয়া মাঝে মাঝে ভাই খুব খারাপ স্বপ্ন দেখি, আমাকে কেউ জবাই করতেছে ঘুমের মধ্যে, অথবা কেউ আমাকে গলায় ফাঁসি দিতেছে, অথবা আমার এখন ফাঁসি হবে এরকম একটা কিছু, মানে এরকম ভাইয়া ড্রিম গুলো খুব ক্লিয়ার ছিল ভাইয়া। তারপর আস্তে আস্তে আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো।
ওকে দেন, তাহলে আপনার কাছে শুনলাম অনেক কিছুই, আরো অনেক কিছু হয়তো শোনা বাকি রয়ে গেছে। বাট দ্য ফ্যাক্ট ইজ এখানে অনেকগুলো নাম আমরা ব্যবহার করেছি যে নামগুলো আসলে সত্য নয়, এবং তার একটা কারণ হচ্ছে আপনার সাথে থাকা দুই তিনজন বন্ধুর মধ্যে দুজন বোধহয় এখন দেশের বাইরে,
একজন ইউএসএ তে আছে, একজন অস্ট্রেলিয়াতে,
এবং তাদের মধ্যে খুব সম্ভবত একজন আপনাকে অলমোস্ট কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করেছে যে না এই স্টোরি কোথাও বলার দরকার নেই, কোনোভাবেই এগুলোকে আবার
উঠিয়ে নিয়ে যাওয়াই দরকার নেই, এটা ধামাচাপা খেয়ে গেছে, এটা এইভাবেই থাক, পুনরায় আবার এটা রিভাইভ করার কোনো দরকারই নেই অ্যাকচুয়ালি।
তারপরে ডরের সাথে মানুষকে জানানোর সাথে এতটুকুই শুধু বলতে চাই যে এই ধরনের স্টোরিগুলো আমরা যখন শুনি আমরা কিন্তু কিছুটা হলেও সাবধান হতে পারি যে কখন কার সাথে চলাফেরা করব, যার সাথে চলাফেরা করি তাকে আমরা আদৌ ঠিক মতন চিনি কিনা, বা কত তাড়াতাড়ি আমাদের মধ্যে, আজকাল তো ফেসবুকের মাধ্যমে খুব সহজেই বন্ধুত্ব হয়ে যাচ্ছে, বন্ধু হওয়ার আগেই বন্ধু তালিকায় চলে আসছে মানুষ, তো এই জিনিসটা থেকে আমরা একটু সাবধান থাকি কে কখন কাকে কিভাবে। আজকে যদি এই স্মাইল মানুষটা কোনোভাবে বেড়ালকে সে স্যাক্রিফাইস করেছে, এক সময় তার মতন মানুষের মানুষও স্যাক্রিফাইস করার ইচ্ছা জাগতে পারে।
আসলে মানুষকে স্যাক্রিফাইস করার কোনো দরকার মনে হওয়ার পড়বে না, কজ লাইক ও নিজেই হয়তো বা নিজেকে স্যাক্রিফাইস করেছে,
নিজে নিজেকে স্যাক্রিফাইস করেছে।
আমরা পরে জানতে পারি ভাইয়া কিছু ক্লোজ ফ্রেন্ডের থ্রুতে জানতে পারি যে ওরা আবার অত ক্লোজ ছিল না ইসমাইলের সাথে।
আচ্ছা,
জানতে পারি যে ও অ্যাকচুয়ালি ভাই খুব এক্সট্রিম লেভেল একটা মানে ডেভিল ওয়ার্শিপার ছিল,
ডেভিল ওয়ার্শিপার এবং শয়তানের উপাসক
সে, এবং ভাইয়া মানে কিছু এগুলো নিয়ে কিছু মানে বই ঠইও মোটামুটি সে মানে লেখালেখি করতো, এটাও জানতে পেরেছি ওদের থেকে।
আচ্ছা,
এবং সে কুফরি কালামের খুব এক্সপার্ট ছিল, সে কুফরি করতে পারতো, মানুষকে যেটা বলে বান মারা, মানুষের ক্ষতি করা, এগুলোর প্রতি খুব স্পেশালিস্ট ছিল, এটাও জানতে পারি। এবং ফাইনালি যেটা জানতে পারি ও সুইসাইড করে ভাই, মানে আমি যত লেটেস্ট মানে, কারণ এভাবে উদার হয়ে যাওয়ার পরে আমরা আর প্রথমে ঘাটাঘাটি করি না, বাট পরে এক ফ্রেন্ড থেকে শুনি যে ও সুইসাইড করে, এবং এমনও মানে বলছে যে একজন যে ওর সুইসাইড লেভেলটার কারণ হচ্ছে যে ও মানে একটা টাইমে ব্ল্যাক ম্যাজিকের এমন একটা মানে স্টেজে চলে যায়, মানে অনেক পাওয়ার গেইন করে ভাই ওই টাইমটার মধ্যে, মানে এভরিথিং মানে হি গেটস এভরিথিং, যা চাই সবই ভাই পেয়ে যায় এরকম একটা মানে মানে ডেভিল থেকে যেটাই চাই সেটাই পায়। তো সো একটা টাইমের পরে হয়তো বা সে তার লাইফটাই ডেভিলের নামে মানে ই করে দিছে, স্যাক্রিফাইস করে দিছে।
সো আসলে মানে কি বলবো, এই 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 কনসেপ্টটা যদি কারো বুঝতে ইচ্ছে করে তাহলে আমি একটা মুভি রেফার করতে পারি বড় জোর, সম্ভবত আপনার দেখা আছে কিনা আমি জানি না, দ্য রাইট।
হ্যাঁ,
এই মুভিটাতে কিছুটা বলা আছে যে ডেভিল তার স্যাক্রিফাইস গুলো কিভাবে চায়। তারপর আরেকটা মুভি আছে দ্য ডেভিলস অ্যাডভোকেট, এই মুভিটা ভয়ঙ্কর কোনো মুভি না, বাট এই মুভিটা দেখলে হাউ দ্য ট্রিক্স আর বিইং প্লেড, কিভাবে আপনাকে দিয়ে 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 আপনাকে বাধ্যতামূলক করে দেওয়া হয় যে তোমার সবকিছু
মানে লোভ লাগায়, মানে এইভাবে যে তুমি আমার লাইনে আসো, তুমি আমার পথে আসো, আমি তোমাকে সব দিব,
এবং আলটিমেটলি তার কাছ থেকে যেটা চাওয়া হয় সেটা না দিয়ে আর পারা যায় না,
এটাই মানে তার সোলটা লাস্টে নিয়ে নেয় এটাই।
কথা বলছি না, তুই সেই আকিবের গল্প থেকেই মানে খেয়াল করেছিস, এবং সবাই হয়তো যারা এখানে আছে খেয়াল করেছেন, মানে আমি একটা কথাও বলিনি, মানে একমাত্র কারণ হচ্ছে মানে যখন বলছিল আমার প্রথম দিকে একটু কেমন জানি মনে হচ্ছে, শেষ দিকে যখন আসলাম দোস্ত মানে এই স্যাক্রিফাইসের বিষয়টা এবং এভাবে স্যাক্রিফাইসের বিষয়টা বিশ্বাস কর মানে আমার মানে এখনো কেমন জানি একটা ঘোরের মধ্যে চিন্তা হচ্ছে বিষয়টা।
মানে চিন্তা কর আমরা যারা সাধারণ ভাবে চলাফেরা করি, যাদের উপাসনার কেন্দ্রস্থল সবসময় পজিটিভ সাইডটা, তারা কিন্তু এতটা বেশি উগ্রভাবে কিন্তু প্রার্থনা করি না যেভাবে স্যাটানিক ওয়ার্শিপার্স অথবা শয়তানের উপাসকরা করে,
যেভাবে করে
যেভাবে তারা নিজেদেরকে স্যাক্রিফাইস করে দিতে পর্যন্ত তৈরি থাকে। তাহলে চিন্তা কর এই ডেভোশনটা পজিটিভিটির ক্ষেত্রে কিন্তু আসে না, কিন্তু নেগেটিভিটির ক্ষেত্রে কিভাবে যেন চলে আসে, ডাজন্ট ইট অ্যামেজ ইউ?
এবং সবচেয়ে আরো একটা বড় বিষয় হচ্ছে যে বর্তমানে এবং ঢাকা শহরের মতো এরকম একটা কালচারে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এইটা আমাকে আরো বেশি মানে অবাক করে ফেলছে। আমি গ্রামে অজপাড়াগায় বা অনেক দেশে ইন্ডিয়াতে হয়তো বা আফ্রিকাতে অনেক ঘটে থাকে এই বিষয়গুলো।
ব্ল্যাক ম্যাজিকের অনেকগুলো ধরন আছে, ভুডো এটাও এক ধরনের ব্ল্যাক ম্যাজিক, আরেকটা আছে হুডু, এটা অনেকেই জানে না, এটা সম্বন্ধে এটা খুব লুকায়িত ভাবে করা হয় এবং সেটার মধ্যে এ ধরনের ধারণা করা হয় যে ইটস আ ট্রান্সফার অফ সোলস। মনে কর তুই হঠাৎ করে তোকে ভুড়িয়ে ভাড়িয়ে নিয়ে যাওয়া হলো, তুই দেখলি 81 বা 80 বছর বয়সের এক বুড়ো তোর সাথে একটু গল্প করতে চাচ্ছে, এভাবে নাকি হয় ওখানে ঘটনাগুলো। তারপরে তোর সাথে কিছুক্ষণ গল্প করার পরে হঠাৎ করে তুই সিক ফিল করবি, তোকে এক ধরনের পানি খাইয়ে দেওয়া হবে এবং তুই যখন ওই পানি খেয়ে ঘুমিয়ে পড়বি এবং ঘুম থেকে ওঠার পরে তুই দেখবি যে তোর আত্মাটা 80 বছরের একটা বৃদ্ধ শরীরের মধ্যে আটকে গেছে এবং তোর মানে ইয়াং বডিটাতে সেই আত্মাটা ট্রান্সফার হয়ে বের হয়ে চলে গেছে। জাস্ট থিংক, এর চেয়ে ভয়ঙ্কর যে রীতি হতে পারে
মনে হয় না। মনে হয় খুব আগে দেখা একটা হুমায়ুন আহমেদের একটা নাটক ছিল,
এটা নিয়ে হুমায়ুন আহমেদের একটা নাটকও হয়েছিল এবং আমি এটা নিয়ে একটা মুভিও দেখেছি, হুডোর উপর বেস দিয়ে ওই মুভিটা, এবং যথেষ্ট নাম করা মুভি।
ওকে, আর কি বলবো, মানে আকিব ভাইয়ের ঘটনা শুনে আসলেই আমি বেশ অবাক হয়ে গেছি, এখনো পর্যন্ত আমি অবাক আছি। মানে আমি বুঝতে পারছি না যে টোটালি কিভাবে এইরকম ঘটনা এখনো ঘটতে পারে। যাই হোক,
কিভাবে এখনো এসব ঘটনা ঘটতে পারে আমরা জানি না, তবে সুমন দোষ কথা দিচ্ছি না 100% চেষ্টা করব এমন একজনকে নিয়ে আসার যে এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে এবং এই প্রসেসটাকে আরো ভালোভাবে আয়ত্ত করতে রাজি, এবং সে একজন নারী।
তাহলে মানে আমরা সবাই মিলে অপেক্ষা করি তার জন্য, স্টোরির জন্য। আপাতত
আমরা অপেক্ষা করব সেই নারীর জন্য, যদি সে আমাদেরকে গল্প বলতে রাজি হয়। টিল দেন, ইউ নো, বিলিভ ইট অর নট, ফিয়ার ডাজ এক্সিস্ট।
তোর মানে ভয়।
39তম পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি অন্যরকম একটা অনুভূতি নিয়ে। ব্ল্যাক ম্যাজিক নিয়ে আপনি যদি গুগলে সার্চ করেন অনেক কিছুই আপনি পাবেন, যেগুলো আপনার মনে বিভিন্ন রকমের প্রশ্ন জাগাবে। বিশ্বাস একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা জিনিস বারবারই মনে রাখতে হবে, আমরা যা দেখি তার বাইরেও অদৃশ্য একটি জগৎ, অদৃশ্য অনেক কিছুই আছে যার সমাধান এখন পর্যন্ত বিজ্ঞান করতে পারেনি। আমরা এই অনুষ্ঠানটি শুধু ভয় পাওয়ার জন্য করি, কোনো বিষয়কে আপনার কাছে বিশ্বাসযোগ্য করে সেটাকে বাস্তবে মেনে চলার জন্য নয়। আমরা আজকের মতো শেষ করতে চাই, 40তম পর্বের জন্য প্রস্তুত থাকুন। আর জেকি ব্রিয়া অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে লোবানের পক্ষ থেকে শুভরাত্রি।
BBC Radio, FM 89.2.